করছি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।
A murder is announced, and Agatha Christie are registered trademarks of Agatha Christie Limited in the UK and elsewhere. All rights reserved.
29 অক্টোবর শুক্রবার, লন্ডনের চূড়ান্ত ব্যস্ততা যেখানে শেষ এবং সবুজ টাটকা বাতাসের রাজত্ব যেখান থেকে শুরু, সেখানেই পরপর অনেকগুলো ছোট ছোট গ্রাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের প্রত্যেকটাতেই কুন্ডুলি পাকানো অজগর সাপের মতো একটা পাথুরে রাস্তা গোটা 20-30 বাড়িকে ঘিরে রেখেছে। চওড়া টালির ছাদওয়ালা বাড়িগুলো অসাধারণ সুন্দর না হলেও বেশ পরিপাটি। এরকম অনেকগুলো গ্রামের মধ্যে একটা হল চিপিং ক্লেঘর্ন, গোটা কয়েক দোকান নিয়ে একটা মাঝারি মাপের বাজার এলাকা, ছড়ানো চাষের জমি, কয়েক ঘর বাসিন্দা যারা প্রত্যেকে প্রত্যেককে চেনেন এবং প্রত্যেকের ব্যাপারে ভীষণ কৌতূহল পোষণ করে। এই নিয়েই চিপিং ক্লেঘর্নের 100% ঘটনাবিহীন জীবন। এখানকার বাসিন্দাদের কেরামতির দৌড় ওই পাথুরে রাস্তার সীমানা অবধি। 29 অক্টোবর শুক্রবারের 7 সকালে এই রাস্তা ধরেই বাইসাইকেল চড়ে বাড়ি বাড়ি খবরের কাগজ বিলি করছিল জিমি। পাছে লেটার বক্স বা বাড়ির দরজায় খবরের কাগজ বেওয়ারিশ অবস্থায় পড়ে থাকে, তাই কাগজ বিলির সঙ্গে সঙ্গেই একটা হুইসেলের জোরে ফুঁ দিচ্ছিল সে। খবরের কাগজ পড়ার ক্ষেত্রেও চিপিং ক্লেঘর্নের বাসিন্দাদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। প্রতি শুক্রবার এখানকার সবারই দ্য চিপিং ক্লেঘর্ন গেজেটের একটা কপি চাই চাই। আরো অদ্ভুত ব্যাপার, কেউই এই কাগজের হেডলাইন পড়তে ইচ্ছুক নয়, কাগজটা নিয়েই সবাই শটান চলে যায় তার পার্সোনাল কলামের পাতায়। এই পাতাটাই এখানকার নিরুত্তাপ জীবনে বিনোদন যোগ করে। সেখানে কেউ পরিচারকের খোঁজ করছে, কেউ হাঁস মুরগির খাবার নিয়ে প্রশ্ন করছে, কেউ জিনিসপত্র বেচা কেনার হদিশ দিচ্ছে। এতে কাজ কত দূর হয় কেউ জানে না। চিপিং ক্লেঘর্নের একদম মাঝামাঝি মিসেস সোয়েটেনহ্যামের দোতলা বাড়ি। বছর 55 মিসেস সোয়েটেনহ্যামের চেহারার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার দুটি চোখ। না, সুনয়না তিনি নন, বরং চোখ দুটো কোটরে বসে গেছে। কিন্তু পড়শিদের নিয়ে কোনো মুখরোচক খবরের সন্ধান পেলেই তাঁর চোখ জোড়া কোটর থেকে প্রায় লাফিয়ে বেরিয়ে আসে। আজ দ্য চিপিং ক্লেঘর্ন গেজেটের কপিটা টেনে নিতেই তাঁর সেই অবস্থাই হল। এমন সময় গোমড়া মুখে ঘরে এসে ঢুকলেন তাঁর ছেলে এডমন্ড। 36 এডমন্ড একটা উপন্যাস লিখছেন বহু বছর ধরে, এবং বহু বছর ধরেই সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসে আটকে গেছে। উপন্যাসের প্লটকে উদ্ধার করার বহু চেষ্টা করেছেন তিনি, সবকিছু ভুলে দিস্তে দিস্তে লিখে গেছেন। গালে সোনালি দাড়ির জঙ্গল আর নীল চোখের নিচে কালি জমেছে, কিন্তু এত ধস্তাধস্তির পরেও কিছুই হয়নি। আজও গোমরা মুখেই প্লেটে ব্রেকফাস্ট সাজাচ্ছিলেন এডমন্ড, আর মিসেস সোয়েটেনহ্যাম কাগজ পড়তে পড়তে বিড়বিড় করে ধারাভাষ্য দিচ্ছিলেন।
মেঘলিজা নিজেদের পুরনো গাড়িটা বেঁচে দিচ্ছে, অত দাম দিয়ে পুরনো গাড়ি কে কিনবে? এইটা কি জেনুইন ফ্যামিলি অ্যান্টিক বিক্রি হবে? মিসেস লুকাসের সাথে যোগাযোগ? ওরে ধরিবাজ মহিলা, এখন কাগজে বিজ্ঞাপন দিয়ে লোক ঠকাচ্ছে। এইটা কি কি সর্বনাশ! এডমন্ড দেখো কি ছাপা হয়েছে।
এডমন্ড কাগজ থেকে মুখ তুললেন, তবে বিশেষ অবাক হলেন না। ততক্ষণে মিসেস সোয়েটেনহ্যামের গলায় বেশ কয়েক পোঁচ উত্তেজনা লেগে গেছে।
কি লিখেছে পড়ে শোনাচ্ছি। A murder is announced and will take place on Friday, October 29th at Little Paddocks at 6:30 p.m. Friends, please accept this, the only intimation. Edmund, খুনের ঘোষণা, খুনের! তা খবরের কাগজে ছাপিয়ে 29 অক্টোবর শুক্রবার। রে, সেটা তো আজকেই, আজই লিটল প্যাডক্সে একটা খুন হতে চলেছে, আর বলা হচ্ছে যে এর বাইরে আর কোথাও কাউকে আমন্ত্রণ জানানো হবে না। ও, How wonderful!
এডমন্ড হাত বাড়িয়ে কাগজটা নিয়ে পার্সোনাল কলামের লেখাটা খুঁটিয়ে দেখলেন খানিকক্ষণ। মিসেস সোয়েটেনহ্যামের কৌতূহলের বাঁধ তখন প্রায় ভাঙবো ভাঙবো করছে।
বুঝলে কিছু?
তেমন কিছুই না, আজকালকার পার্টিতে মার্ডার গেমের চল হয়েছে, এটা সেরকমই কিছু একটা।
মার্ডার গেম কি হয় এই খেলা?
খুব একটা টুপির মধ্যে থেকে কাগজের টুকরো তুলতে হয়, তাতে কেউ হয় ভিকটিম কেউ হয় ডিটেকটিভ, সুযোগ বুঝে ঘরের আলো নিভিয়ে দেওয়া হয়, তারপর একজন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে খুন হয়ে যাওয়ার ভান করে।
বাহ, বেশ খেলা তো, তাহলে যেতেই হবে।
আহা, তোমার ইচ্ছা হলে যাও না, আমায় নিয়ে টানাটানি করো না, এসব ভীষণ একঘেয়ে লাগে আমার।
কিন্তু মিসেস সোয়েটেনহ্যামের দাপটের সামনে এডমন্ডের বিরক্তি খড়কুটোর মতো উড়ে গেল।
একঘেয়ে আমি কোটের পকেটে পুরে ফেলো এডমন্ড, আমার সঙ্গে সুবোধ বালকের মতো তুমিও যাবে, ব্যাস এই নিয়ে কোনো তর্ক চাই না।
চিপিং ক্লেঘনের মাঠের এক পাশে একটা মাঝারি মাপের দোতলা কটেজে থাকেন কর্নেল আর্চি ইস্টারব্রুক ও তার স্ত্রী লরা ইস্টারব্রুক। দুজনেই নিজেদের এই জনপদের অভিভাবক মনে করে। কর্নেল আর্চি ইস্টারব্রুক নাকি একসময় ইংল্যান্ডের হয়ে যুদ্ধক্ষেত্রে অসামান্য বীরত্বের পরিচয় দিয়েছেন, এবং তাঁর ডান ভুরুর ওপর ছোট কাটা দাগটা নাকি সেই বীরত্বেরই প্রমাণ। কথাটা মিসেস লরা ইস্টারব্রুক স্বগর্বে চিপিং ক্লেঘর্নের সবাইকে একাধিকবার বলেছেন। লরা ইস্টারব্রুক যখন নিজের হাজবেন্ডের বীরত্বের গল্প করেন, তখন বাকিরা আড়ালে মুখ টিপে হাসে। আজ খবরের কাগজের ঘোষণা দেখেও লরা ইস্টারব্রুকের গলায় সেই অভিভাবকত্ব ঝরে পড়ল।
A murder is announced and will take place on Friday, October 29th at Little Paddocks at 6:30 p.m. Friends, please accept this, the only intimation. 29th October মানে তো আজকে। বাপরে, আমাদের তো যেতেই হবে আরচি।
আহা লরা, ব্যস্ত হওয়ার কিছুই নেই, এটা বোধহয় মার্ডার গেমের ইনভিটেশন।
মার্ডার গেম মানে খুন করার খেলা?
শুধু খেলা নয়, জম্পেশ খেলা। একটা টুপির মধ্যে থেকে কাগজের টুকরো বেছে নিতে হবে, তাতে একজন হবে খুনি, তারপর আলো নিভিয়ে দেওয়া হবে, খুনি নিজের শিকারকে বেছে নেবে, যিনি খুন হচ্ছেন তিনি 20 সেকেন্ড অবধি গুনে নিয়ে চিৎকার করে লুটিয়ে পড়বেন, তারপর আলো টালো জ্বালানো হবে, এরপর ডিটেকটিভ কাজে নামবে, সবাইকে জিজ্ঞাসাবাদ করে খুনি কে সেটা বের করবে। এনিওয়ে, এসব শিশু সুলভ খেলার মধ্যে আমি নেই, আমি লিটল প্যাডক্সে যাব না।
তোমার মতো পুলিশে জিজ্ঞাসাবাদ এই তল্লাটি আর কে করতে পারে? হয়তো তুমি আসবে জেনে এই খেলার আয়োজন করা হয়েছে, তুমি না গেলে সবটাই ভেস্তে যাবে আরচি।
যুক্তির জালে ফেঁসে গিয়ে কর্নেল ইস্টারব্রুক স্রেফ কাঁধ ঝাঁকালেন। চিপিং ক্লেঘনের একদম শেষ প্রান্তে গরু ভেড়া শুয়োর হাঁস মুরগি নিয়ে মাঝারি মাপের একটা খামার আছে, আর তার দায়িত্বে আছেন দুই বন্ধু, মিস হিঞ্চক্লিফ আর মিস মার্গট্রয়েড। মাঝবয়সী অবিবাহিত দুই বন্ধুর মধ্যে মিস মার্গট্রয়েড শান্ত স্বভাবে, তার চলাফেরা ওঠা বসা অনেকটাই নিয়ন্ত্রিত হয় মিস হিঞ্চক্লিফের কথা, যিনি কাউকেই বেশি দিন সহ্য করতে পারেন না। মিস মার্গট্রয়েড একদিন যে কিভাবে টিকে আছেন তার সাথে, সেটাই একটা রহস্য। সাত সকালে মিস হিঞ্চক্লিফ চিপিং ক্লেঘন গ্যাজেটের বিজ্ঞাপনটা অনেকক্ষণ খুঁটিয়ে দেখলেন, তাঁর কুটকুটে চোখ আরো সরু হয়ে উঠল। মিস হিঞ্চক্লিফের মনে হয় চারপাশে সবারই বদ মতলব আছে, সময়ের সঙ্গে সঙ্গে মনোভাবটা আরো বাড়ছে। মিস মার্গট্রয়েড অবশ্য সহজেই অবাক হয়ে যান, আজ যেমন সেরকম গলাতেই বললেন,
তোমার কি মনে হয় হিঞ্চ, ওখানে গেলে মার্ডার হবে?
মার্ডার না কচু, সবাই মদের ফোয়ারা ছুটি ফুর্তি করবে, আর কি কি হবে? কি আর হবে এমি, নিম্নমানে সেই গিলতে হবে, তাও যাব, হতচ্ছাড়া মুরগিগুলো ডিম না পেরে তিরিং বিরিং করছে, এসব ভাবার সময় এখন নেই, যা হবে সন্ধেবেলায় দেখা যাবে। এখন
বন্ধুর তিরিক্ষে মেজাজ দেখে মিস মার্গট্রয়েড আর কথা বাড়ালেন না। চিপিং ক্লেঘনে হার্মন পরিবারেও রীতিমতো শোরগোল পড়ে গেল। রেভারেন্ড জুলিয়ান হার্মনের স্ত্রী ডায়ানা হার্মন উত্তেজনায় দ্রুত পায়ে পায়চারি শুরু করলেন, তার ছোটখাটো চেহারা উত্তেজনায় তখন কাঁপছে, টুকটুকে ফর্সা গালটা টকটকে লাল হয়ে গেছে। ডাইনিং টেবিলের চেয়ারটা টেনে বসলেন রেভারেন্ড হার্মনের সামনে, বললেন,
কি দারুণ খবর, একটা মার্ডার হতে চলেছে,
রেভারেন্ড হামনের মতো শান্ত মানুষও খুনের কথা শুনে আঁতকে উঠলেন।
মার্ডার মানে মানে খুন এখানে কখন?
আজ সন্ধ্যে 6:30, কিন্তু তোমার তো কাজ আছে। ইস, ফসকে গেল তো।
কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
ডায়ানা হামন শিপিং ক্লেঘন গ্যাজেটের বিজ্ঞাপনটা পড়লেন। সব শুনে হতবাক মুখে মাথা নেড়ে উঠে পড়লেন রেভারেন্ড জুলিয়ান হামন। তাকে কাজে বেরোতে হবে। দরজা ঠেলে বেরিয়ে যাওয়ার সময় জুলিয়ান শুনলেন ডায়ানা গুনগুন করে সুর বাজছে।
বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর সানডে সাসপেন্সে আজ প্রথমবার পা রাখতে চলেছেন ক্রিস্টি সৃষ্টি অমর গোয়েন্দা চরিত্র মিস জেইন মার্পল। আজ আপনার জন্য মিস মার্পলের গোয়েন্দা কাহিনী আ মার্ডার ইজ অ্যানাউন্সড প্রথম পর্ব। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী দ্য বেস্ট সেলিং ফিকশন রাইটার অফ অল টাইম, কুইন অফ ক্রাইম ডেম আগাথা ক্রিস্টির জন্ম 1890 সালের 15 সেপ্টেম্বর ইংল্যান্ডের ডেভনশায়ারের টকিতে। তার মৃত্যু হয় 1976 সালের 12 জানুয়ারি। দীর্ঘ জীবনে তিনি স্বনামে ও ছদ্মনামে লিখেছেন 72টি উপন্যাস ও অসংখ্য ছোট গল্প। তৈরি করেছেন একাধিক চমক লাগানো চরিত্র, যাদের মধ্যে প্রধানতম হলেন অবশ্যই গোয়েন্দা আর্কিউল পোয়ারো এবং মিস মার্পল। মিস জেইন মার্পলের প্রথম আবির্ভাব হয় 1927-এ দ্য টিউজডে নাইট ক্লাব বলে একটি ছোট গল্পে। যদিও উপন্যাসে মার্পলের প্রথম আত্মপ্রকাশ দ্য মার্ডার অ্যাট দ্য ভিকারেজে। অজাতশত্রু এই বৃদ্ধা ভদ্রমহিলার হাতের উলবোনার কাঁটা আর মস্তিষ্ক দুটোই সমান গতিতে চলে। আ মার্ডার ইজ অ্যানাউন্সড প্রথম প্রকাশিত হয় কলিন্স ক্রাইম ক্লাব প্রকাশনা সংস্থা থেকে 1950 সালের জুন মাসে। গল্পটির অনুবাদ করেছেন ও অডিও নাট্যরূপ দিয়েছেন পুষ্পল গাঙ্গুলী। শুরু হচ্ছে আ মার্ডার ইজ অ্যানাউন্সড প্রথম পর্ব।
শিপিং ক্লেঘনের আর পাঁচটা বাড়ির তুলনায় সামান্য জমকালো বাড়িটার নামই লিটল প্যাডক্স। নামে লিটল শব্দটা থাকলেও সেটা মোটামুটি বড়ই। বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে অনেকগুলো সিঁড়ি আর করিডোর বেরিয়েছে, আর তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য রয়েছে অজস্র দরজা। কোন দরজা দিয়ে কোথায় যাওয়া যায় তা এই বাড়ির বাসিন্দারাও জানেন কিনা সন্দেহ। লোকে আড়ালে ঠাট্টা করে বলে, রাত বিরেতে একা লিটল প্যাডক্সে যেও না, সিঁড়ি দরজা আর করিডোরের গোলক ধাঁধায় পথ হারাবে। 29 অক্টোবরের সেই শুক্রবারের সকালে লিটল প্যাডক্সেও ব্রেকফাস্টের পর্ব চলছিল। বাড়ির কর্ত্রী মিস লেটিশিয়া ব্ল্যাকলক গম্ভীর মুখে বসে ডেইলি মেইলের পাতা উল্টাচ্ছিলেন। বছর 55-এর মিস ব্ল্যাকলককে দেখলেই বোঝা যায় এককালে খুব সুন্দরী ছিলেন। বেশভূষার প্রতি ভীষণ যত্নশীল। তার গলায় একটা চোকার নেকলেস সবসময় শোভা পায়। বয়সের কারণে হাঁটা চলা মন্থর হয়ে গেছে। যতক্ষণ সবাই তাঁর মত অনুযায়ী চলছে ততক্ষণ তাঁর মতো মানুষ হয় না। কিন্তু তাঁর কথা অমান্য করার ফল যে সাংঘাতিক হতে পারে সেটা তাঁর রাশভারী স্বভাব ভালোই জানান দেয়। সেই কারণেই বাড়ির কেউই তাঁকে বেশি ঘাঁটায় না। বাড়ির পাতাটিও মিস ব্ল্যাকলকের অনুমতি ছাড়া নড়ে না। এই বাড়ির বাকি সদস্য বলতে মিস ব্ল্যাকলকের বহুদিনের পুরনো বন্ধু মিস ডোরা বানার, মিস ব্ল্যাকলকের দূর সম্পর্কের দুই কাজিন জুলিয়া আর প্যাট্রিক সিমন্স, বাগান ও ক্ষেতের দায়িত্বে আছেন মিস ফিলিপা হেইনস, এবং বাড়ির রান্নাবান্না ও ঘরদোর পরিষ্কারের কাজ করেন মিডজি নামের একজন। আজ সকালে ডাইনিং রুমে উপস্থিত ছিলেন মিস ব্ল্যাকলক, প্যাট্রিক আর জুলিয়া সিমন্স। মিডজি খানিক আগেই ব্রেকফাস্ট সার্ভ করে গেছে। জুলিয়ার ধারণা, রূপে গুণে এ বাড়ির কেউই তাঁর সমকক্ষ নয়। জুলিয়ার বয়স 25-এর গোড়ার দিকে। এই বয়সে দেমাক থাকা আশ্চর্য নয়, কিন্তু জুলিয়ার দেমাকটা তাকে ক্রমাগত মনে করায় যে এখানে কোনো কিছুই তাঁর যোগ্য নয়। এমনকি তিনি যে নার্সিং ট্রেনিং নেন সেটাও না। তাঁর ভাই প্যাট্রিক আবার বিপরীত স্বভাবের। বয়স প্রায় এক হলেও প্যাট্রিক প্রয়োজনের তুলনায় একটু বেশি আমোদে। খুব গুরুতর পরিস্থিতিতেও ঠাট্টা ইয়ার্কির কথা বলে সবার বিরক্তির উদ্রেক করেন। মাঝে মাঝে মিস ব্ল্যাকলকের মুখ ঝামটাও শুনতে হয় তাকে। স্থানীয় কলেজে ইঞ্জিনিয়ারিং পড়লেও তাতে বিশেষ মন আছে বলে মনে হয় না। সেদিন সকালে মিস ব্ল্যাকলকের গলায় ঝুটো মুক্তোর চোকার নেকলেসের দিকে এক ঝলক বাঁকা নজর দিয়ে পাউরুটি চিবনতেই মন দিলেন জুলিয়া। প্যাট্রিক তখন ক্রসওয়ার্ডের সূত্রের সঙ্গে লড়াই করছেন।
ধুর, অ্যাডহেরেন্ট হতো, অ্যাডহেসিভ নয়। ডুবে মর প্যাট্রিক, ডুবে মর।
এমন সময় ঘরের দরজাটা হাত করে খুলে ঝড়ের বেগে ঘরে ঢুকলেন ডোরা বালার। প্রচন্ড উত্তেজিত গলায় মিস ব্ল্যাকলককে বললেন,
লেকি, লেকি, তুমি এখানে বসে আছো, দেখো কি কাণ্ডটাই না বেঁধেছে।
কি হয়েছে ডোরা, সাত সকালে তো হই হই কিসের?
কাগজে কি বেরিয়েছে সে খবর রাখো লেটি।
কাগজ? কোন কাগজ, কি বেরিয়েছে?
ডোরা বার্নার চিপিং ক্লেঘন গ্যাজেটের পার্সোনাল কলমের পাতাটা খুলে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সেই ঘোষণাটি। মিস ব্ল্যাকলক বার কয়েক পড়লেন সেটা।
আ মার্ডার ইজ অ্যানাউন্সড অ্যান্ড উইল টেক প্লেস অন ফ্রাইডে অক্টোবর 29th অ্যাট লিটল প্যাডাক্স অ্যাট 6:30 PM Friends, please accept this, the only intimation. অর্থাৎ একটি খুনের ঘোষণা করা হচ্ছে। 29 অক্টোবর শুক্রবার লিটল প্যাডাক্সে সন্ধে 6:30 এই খুনটি সংগঠিত হবে। সমস্ত বন্ধু ও শুভানুধ্যায়ীরা এই ঘোষণাকেই যেন একমাত্র ও শেষ আমন্ত্রণ হিসেবে গণ্য করেন।
উত্তেজনায় না হলেও কৌতূহলে মিস ব্ল্যাকলকের ভুরুজোড়া বাঁকা চাঁদের আকার নিল। তিনি কর্তৃত্বপূর্ণ গলায় প্রশ্ন করলেন,
প্যাট্রিক, এটা কি তোমার কীর্তি?
না না, একদমই না। তোমার কেন মনে হলো এটা আমি করেছি?
তোমায় তো হাড়ে হাড়ে চিনি, তাই মনে হলো খুব খারাপ এই রসিকতাটা তোমার হতে পারে। তুমি যখন বলছো করনি, তাহলে সেটাই ধরে নিচ্ছি। তবে কি জুলিয়া তুমি?
জুলিয়া হাই চাপতে চাপতে মাথা নেড়ে অস্বীকার করে বললেন,
এরকম বিজ্ঞাপন ছাপিয়ে কার কি লাভ?
ডোরা বানার তিক্ত গলায় বললেন,
কারো হাতে হয়তো কঠিন সময়, খেয়ে দিয়ে কাজ নেই, এসব করে জঘন্য রুচির পরিচয় দিচ্ছে।
আহ ডোরা, তুমি একটু ঠান্ডা হও। কেউ হয়তো নিজের জীবনের বাড়তি রসিকতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছে।
কিন্তু কিন্তু লেটি ঘোষণাটা বলছে আজ সন্ধ্যে 6:30।
প্যাট্রিক সিমন্স আলটপকা মন্তব্যটা করতেই মিস ব্ল্যাকলক কড়া দৃষ্টিতে তার দিকে তাকালেন। প্যাট্রিক সভায় বলে উঠলেন,
না, আমি ওই কেকটার কথা বলছি, আমাদের ফেভারিট কেক। দেখেছো, নাম বলতেই জিভে জল আসছে, ওই কেকটার নামই তো ডিলিশিয়াস ডেথ।
থামো প্যাট্রিক, লেটি, এখন আমাদের কি করা উচিত?
আপাতত ভাঁড়ারে সেরি কতটা আছে দেখে নেওয়া উচিত। সন্ধেবেলায় গোটা গ্রাম এসে হাজির হবে, তখন পানীয় কম পড়লেই মুশকিল।
যাই, সেটাই দেখে আসি।
আনমোনা কণ্ঠে কথাগুলো বলে উঠে পড়লেন মিস ব্ল্যাকলক। একটা ঘরে ঢুকতেই ডোরা বানার তাঁর পিছু পিছু গিয়ে দরজাটা ভেজিয়ে বন্ধ করে দিলেন। সেই স্কুল জীবন থেকে তাঁদের বন্ধুত্ব। ডোরা বানারের চেহারা ও স্বভাব দুই ভারী মিষ্টি, কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর জীবনটা সুখকর হয়নি। দুজনের মধ্যে বহুদিন যোগাযোগ ছিল না। মাস কয়েক আগে ডোরার কাছ থেকে একটি চিঠি পান মিস ব্ল্যাকলক এবং জানতে পারেন যে তাঁর বন্ধু রিউমাটিজমে ভুগছেন এবং চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। পেনশনে যা পাচ্ছিলেন তা দিয়ে দিন কাটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এ কথা জানতে পেরে মিস ব্ল্যাকলকই তাঁকে লিটল প্যাডক্সে এনে হাউস কিপারের চাকরি দেন। ডোরার কাজে ভুল ত্রুটি লেগেই থাকে, কিন্তু তাও ছোটবেলার বন্ধুকে কড়া কথা বলতে পারেন না মিস ব্ল্যাকলক। বন্ধুকে 7-5 ভাবতে দেখে ডোরা বানার শঙ্কিত গলায় বললেন,
লেটি, আমার মনটা বড্ড কু ডাকছে। কেন জানি না মন বলছে এটা নিরামিষ মজা নয়। যেন আজকাল বদমাইশের কত রকমের ফিকির বেরিয়েছে। আজকাল লোকজন চিঠিতে বোমা পাঠায়, চিঠির খাম খুললেই বোমা ফাটে, যে খুলছে তার মৃত্যু অবধারিত।
মিস ব্ল্যাকলক কিছু একটা বলতে যাচ্ছিলেন। হঠাৎ সদর দরজায় তুমুল গোলমাল শোনা গেল। এক মহিলা খুব উত্তপ্ত গলায় কি বলছেন। বেরিয়ে আসতেই দেখলেন রং চং স্কার্ট আর জার্সি পরা এক মহিলা শোরগোল জুড়েছে। একে এখানকার সবাই চেনে, এই মিডসি লিটল প্যাডক্সের রাঁধুনি। এর তৈরি ডিলিশিয়াস ডেথ কেকেরই সুখ্যাতি করছিল প্যাট্রিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের কোনো একটা দেশ থেকে ইংল্যান্ডে পালিয়ে এসেছেন। মিডসি এতটাই ফর্সা যে দেখে মনে হয় রক্তাল্পতায় ভুগছে। ফ্যাকাশে ফর্সা মুখে বসানো তার বড় বড় চোখ জোড়া চারপাশে সবকিছুকেই সন্দেহের সাথে জরিপ করে। এখন মিডজির ফর্সা মুখে একটু লাল ছোপ ধরেছে, কারণ তিনি শরীরের সবটুকু শক্তি খরচ করে প্রাণপণে চিৎকার করছেন। মিস ব্ল্যাকলক এগিয়ে গেলেন তার দিকে।
কি হয়েছে মিডজি, চিৎকার করছো কেন?
আমি এখানে কাজ করব না, আমার বাবা মাকে চুকিয়ে দিন, আমি চলে যাব।
সমস্যাটা কি হলো তোমার?
প্রাণের সমস্যা, প্রাণের। ইউরোপে ওরা আমার গোটা পরিবারকে খতম করে দিয়েছে। আমি প্রাণ হাতে করে পালিয়ে এসেছি, ভেবেছিলাম নতুন জীবন শুরু করব, কিন্তু নেকড়েগুলো ঠিক সুক্তে সুক্তে চলে এসেছে, ওরা আমাকে মারতে আসছে।
কারা? তুমি চেনো তাদের?
আরে আমি কি করে জানবো, নাজি হতে পারে, আমার বলশেভিক হতে পারে। কাগজে যা দেয়া দিয়ে দিয়েছে, হাতে সময় নেই, সন্ধ্যে 6:30 আগে আমায় সরে পড়তে হবে।
তুমিও কাগজের বিজ্ঞাপনটা পড়েছ?
পড়ব না, যাও আমায় ছেড়ে দিন, আমি এখানে আর থাকবো না।
মিডজি, কেউ তোমায় খুন করতে চাইলে নিজের পরিকল্পনার কথা নিশ্চয়ই কাগজের বিজ্ঞাপন দিয়ে জানাবে না, এটা নিয়ে অত ভাবার কিছু নেই। কেউ ঠাট্টা করছে আমাদের সঙ্গে।
তাহলে?
তাহলে আর কি, তুমি জমি চিজ স্ট্রর পেস্ট্রি তৈরি করো তো, সন্ধ্যে 6:30 অনেকের আসার কথা।
লিটল প্যাডক্সের সামনের দিকে রয়েছে একটা টানা বারান্দা, তার একপাশে সবুজ জানলা বিশিষ্ট সারি সারি ঘর, বারান্দার একপাশে লম্বাটে ড্রয়িং রুম। এককালে এই ঘরের পাশে আর একটা ঘর ছিল, আর দুটোর মাঝে ছিল একটা দরজা। এখন দরজাটা সরিয়ে দুটোকে একটা বড় ঘরে পরিণত করা হয়েছে, আর দুটোর মাঝে আছে একটা আর্চওয়ে। খবরের কাগজে বিজ্ঞাপনটা বেরোনোর পর থেকেই ঘড়ির কাঁটার সঙ্গে তাল দিয়ে লিটল প্যাডক্সের সবার উৎকণ্ঠা বাড়ছে। সন্ধে সবাই আসবেন জেনেই ড্রয়িং রুমটি পরিপাটি করে সাজানো হয়েছে। ফুলদানিতে টাটকা ফুল, সেন্টার টেবিলে পানীয় ট্রে, অলিভ, চিজ স্ট্র, পেস্ট্রি আর সিগারেট বক্স রাখা আছে। মিস ব্ল্যাকলক, ডোরা বানার, প্যাট্রিক আর জুলিয়া সিমন্স, মিডসি প্রত্যেকেই অপেক্ষা করছেন। তবে তা অতিথিদের জন্য না সন্ধে 6:30 বাজার জন্য সেটা বলা যাচ্ছে না। এমন সময় দরজা ঠেলে ঘরে ঢুকলেন ফিলিপা হেমস। ফিলিপা হেমস লিটল প্যাডক্সের বাগান ও ক্ষেতের দেখাশোনা করেন। ফিলিপার মুখ থেকে কার্যত খুঁচিয়ে কথা বার করতে হয়, তবে তাঁর লম্বা একহারা এবং কাটা কাটা চেহারার রুক্ষতা দেখেই মনে হয় যে এর মানসিক প্রতিরোধ ভাঙা সাধারণ মানুষের কম্ম নয়। ফিলিপার স্বামী দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যান, তার এক ছেলে একটি বোর্ডিং স্কুলে পড়ে, যার খরচ মিস ব্ল্যাকলকই বহন করেন। প্যাট্রিকের উর্বর মস্তিষ্ক অবশ্য ফিলিপার ব্যাপারে অন্য থিওরি তৈরি করেছে। ফিলিপার গলায় এক জায়গায় একটা পোড়া দাগ মতো আছে, গলার ওই জায়গায় চামড়াটা কুঁচকে গেছে। প্যাট্রিকের মনে হয় ফিলিপা দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুপ্ত ঘাতক হিসেবে কাজ করতেন, আর এখন এখানে লুকিয়ে রয়েছেন। আজ তাকে দেখেই প্যাট্রিক সানন্দে ঘোষণা করলেন,
মার্ডার সিনে তোমায় স্বাগত জানাই।
ফিলিপার ভ্যাবাচাকা খাওয়া মুখ দেখে সবাই বুঝলেন ফিলিপা কাগজের বিজ্ঞাপন সম্পর্কে কিছুই জানেন না। সেটা আঁচ করে প্যাট্রিক আবার ফুট কাটলেন,
মনে হচ্ছে চিপিং ক্লেঘর্নের তুমি একমাত্র বাসিন্দা যে এই ঘোষণাটি দেখেনি।
মজার কিছু ছাপা হয়েছে কি? দুঃখিত, আমি দেখিনি। মিস ব্ল্যাকলক, আমায় মাফ করবেন।
বলিহারি ফিলিপা, প্যাট্রিকের কথাতে তুমি আমল দিচ্ছ?
যাই হোক প্যাট্রিক, তুমি ওকে কাগজের বিজ্ঞাপনটা দেখাও, আমি ততক্ষণে হাঁস মুরগির ঘরের আগলটা দিয়ে আসি।
মিস ব্ল্যাকলক বেরিয়ে যেতেই ফিলিপা জিজ্ঞেস করলেন,
ব্যাপারটা কি আমায় কেউ বলবে?
হাতে কলমে উত্তর দিতে সবাই সকালের কাগজটা এদিক ওদিক খুঁজল বটে, কিন্তু সেটা পাওয়া গেল না। মিস ব্ল্যাকলক খানিক বাদেই ফিরে এলেন, ঘড়ির দিকে তাকিয়ে বললেন,
6:20, এক্ষুনি সব চলে এলো বলে। প্যাট্রিক, সেন্টার টেবিলটা জানলার পাশে ঠেলে দাও, ওরা আসবে ঠিকই, কিন্তু আমি চাই না আমি যে ওদের জন্য অপেক্ষা করছিলাম সেটা ওরা বুঝুক। দেরাজ থেকে সেরির নতুন বোতলটাও নিয়ে এসো, আর সঙ্গে একটা ককস্ক্রু। টেবিলের ওপর রাখা বোতলটা আগে একবার খোলা হয়েছে।
এমন সময় সদর দরজার বেল বাজল। মেজি দরজাটা খুলে দিতেই ঘরে ঢুকলেন লরা ও কর্নেল আর্চি ইস্টব্রুক। মিস ব্ল্যাকলক হাসি মুখে তাঁদের স্বাগত জানালেন।
আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার, তা হঠাৎ এ পথে?
প্রথমটায় থমকে গেলেও কর্নেল ইস্টব্রুক নিজেকে সামলে নিয়ে বললেন,
ওই আর কি, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম ওই ফুলের জন্য, মানে আপনাদের এখানে ফুলগুলো খুব সুন্দর, ওই যে ফুলদানিতে সাজানো আছে তার উপর বাড়িতে সেন্ট্রাল হিটিং, দারুণ ব্যাপার।
কথার ফাঁকে ফাঁকেই মিস হিঞ্চক্লিফ আর মিস মার্কেট্রয়েডকে ড্রয়িং রুমে নিয়ে এলেন মিটসি। কিছু জিজ্ঞেস করার আগেই মিস হিঞ্চক্লিফ তড়বড়িয়ে উঠলেন,
মিস ব্ল্যাকলক, কতদিন আপনার হাঁসগুলোকে দেখিনি, বড্ড মন কেমন করছিল তাই চলে এলাম, বাড়িতে সেন্ট্রাল হিটিং চলছে মনে হচ্ছে, বাবা খুব ভালো খুব ভালো।
বলতে বলতে ঘরে ঢুকলেন মিসেস সোয়েটেনহ্যাম, আর তার পিছু পিছু তেতো মুখ করে তার ছেলে এডমন্ড। মিসেস সোয়েটেনহ্যামও এদিক সেদিক তাকিয়ে শুরু করলেন,
এই তোমাদের কারো বেড়াল ছানা পোষার ইচ্ছে আছে? আমাদের বেড়ালটা না কদিন পরে। ও মা, বাড়িতে সেন্ট্রাল হিটিং এর ব্যবস্থা আছে মনে হচ্ছে, বাহ দারুণ ব্যবস্থা।
ঘরে একটা চাপা শব্দ হল, জুলিয়া সিমন্স হাসি চাপার চেষ্টা করছে।
সব শেয়ালের একরা, এরা মানুষ না গ্রামোফোন রেকর্ড।
প্যাট্রিক গলা খাঁকারি দিয়ে জুলিয়াকে সাবধান করতেই ঘরের দরজা আবার খুলে গেল। হাজির হলেন ডায়ানা হামন। বাকিদের মতো রাগঢাক না করে তিনি ঘরে ঢুকেই শটান মিস ব্ল্যাকলককে বললেন,
6:30 আগেই ঢুকে পড়েছি, আশা করি দেরি করিনি, মার্ডারটা হয়নি তো? আমার হাজবেন্ডের আসার খুব ইচ্ছে ছিল জানেন তো, কিন্তু আনফর্চুনেটলি ওকে আবার আরেক জায়গায় কাজে যেতে হবে, থাকলে মার্ডারটা জমিয়ে উপভোগ করত। আচ্ছা মিস ব্ল্যাকলক, মার্ডারটা কখন ঘটবে, খুনি কিছু জানিয়েছে?
না জানায়নি, এই ব্যাপারে আপনার মতো আমিও একদম অন্ধকারে।
ম্যান্টল পিসের ওপর ঘড়িটা একাগ্রভাবে এগিয়ে যাচ্ছিল পরবর্তী গন্তব্যের দিকে। কথাবার্তার প্রবল ভিড়ে সে এবার সুরেলা কণ্ঠে বেজে উঠল, ঘন্টার মিষ্টি শব্দে সবাই চুপ করে গেল। সন্ধে 6:30 বাজে, এখন কিছু হওয়ার কথা, কিছু হবে কি? সবার মনের প্রশ্নের উত্তর দিতেই যেন ঘরের আলোগুলো আচমকা নিভে গেল। হঠাৎ মনে হল গোটা ঘরটাকে কে যেন একটা ধ্বংস কম্বল দিয়ে ঢেকে দিয়েছে, আর তার মধ্যে আটকা পড়ে ছটফট করছে মানুষগুলো। সবার গলা ছাপিয়ে ডায়ানা হামন চেঁচিয়ে উঠলেন আনন্দে, তবে এর পরের ঘটনা তিনি কেন ঘরের কেউই আন্দাজ করতে পারেননি। হঠাৎই কে যেন একটা মোক্ষম ধাক্কায় সদর দরজাটা সশব্দে খুলে দিল, আর অন্ধকারকে ফালা ফালা করে কেটে ঘরে ছড়িয়ে পড়ল তীব্র টর্চের আলো। তারপর শোনা গেল একজন পুরুষের কণ্ঠস্বর,
আত্তলো সবাই।
অন্ধকার ঘর, টর্চের আলো, দরজায় আগন্তুকের আবির্ভাব, সব মিলিয়ে সবার এতটাই তালগোল পাকিয়ে গেল যে কেউ বুঝতে পারল না কি করা উচিত। লোকটা আবার হুকুম দিল,
কি কথা কানে যাচ্ছে না, আত্মলো সবাই।
ভ্যাবাচাকা খেয়ে যাওয়া জনতার কয়েকজন হাত তুলে হুকুম তামিল করল, আর প্রায় সাথে সাথেই একটা রিভলভার গর্জে উঠল পরপর দুবার। মহিলা কণ্ঠে একটা পরিত্রাহী আর্তনাদ শোনা গেল। দরজার সামনে দাঁড়ানো অবয়বটা শিউরে টলমুলিয়ে উঠল, ঘাড় ঘুরিয়েই থমকে দাঁড়াল, আর তখনই তৃতীয়বার গর্জে উঠল রিভলভার। দরজার সামনে দাঁড়ানো অবয়বটা কুঁকড়ে উঠল, গলা দিয়ে একটা ঘড় ঘড়ে শব্দ তুলে মেঝেতে আছড়ে পড়ল। লোকটা এতক্ষণ পিঠ দিয়ে দরজাটাকে আটকে রেখেছিল, ছাড়া পেয়ে দরজার পাল্লাটা একটা চাপা কেঠো শব্দে মুক্তির আনন্দ প্রকাশ করে বন্ধ হয়ে গেল। সবাই বুঝল খেলাটা আর খেলার পর্যায়ে নেই। মিনিট পাঁচেক আগের উত্তেজনা উধাও হয়ে তার জায়গায় চেপে বসল আতঙ্ক। খানিক ধস্তাধস্তির পর দুটো লাইট আর জ্বালা গেল। ক্ষীণ আলোয় দেখা গেল ঘরের আর্চওয়ের এক পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন মিস ব্ল্যাকলক। আলো আধারিতে কেউ দেখল না যে তার আঙুলের ফাঁক দিয়ে একটা গাঢ় তরল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। এডমন্ড সুইচের খোঁজ পেয়ে খানিকটা টানাটানি করল বটে, কিন্তু আলো চলল না।
মনে হচ্ছে মেইন থেকে নেভানো হয়েছে বা ফিউজ বের করে নিয়েছে কেউ। কি হবে?
এবার বাড়ির অন্য প্রান্ত থেকে মহিলা কণ্ঠে একটানা চিৎকার ভেসে আসতে শুরু করল, আর তার সাথে দরজায় সজোরে ঘুষি মারার শব্দ। এটা তো মিত্রির চিৎকার, ডাইনিং হলের দিক থেকে আসছে আওয়াজটা। লাইটারের নিভু নিভু আলোয় এডমন্ড আর কর্নেল ইস্টারব্রুক ডাইনিং হলের দিকে দৌড়লেন। ওপাশের দরজার সামনে লোকটা তখনো হুমড়ি খেয়ে পড়ে। কর্নেল ইস্টারব্রুক চাপা গলায় বললেন,
মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে, এসে দেখছি, আগে দেখি মিত্রির কি হল।
অদ্ভুত ভাবেই ডাইনিং হলের আলো তখনো জ্বলছিল। মিজি একটানা চিৎকার করে দরজায় ধাক্কা দিয়েই যাচ্ছিল। এডমন্ড আর কর্নেল ইস্টারব্রুক ডাইনিং হলের সামনে গিয়ে দেখলেন দরজা কিভাবে যেন লকড হয়ে গেছে এবং ভেতরে মিজি আটকা পড়েছে। হাতলে সামান্য চাপ দিতেই দরজাটা খুলে গেল, আর কান ফাটানো চিৎকার করতে করতে রণরঙ্গিনী মূর্তি ধারণ করে ছিটকে বেরিয়ে এলো মিজি। এক হাতে একটা ঝাড়ন, অন্য হাতে মাছের একটা টুকরো। এবার কর্নেল ইস্টারব্রুক কড়া ধমক দিলেন,
শাট আপ ফর গডস সেক, তোমার চিৎকারে তো আমার হার্ট ফেল করবে। এবার
মিস ব্ল্যাকলকও পেছন পেছন এসেছিলেন। ডাইনিং রুমের আলোয় তাঁকে দেখে মির্জি গলার স্বর আরো কয়েক ধাপ চড়িয়ে চিৎকার করল,
রক্ত রক্ত, মিস ব্ল্যাকলক, আমরা তো গুলি লেগেছে, রক্ত পড়ছে।
তাই দেখে ডোরা বার্নারও কুঁকিয়ে উঠলেন,
মরে যাচ্ছ, কথা বলছো না কেন? কি হলো তোমার?
ডোরা বার্নার আর মির্জির চিৎকারে সবাই তাকিয়ে দেখল মিস ব্ল্যাকলকের পোশাক নেকলেস বেয়ে রক্ত গড়াচ্ছে, দরদরিয়ে না হলেও স্থির ধারায়। একটার পর একটা ঘটনার ধাক্কায় সবাই যখন দিশেহারা, তখন মিস ব্ল্যাকলকই সবাইকে শান্ত করলেন।
তোমাদের দাপাদাপি মাতামাতি থামাবে একটু, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমার কিছু হয়নি, হয়তো গুলিটা কান ঘেঁষে বেরিয়েছে, মামুলি ক্ষত। দেরাজে মোমবাতি রাখা আছে, বের করে জ্বালো তো। দরজার সামনে কে পড়ে আছে সেটাও তো দেখতে হবে।
মোমবাতি জ্বেলে সবাই সার বেঁধে ফিরে এল। দরজার কাছে হুমড়ি খেয়ে পড়ে থাকা লোকটার পরনে একটা হুড সমেত কালো ক্লোক, মুখটা কালো কাপড়ে ঢাকা। হুডটা একপাশে সরে গিয়ে রুক্ষ জট পাকানো চুলে দেখা পাওয়া যাচ্ছে। কর্নেল ইস্টব্রুক পড়ে থাকা লোকটার পাশে হাঁটু গেড়ে বসলেন। লোকটাকে সোজা করে পালস দেখলেন। বুকের কাছে হাত নিয়ে যেতেই অনুভব করলেন তার হাতে চটচটে পদার্থ লেগে যাচ্ছে। পদার্থটা রক্ত। পাশ থেকে কাঁপা গলায় ডোরা বানার প্রশ্ন করলেন,
খুব জোরে লেগেছে আঘাত, হাসপাতালে নিয়ে গেলে কিছু হবে?
কোনো লাভ নেই, হিজ ডেড।
হঠাৎই ডায়ানা হামনের উল্লসিত গলা শোনা গেল।
খুন, খুন হয়েছে, এটার জন্যই তো এসেছিলাম।
আপনি চুপ করুন না। কাজের কাজের লোকটা মরলো কিভাবে?
বলা মুশকিল মিস বানার। আত্মহত্যা হতে পারে, আবার অ্যাক্সিডেন্টালি গুলি চলে গিয়ে থাকতে পারে। মোট কথা, লোকটা আর ইহ জগতে নেই।
হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। যেভাবে নিভে গিয়েছিল ঠিক সেভাবেই, আচমকা। কর্নেল ইস্টব্রুক লোকটার মুখের কাপড় সরিয়ে দিয়ে দেখলেন যে তাকে অনায়াসে একটা ছেলে বলা চলে। মুখটা আঘাতের তীব্রতায় বেঁকে গেছে কিছুটা, দাড়ি নেই, গোঁপটা খুব হিসেব করে কাটা, থুতনি বরাবর একটা ভাঁজ, বাদামি চোখ দুটো বিস্ফারিত, দেখে মনে হচ্ছে ভূত দেখেছে। একে ইউনিভার্সিটির ছাত্র বলে দিব্যি চালানো যায়। চাক্ষুষ না দেখলে কেউ হয়তো বিশ্বাসই করত না যে এ একজনের বাড়িতে ঢুকে পড়ে বন্দুক উঁচিয়ে হাত তোলার হুমকি দিয়েছে। মৃতদেহের পাশেই একটা রিভলভার পড়েছিল। প্যাট্রিক হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে জানালো যে একটা ফিউজে গোলমাল হয়েছিল সম্ভবত। সে আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু মেঝে দৃশ্যটা দেখে থমকে দাঁড়াল। কর্নেল ইস্টব্রুক সবাইকে সাবধান করলেন,
পুলিশ আসা অবধি কেউ কোনো কিছুতে হাত দেবেন না, বন্দুকটার কাছেও যেন কেউ না আসে। বাট হু ইজ হি? একে তো কখনো দেখিনি।
কর্নেল ইস্টব্রুকের কথা রেশ মিলিয়ে যেতে না যেতেই ডোরা বানার ফুঁপিয়ে উঠে বললেন,
চিনতে পারছ সেই ছেলেটা? নিডলহ্যামস রয়্যাল স্পা হোটেলে চাকরি করত, সুইজারল্যান্ড ফিরে যাওয়ার জন্য তোমার কাছে টাকা চেয়েছিল, ওই পত্র পাঠ না করে দিয়েছিলে, তাও এখানে ঘুরঘুর করতে দেখেছি। তখনই মনে হয়েছিল ওর মতলব ভালো না, ও হয়তো তোমায় মেরেই ফেলতে এসেছিল। লেটি, কি হচ্ছে কেস?
ঘরের আতঙ্কটা তখন যেন হাত বাড়ালেই স্পর্শ করা যাবে। মিস ব্ল্যাকলক বুঝলেন হাল ধরতে তাকে কঠিন হতেই হবে। এবার আর অনুরোধ নয়, হুকুম দিতে হবে। সেটাই দিলেন তিনি।
প্যাট্রিক, এক্ষুনি পুলিশে খবর দাও, আর জুলিয়া দেরাজ থেকে ব্র্যান্ডির বোতলটা বের করো, সবার গ্লাসে একটু করে দাও। আপনারা সবাই ব্র্যান্ডিতে চুমুক দিয়ে নিজেদের নার্ভ শান্ত করুন।
সবার গ্লাসের ব্র্যান্ডি শেষ হওয়ার আগেই একটা সাইরেন শোনা গেল দূর থেকে। পুলিশ আসছে। পুলিশ স্টেশনে মিডল শায়ারের চিফ কনস্টেবল জর্জ রাইজডেল চিপিং ক্লেঘনের ঘটনাটা নিয়ে ডিটেকটিভ ইন্সপেক্টর ডারমট ক্র্যাডকের সাথে কথা বলছিলেন। মাঝারি উচ্চতার রাইজডেলের স্বভাব আইসবার্গের মতোই কঠিন ও ঠান্ডা, যার কাছে ধাক্কা খেয়ে বহু ক্রিমিনালের ফিকির চুরমার হয়ে গেছে। ক্র্যাডককে রাইজডেল পছন্দ করে। এই ডিটেকটিভ তার মতোই বলে কম, শোনে বেশি, কাজের প্রতি নিষ্ঠা আছে, বুদ্ধিও প্রখর। ক্র্যাডক কেসটার বিবরণ দিচ্ছিলেন।
স্যার, সার্জেন্ট ফ্লেচার প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন, অনেকে অনেক অপ্রয়োজনীয় কথা বলেছে, সেখান থেকে আসল সত্যিটা খুঁজে বের করতে হবে।
মৃত লোকটার পরিচয় জানা গেছে?
ইয়েস স্যার, লোকটার নাম রুডি শার্জ, যাতে সুইস, মেডেনহ্যাম ওয়েলসের রয়্যাল স্পা হোটেলে রিসেপশনিস্টের কাজ করত। আমার মনে হয় চিপিং ক্লেঘন যাওয়ার আগে একবারই হোটেলে ঢুঁ মারা উচিত।
কি দিনকাল এলো হে ক্র্যাডক, আজকাল লোকে খবরের কাগজে বিজ্ঞাপনী এতলা দিয়ে খুন করছে বা খুন হচ্ছে, এমন ঘটনার কথা আগে শুনেছ? বিজ্ঞাপনটা কে দিয়েছে কিছু জানতে পারলে?
কাগজের দপ্তরে খোঁজ নিয়েছিলাম স্যার, ওদের কথা শুনে মনে হলো রুডি সার্জ নিজেই বিজ্ঞাপনটা দিয়েছিল।
এরকম একটা বিদঘুটে বিজ্ঞাপন দেখেও কেউ কোনো প্রশ্ন করল না কেন, সেটা ভেবেই তাজ্জব লাগছে।
ওরাও তো ভাবনা চিন্তা করে না স্যার, ওদের সিফ টাকা পেলেই হলো।
কিন্তু খুন করার আগে কেউ এইভাবে ঘটা করে কাগজে জানান দেখি? চিপিং ক্লেঘন একটা ছোট জনপদ, অল্প কয়েকজনের বাস সেখানে, সবাই সবাইকে চেনে, সবারই সবকিছুতে প্রচুর কৌতূহল। তবে কি কেউ বা কারা এরকম একটা বিজ্ঞাপন ছাপায় এইটা জেনেই যে সেটা পড়ে সবাই লিটল প্যারাক্সে ভিড় জমাবে আর সবাইকে এক জায়গায় পেয়ে তাদের সর্বস্ব লুট করা যাবে?
চিপিং ক্লেঘনের বাসিন্দা বলতে কিছু অবসরপ্রাপ্ত পুরুষ আর কিছু অবিবাহিত মাঝবয়সী মহিলা, যারা জীবনের এক প্রান্তে এসে দিন গুনছে, তাদের কাছে কি এমন থাকতে পারে স্যার?
রাইজডেল সঙ্গে সঙ্গে ক্র্যাডককে শুধরে দিলেন। তার গলায় একটা অন্য রকমের সুর খেলে গেল।
ভুল হলো, মাঝবয়সী অবিবাহিত মহিলারা জীবনের এক প্রান্তে এসে শুধু দিন গোনে না। আমি এমনই একজন মাঝবয়সী অবিবাহিত মহিলাকে চিনি যার মগজটা তার হাতে থাকা উলের কাঁটার মতোই দ্রুত ঘোরাফেরা করে রহস্যের কঠিনতম নকশার মধ্যে থেকে সত্যিটা বের করে আনে। আমাদের সবার বুদ্ধি যদি এখানে থাকে তাহলে ধরে রেখো ওনার বুদ্ধিটা লন্ডন পৌঁছে গেছে।
ইনি কে স্যার, আপনার আত্মীয়? একসময় পুলিশে ছিলেন বা এখনো আছেন?
পুলিশে ছিলেন? না, উনি কোনোদিনই পুলিশে ছিলেন না। তবে উনি না থাকলে জটিল কেসে পুলিশের পাশে কে থাকবে সেটার কোনো উত্তর নেই। উনি কি আমার আত্মীয়? না, রক্তের সম্পর্ক নেই, কিন্তু রহস্যের সম্পর্কে উনি আমার পরম আত্মীয়। আমার কথা মিলিয়ে নিও ক্র্যাডক, এই গোয়েন্দার কথা যেদিন লেখা হবে সেদিন সবাই মাথা চুলকে বলবে উনি কি সত্যি ছিলেন নাকি কেউ গল্প লিখছিল। ক্র্যাডক, এই কেসে যদি তাকে পাওয়া যেত, কিন্তু উনি এখন কোথায় আছেন কে জানে। একবার ভাবলাম ঈশ্বরকে ডাকি যদি তিনি কোনোভাবে এখানে এসে হাজির হন, কিন্তু তারপরেই মনে হলো ঈশ্বর বহুদিন যাবতই আমার কথা শোনেন না।
কথা স্রোত অন্যদিকে বইছে দেখে ক্র্যাডক আবার সেটা ফিরিয়ে আনলেন।
কিন্তু স্যার, সবাই ঠিক 6:30 সময় আসবে সেটা রুডি সার্জ জানবে কি করে? তাছাড়া চিপিং ক্লেঘনে ছাপোষা মানুষের বাস, তাদের কাছে লুট করবার মতন ঐশ্বর্য তো কিছু নেই। লোকটা কি মশকরা করার জন্যই ওরকম নাটকীয় একটা দৃশ্য তৈরি করেছিল? কিন্তু তাহলে গুলিটা খেলো কিভাবে?
রাইজডেল ক্র্যাডকের দিকে একগোছা কাগজ এগিয়ে দিয়ে বললেন,
প্রিলিমিনারি রিপোর্ট বলছে কাছ থেকে গুলি চলে, অ্যাক্সিডেন্ট না সুইসাইড বলা যায় না, হয়তো দরজার চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে গুলিটা ছোটে।
লিটল প্যাডক্সে সেই সন্ধে যারা যারা ছিলেন তাদের খুঁটিয়ে জেরা করতে হবে, হয়তো তারা কিছু দেখেছে কিন্তু উত্তেজনার মুহূর্তে আমল দেয়নি, সেসব জানতে পারলে অনেকটা এগোনো যাবে।
আচ্ছা ক্র্যাডক, তুমি তো রিভলভারের রিপোর্টটা আনতে গেছিলে, কিছু পেলে?
হঠাৎ মনে পড়ায় ক্র্যাডক নিজের কপালে মৃদু চাটি মেরে জিভ কাটলেন। কোটের পকেট থেকে এক দিস্তে কাগজ বের করে বললেন,
এহে দেখেছেন স্যার, ভুলেই গেছিলাম, সো সরি, বিদেশি রিভলভার স্যার, ইউরোপের নানা দেশে ব্যবহার হয়, সার্জের কাছে কিন্তু কোনো পারমিট ছিল না স্যার।
বাহ, বেশ মার্কা মারা লোক দেখছি, আর সেই মার্কার দাগ কতটা গভীর সেটা জানতে রয়্যাল স্পা হোটেলে যেতে হচ্ছে। উঠে পড়ো হে ক্র্যাডক, একবার রয়্যাল স্পা হোটেলে ঘুরে আসা যাক, শুনেছি ওদের খাবার দাবার বেশ ভালো, রহস্য আর খাওয়া দাওয়া নেহাত খারাপ কম্বিনেশন নয়, কি বলো? হ্যাঁ,
রয়্যাল স্পা হোটেলের ম্যানেজার মিস্টার রোলান্ডসন রুডি সার্জ এর কাণ্ড শুনে অবাকই হলেন। বললেন, রুডির মতো সদালাপী মানুষ এরকম কিছু করবে ভাবাই যায় না। হোটেলের কাজে মাস তিনেক আগে সে যোগ দেয়, কর্মক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা ক্ষোভ ছিল না, তবে হিসেব নিকেশ নিয়ে বারকয়েক গোলমাল পাকিয়েছিল। কিছু জিনিসপত্রের দাম ধরা হলেও সেগুলোর হিসেব খাতায় ওঠেনি। অবশ্য এরকম ভুল ত্রুটি হয়েই থাকে, আর শার্টসের এই ভুলগুলো গুরুতর না হওয়ায় দ্রুত শুধরে নেওয়া যায়। খাঁটি পুলিশি কায়দায় অবান্তর প্রশ্ন করে সত্যিটা বার করার একটা মরিয়া চেষ্টা করছিলেন ক্র্যাডক। জিজ্ঞেস করলেন,
আমরা তো শুনেছি রুডি সার্জ হোটেলের সবার কাছ থেকেই টাকা ধার চাইত, না পেলে ঝগড়াঝাঁটিও করত। ধার দেনা বেশি হয়ে যাওয়ার ফলেই হোটেল থেকে টাকা সরিয়েছিল, প্রথমে অল্প অল্প, তারপর একসাথে অনেকটা। সেই চুরি ঢাকতে যাওয়ার জন্যই চিপিং ক্লেঘনে ডাকাতি করতে গেছিল। ভেবেছিল ওখান থেকে আসা টাকা দিয়ে এখানকার তছরূপটা আড়াল করবে, কি তাই তো?
এসব শুনে হোটেল ম্যানেজার স্রেফ মাথা নেড়ে না বললেন। নাছোড়বান্দা ক্র্যাডক আবার জিজ্ঞেস করলেন,
এখানে কারোর সঙ্গে রুডির বিশেষ বন্ধুত্ব ছিল কি? কোনো মহিলার সাথে?
এবারও ম্যানেজার মাথা নাড়লেন, তবে এই মাথা নাড়ার অর্থ হ্যাঁ। জানা গেল মির্না হ্যারিস নামে হোটেলের এক ওয়েট্রেসের সাথে রুডির বেশ মাখামাখি ছিল। প্রায় সঙ্গে সঙ্গেই রাইজডেল এবং ক্র্যাডকের দ্বিমুখী জেরার সামনে মির্না হ্যারিসকে বসানো হল। মিস হ্যারিস নিজেকে নির্দোষ প্রমাণ করতে তড়িঘড়ি অনেকগুলো কথা বললেন।
বিশ্বাস করুন, আমি ভাবতেই পারিনি ওর মতো শান্তশিষ্ট নম্র স্বভাবের ছেলে লোকের বাড়িতে হামলা করতে পারে। বিশ্বাস করুন স্যার, আমরা জাস্ট গুড ফ্রেন্ডস ছাড়া কিছুই ছিলাম না, কয়েকবার একসাথে বেরিয়েছি ব্যাস। ওর এরকম স্বভাব জানলে আমি সেটাও করতাম না।
এমনিতে ওর স্বভাব চরিত্র কেমন ছিল?
ভালোই, কিন্তু মাঝে মধ্যে না মানে খুব বড় বড় কথা বলতো।
কিরকম
বলতো? ও নাকি সুইজারল্যান্ডের বিশাল বড়লোক বাড়ির ছেলে, কিন্তু এখানে ওকে টেনে তুলে মাস চালাতে হতো, মানে পোশাক আশাকও আমারে কিছু পরতো না। আমি জিজ্ঞেসও করেছিলাম, এরকম বড় পরিবারের ছেলে হয়ে এখানে তো অভাবের মধ্যে জীবন কাটাও কেন? তাতে বলতো আন্তর্জাতিক নিয়ম কানুনের জন্য বাড়ি থেকে টাকা আনতে পারছে না। আরো কত কি বলতো, বলতো ও নাকি আল্পস পর্বতে উঠেছে, মানুষের প্রাণ বাঁচিয়েছে। আমার সেসব কথা বিশ্বাস হতো না স্যার।
রুডি কখনো চিপিং ক্লেঘন বা মিস ব্ল্যাকলক এর কথা বলেছিল?
মিস ব্ল্যাকলক কে আমি চিনি স্যার, আমাদের হোটেলে বার কয়েক এসেছেন, কিন্তু রুডির মুখে ওনার নাম না শুনিনি কখনো। তবে হ্যাঁ, একবার ও আমাকে বাসের টাইমিং জিজ্ঞেস করেছিল, সেটা চিপিং ক্লেঘনের বাস কিনা মনে পড়ছে না। বিশ্বাস করুন স্যার, আমি ভাবতে পারিনি রুডি তলে তলে এরকম শয়তান ছিল।
মানুষের মনে কি আছে সেটা ধরতে আমরাও অপারগ মিস হ্যারিস। যাই হোক, কিছু মনে পড়লে আমাদের জানাবেন।
জেরার শেষে রাইজডেল শুধু বললেন,
মিস হ্যারিস, আমার কেন জানি না মনে হচ্ছে আপনার সাথে খুব শিগগিরই আবার দেখা হবে।
চিপিং ক্লেঘনের রাস্তা ধরে গাড়ি ছোটাচ্ছিলেন ইন্সপেক্টর ক্র্যাডক। চারপাশ দেখে মনে হল না এখানে উচ্চবিত্ত মানুষ থাকে। এবড়ো খেবড়ো রাস্তার সঙ্গে মানানসই শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ফুল গাছের সারি, আর বাড়ির সামনে এলোমেলো লন। লিটল প্যাডক্সের সামনে গাড়ি এসে দাঁড়াতেই সার্জেন্ট ফ্লেচার সেলুট ঠুকে ক্র্যাডকের সামনে এসে দাঁড়ালেন।
আসুন স্যার।
কি খবর ফ্লেচার?
স্যার, কোথাও রুডি শার্টস এর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, ফোর্স এন্ট্রির কোনো চিহ্নও নেই। প্রিলিমিনারি ফাইন্ডিং থেকে মনে হচ্ছে আনুমানিক সন্ধ্যে ছটার সময় রুডি মেডেনহ্যাম থেকে বাস ধরে এখানে আসে। বাড়ির পাশের দরজাটা বিকেল 5:30 মধ্যে বন্ধ করে দেওয়া হয়, সামনের দরজা রাত অব্দি খোলাই থাকে। কিন্তু এখানকার রাঁধুনী মেদসি বলছে সেদিন নাকি সারা দুপুর বিকেল দরজাটা লক ছিল। অবশ্য বড্ড এলোপাতারি বকে, ইউরোপের কোনো এক জায়গা থেকে এখানে এসেছে, যেখান থেকেই আসুক বুদ্ধিটা সেখানেই ফেলে এসেছে।
আর কিছু?
অদ্ভুত ব্যাপার স্যার, রুডি বাড়িতে ঢোকার কয়েক মুহূর্ত আগেই ঘরের আলো নিভে গিয়েছিল, মনে হয় ওই নিভিয়েছিল, কিভাবে জানি না। কিন্তু শুধু ড্রয়িং রুম আর হলের সার্কিটটাই বন্ধ হয়েছিল। বাড়ির ফিউজ বক্সটা রয়েছে রান্নাঘরের পাশে, সেটাতে কোনো গোলমাল পাকাতে হলে রুডিকে রান্নাঘরের মধ্যে দিয়েই যেতে হতো, আর সেক্ষেত্রে সে মেজির চোখে পড়তই। তবে কি এই দুজন একসাথে কাণ্ডটা ঘটিয়েছে? ভেবে দেখুন, রুডি সুইজারল্যান্ডের লোক, আর ওই মেজিও ইউরোপ থেকে এসছে, দুজনের মধ্যে যোগ থাকাটা কি খুবই অসম্ভব স্যার?
অসম্ভব নয় ঠিকই, কিন্তু এত তাড়াতাড়ি কিছু ধরে নেওয়াটাও ঠিক নয়। আপাতত একবার মিস ব্ল্যাকলকের সাথে দেখা করে আসি।
গাড়ির শব্দ পেয়ে ডোরা বানার বেরিয়ে এসেছিলেন। ইন্সপেক্টর ক্র্যাডককে দেখে পাংশু মুখে বললেন,
সুপ্রভাত ইন্সপেক্টর, আমি ডোরা বানার, মিস লেটিশিয়া ব্ল্যাকলকের বন্ধু এবং এখানকার হাউসকিপার। মিস ব্ল্যাকলক আপনার জন্য অপেক্ষা করছেন।
একটা হল হয়ে রাস্তাটা বাড়ির ভেতর দিকে চলে গেছে। হলের চারপাশে অনেকগুলো দরজা। একপাশ থেকে গোঙানি শব্দ ভেসে আসতেই চমকে উঠলেন ক্র্যাডক।
ওকে, ওটা কিসের শব্দ?
ওটা আমাদের রাঁধুনি মিক্সি। ও ভয় পেলে ওরকম আর্তনাদ করে কান্নাকাটি করে। মৃত্যু, থানা পুলিশ এসব নিয়ে ও একটু ডিস্টার্বড।
বাঁদিকের একটা দরজা খুলে দিয়ে ডোরা বানার হাতের ইশারায় ক্র্যাডককে ভেতরে যেতে বললেন। ভেতরে লেটিশিয়া ব্ল্যাকলক বসেছিলেন, তার বাঁ কানে সার্জিক্যাল ব্যান্ডেজ। তাকে দেখে ক্র্যাডকের মনে হল এই মহিলা আচ্ছা আচ্ছা লোককে ঘোল খাওয়াতে পারেন। পরনে টুইড কোট, স্কার্ট আর পুলোভারের সাথে গলায় ডিমের খোলের আকারের মুক্তোর চোকার নেকলেস। মুক্তগুলো নিশ্চয়ই আসল নয়। ঘরে গোটাচারেক লম্বা লম্বা জানলা, সোফা চেয়ার পরিপাটি করে সাজানো। সেন্টার টেবিলে একটা পাত্রে কিছু ক্রিসেন্থেমাম, ফুলদানিতে শুকিয়ে যাওয়া কয়েকটা ফুল। তাকে দেখে মিস ব্ল্যাকলক ক্লান্ত হাসলেন। ক্র্যাডক অভিবাদন জানিয়ে বললেন,
গুড মর্নিং ম্যাডাম, আমি ডিটেকটিভ ইন্সপেক্টর ডারমট ক্র্যাডক। কাল রাতের হত্যা বা মৃত্যু যাই হোক সেটা নিয়ে আমি তদন্ত করছি, তাই নিয়ে কথা ছিল।
সুপ্রভাত ইন্সপেক্টর ক্র্যাডক, আমি মিস লেটিশিয়া ব্ল্যাকলক। আপনার জন্য ব্রেকফাস্টের বন্দোবস্ত করি?
আপাতত কয়েকটা প্রশ্নের জবাব দিন। এই ঘরেই সেই ঘটনাটা ঘটে, তাই তো?
ক্র্যাডকের পিছু পিছু ডোরা বানারও ঘরে ঢুকেছিলেন। ইন্সপেক্টরের প্রশ্নের জবাবটা তিনি দিলেন।
ইন্সপেক্টর যা জিজ্ঞেস করছেন আমরা সেই উত্তরটুকুই দিই না হয়? ইন্সপেক্টর, আপনি আমায় জিজ্ঞেস করুন।
ধন্যবাদ। আপনি রুডি শার্জ মানে মৃত ব্যক্তিকে প্রথম কখন দেখেন?
লোকটার নাম রুডি শার্জ। রুডি শার্জ, আমার মনে হয়েছিল ওর, যাকে ওকে প্রথম কখন দেখি, সপ্তাহ তিনেক আগে। আমি আর ডোরা রয়্যাল স্পা হোটেলে লাঞ্চে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়ার মাঝে হঠাৎ এই অল্প বয়সী ছেলেটা এসে আমায় জিজ্ঞেস করল, আপনি মিস ব্ল্যাকলক না? আমি বললাম হ্যাঁ। তখন আমায় বলল, যুদ্ধের সময় মন্ট্রোর যে হোটেলে আমি আর আমার বোন এক বছর ছিলাম সেখানকার মালিকের ছেলেও। হোটেল ব্যবসা শিখতে ওর বাবা নাকি ওকে ইংল্যান্ডে পাঠিয়েছেন।
আপনি ওকে চিনতে পেরেছিলেন?
না।
এরপর ওর সাথে আবার কবে দেখা হয়?
দিন দশেক আগে। হঠাৎ করেই এখানে এসে উদয় হয়। বলে ওর মা সাংঘাতিক অসুস্থ, ওকে অবিলম্বে সুইজারল্যান্ড ফিরতে হবে, টাকা চাই।
আচ্ছা, আপনার থেকেই কেন টাকা চাইল?
বলল ইংল্যান্ডে ও আমায় ছাড়া নাকি কাউকে চেনে না। আমি টাকা দিইনি, ওর বাবা হোটেলের মালিক, আর ছেলেকে বাড়ি ফেরাতে কটা টাকা দিতে পারছেন না। ইন্সপেক্টর, বাড়িতে অসুস্থতার কথা শুনলে সবাই সাহায্য করতে এগিয়ে আসে। ওর চাওয়া টাকার অঙ্কটাও তো বিশাল কিছু ছিল না, ওর সহকর্মীরাই টাকা তুলে ওকে দিতে পারত, সেটাও হয়নি। তাই আমার মনে হয় অসুস্থতার খবরটা মিথ্যে, আর এই ছেলেটা জোচ্চোর প্রকৃতির। আমি একসময় এক বড় ফিনান্সারের কাছে সেক্রেটারির কাজ করেছি, এসব ফন্দি ফিকির বুঝতে আমার দেরি হয় না।
বেশ, আপনি টাকা দিতে অস্বীকার করলেন, তারপর কি হলো?
অবাক কাণ্ড ইন্সপেক্টর, আমি বললাম টাকা দেব না, আর ছেলেটাও পীড়াপিড়ি না করে মেনেই নিল। এখন মনে হচ্ছে ও টাকা চাওয়ার অছিলায় এই বাড়িটা দেখতে এসেছিল। সেদিন চারপাশ ঘুরে বাড়ির তারিফ করছিল, তারপর দরজার লকটা খানিক টানাটানি করে বেরিয়ে গেল। আমাদের এই সামনের দরজাটা চারপাশ অন্ধকার হওয়ার পরেই লক করা হয়, তার আগে অবধি যে কেউ বাড়িতে ঢুকতে পারে।
বাড়ির পাশে বাগানের দিকে একটা দরজা আছে না?
হ্যাঁ, সেদিন ওই দরজা দিয়েই আমি হাঁসের ঘরে আগল তুলতে যাই।
কটা নাগাদ?
কটা, পৌনে ছটা হতে পারে। পাশের দরজা দিয়ে বেরিয়ে সেটা লক করেছিলাম কিনা মনে নেই, তবে হাঁসের ঘর বন্ধ করে ফেরার পর সেটা লক করেছিলাম, এটা পরিষ্কার মনে আছে। সামনের দরজাটা তো খোলা ছিলই।
আপনি যখন হাঁসের ঘর বন্ধ করছিলেন তখন রুডি শার্জ পাশের দরজা দিয়ে চুপিসারে ঢুকে কোথাও ঘাপটি মেরে বসে থাকতে পারে।
কিন্তু ইন্সপেক্টর, ডাকাতির উদ্দেশ্য হলে এত নাটকীয়তার প্রয়োজন কিসের? এখানে ডাকাতি করার মতো আছেই বাকি। এই বাড়িতে মাথা খুনলেও 10 পাউন্ডের বেশি পাবে না, গয়না বলতে সাধারণ কয়েকটা আংটি, গোটা কয়েক ব্রোচ আর আর এই যে চেনগুলো পরে আছি এইগুলো।
না না ডাকাতি নয়, চোখ তো তোমার উপর প্রতিশোধ নিতে ছিল লেটি, তুমি ওকে টাকা দাওনি তো তাই।
ক্র্যাডক ডোরা বানারের কথা অগ্রাহ্য করে জিজ্ঞেস করলেন,
এই ঘরে তো দুটো দরজা, রুডিশার্জ কোনটা দিয়ে ঢুকেছিল আর ঘরের কোন আলো নিভে গিয়েছিল?
সামনের দরজাটা দিয়েই ঢুকেছিল, ওদিকেরটা তো ডামি খোলে না, আর আলো বলতে এপাশ আর ওপাশের ওয়াল ব্র্যাকেট গুলো নিভে যায়।
আলো নেভার পর কি হলো?
গুলি চললো। উফ ডোরা, তুমি আবার শুরু করলে, আমি বলছি তো, আমি বলছি ইন্সপেক্টর, হঠাৎ আলো নিভে যাওয়ায় আমরা সবাই ঘাবড়ে যাই, তারপরেই সামনের দরজাটা সশব্দে খুলে যায় আর একটা টর্চের তীব্র আলো আমার মুখে পড়ে। এরপরেই লোকটা চিৎকার করে আমাদের হাত তুলতে বলে।
তারপর
ঘরে তখন তুমুল হট্টগোল, হঠাৎ গুলি চললো, একটা গুলি আমার কান ঘেঁষে গিয়ে পিছনের দেওয়ালে লাগলো, তারপর তারপর দ্বিতীয় গুলিটাও চললো। প্রথমটা আমি বুঝতে পারিনি জানেন তো, একটু পরে কানে প্রচন্ড যন্ত্রণা অনুভব করলাম।
তারপর
আচ্ছা আচ্ছা মনে আছে, কানে তখন বিভৎস যন্ত্রণা করছে, ঘরে লাফালাফি ধাক্কা ধাক্কি তো চলছিলই, এর মধ্যে তিন নম্বর গুলিটা চলল।
আপনি কোথায় ছিলেন তখন?
আর্চওয়ের কাছে ওই সেন্টার টেবিলের পাশটায়।
ক্র্যাডক এগিয়ে গিয়ে দেখলেন পেছনের দেওয়ালে দুটো গর্ত হয়ে গেছে, গুলি দুটো এখানে এসেই বিঁধেছিল, সেগুলোকে আপাতত ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা করে দেখা হবে সেটা রুডির কাছে পাওয়া রিভলভারেরই কিনা। ইন্সপেক্টর ক্র্যাডক দেওয়ালটা দেখে মাথা নাড়লেন।
মিস ব্ল্যাকলক, কনসিডার ইয়োরসেলফ ভেরি লাকি, আপনার বড় রকমের ক্ষতি হতে পারত।
কথাটা শুনেই ডোরা বানারের শরীরে কাঁপুনি ধরল, কাঁপতে কাঁপতেই বললেন,
আমি বলছি তো, ওই লোকটা লটি, আই মিন লেটিকে খুন করতে এসেছিল, জমাট অন্ধকারে টর্চ ঘোরাতে ঘোরাতে ও লেটিকে দেখে এবং গুলি চালায়, দুবার গুলি চালিয়ে যখন দেখলো করা যায়নি তখন টেকেই গুলি করে।
বন্ধুকে কাঁদতে দেখে মিস ব্ল্যাকলক এগিয়ে এলেন, ডোরার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন।
এত দুশ্চিন্তা কেন করছো, তুমি বরং দেখো তো বাড়িতে কোথায় কি কাজ পড়ে আছে, তাতে হয়তো একটু হালকা বোধ করবে।
তাই করি, দেখেছো ফুলদানিতে ফুল রেখেছি, অথচ জল দিতে ভুলে গেছি, কাল আলো নিভে যাওয়ার ঠিক আগেই এই ফুলদানিটা তোমার হাতে রেখেছিলাম, যাই এগুলোর একটা ব্যবস্থা করি।
ডোরা ফুলদানিটা তুলে বেরিয়ে যেতেই মিস ব্ল্যাকলক গলা নামিয়ে বললেন,
ইন্সপেক্টর আমার মনে হয় না রুডি শার্জ নিজেকে গুলি করতে চেয়েছিল, গুলি চলার আগের মুহূর্ত অব্দি ভাবছিলাম কেউ হয়তো রসিকতা করছে।
কে করছে ভেবেছিলেন?
প্যাট্রিক, ভেবেছিলাম কাগজের আ মার্ডার ইজ অ্যানাউন্সড প্যাট্রিকই ছাপিয়েছে, কিন্তু ও বলল যে কাজটা ও করেনি।
প্যাট্রিককে?
আমার কাজিন প্যাট্রিক আর জুলিয়া সিমন্স আমার দুঃসম্পর্কে কাজিনস, একসময় ফ্রান্সে থাকতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওর মা ওদের এখানে পাঠিয়ে দেন, এখন প্যাট্রিক মিলচেস্টারের ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে আর জুলিয়া ওখানকারই একটা হসপিটালে নার্সিং ট্রেনিং নিচ্ছে। কাজিন হলেও ওরা আমাকে আন্ট লেটি বলেই ডাকে, সেটা শুনে অবশ্য অনেকেই অবাক হয়, দুজনেই খুব অল্প টাকার বিনিময়ে আমার পেইং গেস্ট হিসেবে থাকে।
বাড়িতে আর কে কে আছেন?
ফিলিপা হেমস, গার্ডনার, ওর মতো মেয়ে হয় না, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওর হাজবেন্ড নাকি ইটালিতে মারা যান, ওর বছর আটেকের একটা ছেলে আছে বোর্ডিং এ পড়ে, আর মিজি ইউরোপের কোথাও থেকে শরণার্থী হয়ে ইংল্যান্ডে এসেছে, ওর ধারণা সবাই ওর ক্ষতি করতে চাইছে, ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলে, আমি সেটা নিয়ে খুব একটা মাথা ঘামাই না, হয়তো এক সময় ওকে এত অত্যাচার সহ্য করতে হয়েছে যে সৎ হওয়ার বিলাসিতা দেখাতে পারে না, ওর রান্নার হাতখানা চমৎকার যদিও।
এদের সঙ্গে দেখা করা যাবে?
জুলিয়ার মিত্রি বাড়িতেই আছে, ফিলিপা বাজারে গেছে আর প্যাট্রিক বেরিয়েছে, আমি জুলিয়াকে ডেকে দিচ্ছি।
মিস ব্ল্যাকলক উঠে পড়লেন, মিনিট খানেক পরেই এক সুদর্শনা মহিলা ঘরে এসে ঢুকে চেয়ারে বসে ইন্সপেক্টর ক্র্যাডককে সরাসরি জিজ্ঞেস করলেন,
আমি জুলিয়া সিমন্স, আন্ট লেটির কাজিন,
বলুন কি জিজ্ঞেস করার আছে?
ইন্সপেক্টর ক্র্যাডকের মনে একটা চাপা বিরক্তি উঁকি মারল। এ কি পুলিশকে সমীহ করে না? চাপা বিরক্তিটা চাপা দিয়েই তিনি বললেন,
কাল সন্ধে নিয়ে কয়েকটা প্রশ্ন ছিল।
ও, এখনো উত্তর পাননি?
পাইনি বলেই নিশ্চয়ই আপনাকে দেখেছি। কাল কারা কারা লিটল প্যাডক্সে এসেছিলেন?
কারা কারা? প্রথম এলেন শাস্ত্রী, কর্নেল ইস্টব্রুক, তারপর মিস হিঞ্চক্লিফ আর মিস মাগট্রয়েড, তারপর মিসেস সোয়েটনহ্যাম আর তার ছেলে এডমন্ড, আর সবার শেষে ডায়না হামন। সবাই এসে বলছিল, ও মা, বাড়িতে সেন্ট্রাল হিটিং চলছে, ভালো ভালো। সব বাজে কথা ইন্সপেক্টর, ওরা দেখতে এসেছিল মার্ডারটা হয় কিনা। একমাত্র মিসেস হামন জোর গলায় বলেছিলেন মার্ডার দেখতে এসেছেন। তারপর ঘড়ি টুংটাং এর সঙ্গে আলো নিভল, একজন ঢুকে বলল হাত তোল, গুলি চলল, নাটকটা প্রাণঘাতী হয়ে গেল।
আলো নেভার সময় কে কোথায় ছিল আপনার মনে আছে?
একটু ভাবতে দিন। বেশিরভাগ লোকজনই এদিক ওদিক দাঁড়িয়েছিল। মিসেস হামন সোফায় বসেছিলেন, মিস হিঞ্চক্লিফ ফায়ার প্লেসের সামনে দাঁড়িয়েছিলেন, যদ্দূর মনে পড়ছে প্যাট্রিক ডাবল ডাইনিং রুমের ওপাশ থেকে শেরির বোতল আনতে গেছিল, কর্নেল ইস্টব্রুকও গেছিলেন।
আর আপনি?
আমি এ পাশের জানলার পাশে দাঁড়িয়েছিলাম। আন্ট লেটি আঠুয়ের পাশের টেবিল থেকে সিগারেট আনতে গেছিলেন, সিগারেটের কেস ফুলদানির ঠিক পাশেই রাখা ছিল, আর তারপরেই আলো নিভল।
লোকটার হাতে টর্চ ছিল তাই তো?
শুধু টর্চ নয়, ভীষণ জোরালো একটা টর্চ, তার আলোয় চোখ ধাঁধিয়ে গেছিল।
পরের প্রশ্নটা কেটে কেটে জিজ্ঞেস করলেন ক্র্যাডক,
মিস সিমন্স, এই উত্তরটা ভেবে চিন্তে দেবেন, কারণ এর ওপর অনেক কিছু নির্ভর করছে। টর্চের আলো স্থির ছিল না এদিক ওদিক ঘুরছিল?
টর্চের আলো গোটা ঘরে নিচে বেড়াচ্ছিল, আর তারপরেই তো গুলি চলল পরপর দুবার।
তারপর?
তারপর লোকটা ঘুরে দাঁড়ালো আর সঙ্গে সঙ্গে ডোরাও আর্তনাদ করছিল, তখনই তিন নম্বর গুলিটা চলল আর টর্চটাও নিভে গেল।
লোকটা নিজে কি নিজেই গুলি করে নাকি অসাবধানতায় গুলিটা তার গায়ে লাগে?
সে আমি কি করে বলবো, আমি বলতে পারবো না। আমার গোটা ঘটনাটাই সাজানো মনে হচ্ছিল, কিন্তু যখন দেখলাম আন্ট লেটির কান দিয়ে রক্ত পড়ছে তখন আর।
লোকটা কি টর্চ জেলে কে কোথায় আছে দেখে মিস ব্ল্যাকলকের দিকে গুলিটা চালায়?
গুলি চালানোর হলে যে কোনো দিনই চালাতে পারত, তার জন্য কাগজে অ্যানাউন্সমেন্ট ছাপিয়ে সবাইকে এক জায়গায় জড়ো করার দরকার কি ছিল?
ধন্যবাদ মিস সিমন্স, মিজির সঙ্গে একটু কথা ছিল, ওকে কোথায় পাওয়া যাবে?
কিছু নেই, তবে সাবধান ইন্সপেক্টর, ওর স্বভাবটা বড়ই বদখত।
ক্র্যাডককে সাবধান করে জুলিয়া ঘর থেকে বেরিয়ে গেলেন। ফ্লেচারের সঙ্গে কিচেনের দিকে পা বাড়াতে বাড়াতে ক্র্যাডক ভাবছিলেন, জিজ্ঞাসাবাদের পর সচরাচর পরিষ্কার হয়ে যায় অনেক কিছু, কিন্তু এখানে সব গুলিয়ে যাচ্ছে। মাথায় গিজগিজ করছে প্রশ্ন। কিচেনের মুখে পৌঁছে ইন্সপেক্টর ক্র্যাডক দেখলেন মিটজি কিছু একটা বেলছে, মুখে ক্ষোভ আর বিরক্তির ছাপ স্পষ্ট, ঘন বাদামি চুল গোলাপি জাম্পারের ওপর উপচে পড়ছে। কিচেনের দরজায় দুজন পুলিশ কর্মীকে দেখেই মিটজি কয়েক হাত পিছিয়ে তীব্র গলায় বলে উঠল,
পুলিশ, অত্যাচারী পুলিশ, আমায় কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে নো কুপড়ে দেবে, দেশলাই ছেঁকায় পায়ের পাতা পুড়িয়ে দেবে, তাই তো? কিন্তু মূর্তিমান শয়তান, জেনে রাখো, আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না।
ক্র্যাডক বুঝলেন কঠিন পুলিশি দাওয়াই ছাড়া একে সামলানো যাবে না। ভেতরের কড়া পুলিশ অফিসারকে জাগিয়ে তুলে তিনি বললেন,
তাহলে আপনাকে বরং অ্যারেস্ট করি, আপনি যা যা বললেন সেগুলো করে দেখি মুখে কথা ফোটে কিনা। ফ্লেচার, হ্যান্ডকাফগুলো দাও তো।
কি আমাকে কি গ্রেফতার করবেন নাকি?
এরকম অসভ্যতা করলে গ্রেফতার করতে বাধ্য হব।
জুঁকের মুখে নুন পড়ার মতোই মিজি কুঁকড়ে গেলেন, বললেন,
কি জানতে চান?
কাল রাতে এখানে যা যা হয়েছে।
মৃত্যু, যে মৃত্যু আমার পিছু ছাড়ছে না, মৃত্যু! আমি তো চলে যেতেই চেয়েছিলাম, বড় ম্যাডাম আমায় আটকে দিল।
বুঝেছি, এবার বলুন কি হয়েছে।
বুঝলেন স্যার, সারা সন্ধে লোক বেল বাজাচ্ছে আর দাঁত বের করে দেখা করতে আসছে, শয়তানের কাজ সবকটা। আমি সারা সন্ধে নানা শব্দ শুনতে পাচ্ছিলাম, একবার ধূপ করে একটা আওয়াজ পেলাম হল থেকে, গিয়ে দেখি ফিলিপা হেমস ধূর্ত বেড়ালের মতো পা টিপে টিপে যাচ্ছে। আমার সন্দেহ
ও নাৎসি পার্টির সদস্য, ও ভাবে ও আমার থেকে বেশি সুন্দরী, বেশি জানে। ওরে, তোর কি আমার মতো ইকোনমিক্স ডিগ্রি আছে? সারাদিন তো ঘাস কাটিস আর পাস ওই কটা পয়সা।
মিজি,
হ্যাঁ বলছি, এরপর আমি চিজ ড্রপ, পেস্ট্রি আর শেরি সাজিয়ে কিচেনে ফিরে এলাম। মন বলছিল সে আসবে মৃত্যুর রূপ নিয়ে, তাই আমি একটা ছুরি হাতের কাছে রেখেছিলাম।
ছুরি রেখেছিলেন?
হ্যাঁ, কাছে এলে ভুঁড়ি ফাঁসিয়ে দিতাম। তারপরে গুলির শব্দ শুনলাম, প্রথমে দুটো তারপর একটা। আমি দৌড়ে দরজা দিয়ে বেরোতে গিয়ে পারলাম না, একটু ঠেলতেই বুঝলাম সেটা লক। মৃত্যু কি তবে আমায় ফাঁদে ফেলতে সফল হলো? মাথা নোয়াবো না ভেবে মুখ খুললাম।
কি করলেন?
সর্বশক্তি দিয়ে চিল্লাতে শুরু করলাম। তারপর ওরা এসে দরজা খুলে দিল, আমি মোমবাতি বের করে জ্বাললাম। তারপরে
আহ মিজি, কি দেখলেন সেটা বলুন।
ও সরি সরি, দেখলাম দেখলাম চারপাশে রক্ত, মেঝেতে লোকটার রক্ত, বড় ম্যাডামের রক্ত, রক্তের মহাসাগর, এর বাইরে কিছু দেখিনি। বলছি স্যার, আপনি কি আমায় অ্যারেস্ট করবেন?
আজ সেটা মুলতুবি রাখছি মিজি, থ্যাংক ইউ।
কথা শেষ করে ক্র্যাডক আর ফ্লেচার কিচেন থেকে বেরিয়ে এলেন। হলের বাইরে বেরোতেই ক্র্যাডক এবং ফ্লেচার প্যাট্রিক সিমন্সের মুখোমুখি হলেন। দুজন পুলিশকর্মীকে দেখে তিনি নিজে থেকেই সবকিছু বলতে শুরু করে দিলেন।
আমি প্যাট্রিক, প্যাট্রিক সিমন্স। আমি কিছুই জানি না, যে লোকটা মরেছে তাকেও চিনি না। ও যখন ঘরে ঢুকে সবাইকে হাত তুলতে বলে, আমি পাশের ঘরে শেরি আনতে গেছিলাম। এর বাইরে
বাইরে বলতে মনে পড়ল, আপনি তো বাড়িতে ছিলেন না।
তাতে কি প্রমাণিত হয়? হ্যাঁ ইন্সপেক্টর, তাতে কি প্রমাণিত হয়? আমি দোষী? আরে একটা অঙ্ক মেলাতে পারছিলাম না, তাই একটু ঘুরে এলাম যাতে মাথাটা খোলে। আমি বলছি, সেদিনের ওই বিজ্ঞাপনটাই যত নষ্টের গোড়া। যদিও আন্ট লেটি ওটাকে খুব একটা গুরুত্ব দেননি, কিন্তু ডোরা ওই নিয়ে দুশ্চিন্তা করে করে বাড়িতে বিপত্তি বয়ে আনলো।
গুলি চলার পর আপনার কিছু মনে আছে?
হ্যাঁ, গুলি চলার পর টর্চটা নিভে গেল, চারপাশ অন্ধকার, সবাই আতঙ্কে কিচির মিচির করছিল। তারপর কর্নেল ইস্টারব্রুক আর আমি লাইটার জ্বালালাম, তারপর তো আপনি শুনিয়েছেন।
আর কোনো প্রশ্ন না থাকায় ক্র্যাডক প্যাট্রিককে ছুটি দিয়ে দিলেন। ফিলিপা হেইমস আপেলের বাগানে কাজ করছিলেন। ইন্সপেক্টর ক্র্যাডক আর সার্জেন্ট ফ্লেচারের পায়ের শব্দে চমকে ফিরে তাকালেন। ক্র্যাডকের এক মুহূর্তের জন্য মনে হল এই মহিলা গোপন কথা নিজের অন্তরে সযত্নে লুকিয়ে রাখার ক্ষমতা রাখেন। সৌজন্য বিনিময় দিয়েই কথোপকথন শুরু হল।
সুপ্রভাত, আমি ডিটেকটিভ ইন্সপেক্টর ডারমট ক্র্যাডক, মিডলশায়ার পুলিশ। ইনি আমার সহকর্মী সার্জেন্ট ফ্লেচার। এভাবে আপনাকে চমকে দেওয়ার জন্য দুঃখিত। আমরা গতকাল সন্ধ্যের ঘটনাটা তদন্ত করছি, তাই নিয়ে আপনার সঙ্গে কিছু কথা ছিল।
আপনাদের কি সময় লাগবে?
তা লাগতে পারে। আসুন না, ওই গাছের গুঁড়িটায় একটু বসা যাক। প্লিজ কাম, লেটস হ্যাভ এ চ্যাট, কাম।
অনিচ্ছা সত্ত্বেও মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করে ফিলিপা গাছের গুঁড়িটায় বসলেন। ক্র্যাডক সরাসরি আগের সন্ধে চলে গেলেন।
আপনি কাল কটা নাগাদ লিটল প্যারাক্সে আসেন?
বিকেল 5:30 নাগাদ।
কোন দরজা দিয়ে বাড়িতে ঢোকেন?
হাঁসের ঘরের দিকে যে দরজাটা আছে সেটা দিয়ে। আমি বাগানে কাজ করি, পোশাক আশাকের জুতোয় কাদামাটি লেগে থাকে। সামনের দিকের দরজাটা দিয়ে এলে চারপাশটা নোংরা হয়, তাই এদিক দিয়েই আসি।
ওয়াজ দ্য ডোর লকড?
না, ভেজানো ছিল। সারাদিন বেশ কয়েকবার যাতায়াত করতে হয় বলেই লক করিনি। আমি ঢুকে দরজাটা লক করে দিই।
শিওর লক করেছিলেন?
হ্যাঁ।
তারপর কি করলেন?
বাড়ি ঢুকে স্নান সেরে পোশাক পাল্টে নিচে আসতেই দেখলাম খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। আমি জানতামই না কি হচ্ছে, পরে সবার মুখে শুনলাম ওই বিজ্ঞাপনের কথা।
ফিলিপা হেইমস এর পরের কথাগুলোর সাথে আগের সবার জবানবন্দির কোনো ফারাক ছিল না। রুডির ঘরে ঢোকা, টর্চ ফেলা থেকে গুলি চলা, সবটাই সবার সাথে মিলে গেল। কথাগুলো একই দিকে যাচ্ছে দেখে ক্র্যাডক সেটা ঘোরানোর চেষ্টা করলেন। জিজ্ঞেস করলেন,
আপনার কি মনে হয় এটা খুন না দুর্ঘটনা?
কিছুই মনে হয় না স্যার।
মিস হেইমস, আপনার কাছে কোনো মূল্যবান গয়নাকাটি বা জিনিসপত্র আছে?
তেমন কিছুই না, আমার এনগেজমেন্ট রিং আছে আর গোটা দুয়েক ব্রোচ।
আর বাড়িতে, মানে লিটল প্যাডক্সে?
রূপোর কিছু জিনিসপত্র আছে, কিন্তু সেগুলো বিশাল দামি কিছুই না।
ধন্যবাদ মিস হেইমস, আপাতত আমার আর কিছু জিজ্ঞেস করেননি।
ফিলিপা হেমস বিদায় নেওয়ার পর ইন্সপেক্টর ক্র্যাডক খানিকক্ষণ গাছের গুঁড়ির ওপরেই বসে রইলেন। সার্জেন্ট ফ্লেচারের জিজ্ঞাসু দৃষ্টির জবাবে বললেন,
ফ্লেচার, এবার বাকিদের জেরা করতে হবে, যদিও তাতে খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না।
মিস ব্ল্যাকলকের পড়শি মিসেস সোয়েটেনহ্যাম অর্থাৎ চিপিং ক্লেঘর্নের সবার ব্যাপারে দেদার কৌতূহল পোষণ করা মানুষটিকে জেরা করতে গিয়ে বেশ মজা পেলেন ইন্সপেক্টর ক্র্যাডক। মিসেস সোয়েটেনহ্যামের বর্ণনা ছিল একদম রুদ্ধশ্বাস থ্রিলার ফিল্মের মতো।
কি থ্রিলিং ব্যাপারটা ভাবুন, ঘরের আলো নিভে গেছে, একটা লোক টর্চ ফেলে সবাইকে হাত তুলতে বলছে, তারপর ঘুরেও চললো। আমি তখন কি করছিলাম না, তা তো উত্তেজনায় কি মনে থাকে নাকি, যতদূর মনে পড়ছে আমি তখন কর্নেল ইস্টারব্রুক বা মিস হিন্সক্লিফের সাথে কথা বলছিলাম, মাঞ্চ অফিসের কাছে ছিলাম, প্লিজ জিজ্ঞেস করবেন না বসেছিলাম না দাঁড়িয়েছিলাম। এডমন্ড, তোমার মনে আছে তুমি কোথায় ছিলে?
আমি আর জুলিয়া লং রুমের মাঝামাঝি দাঁড়িয়েছিলাম।
আপনার আর কিছু মনে আছে এডমন্ড?
দেখুন ইন্সপেক্টর, লোকটা টর্চের আলোটা ঘরময় ঘোরাচ্ছিল, আর তিন নম্বর গুলি চলার সময় লোকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বোধ হয়, তারপর কুকড়ে গিয়ে মাটিতে পড়ে, তারপরই রাধুনের চিলচিৎকার শোনা যায়। আমরা সবাই ডাইনিং রুমে গিয়ে দেখি বাইরে থেকে দরজা লক করা আছে, তারপর ওকে সেখান থেকে আমরা বের করি।
ধন্যবাদ, এবার আমায় কর্নেল ইস্টারব্রুকের কাছে যেতে হবে।
কর্নেল ইস্টারব্রুকের সাথে কথা বলতে বলতে ইন্সপেক্টর ক্র্যাডকের মনে হল চেয়ার ছেড়ে উঠে দেওয়ালে মাথা ঠুকলে হয়তো কাজ দিত। প্রশ্নগুলো গত রাতের ঘটনাকে ঘিরে থাকলেও কর্নেল ইস্টারব্রুকের জবাবগুলো ঘুরে বেড়াচ্ছিল অপরাধ মনস্তত্ত্বের জগতে। লরা ইস্টারব্রুক মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন নিজের হাজবেন্ডের দিকে। কর্নেল বলছিলেন,
ব্যাপারটা জলের মতন স্বচ্ছ, সমাজে এই লোকটার কোনো স্বীকৃতি ছিল না, অথচ ওর মাথায় চলা নাটকে ওই প্রধান চরিত্র, তাই কাগজে জানিয়ে লোকজনকে এক জায়গায় জড়ো করে এই নাটকের ব্যবস্থা করেছিল। ও যে নায়ক সেটা সবার সামনে প্রমাণ দিতে হবে। নিছক ডাকাতি? না 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 না, ও এসেছে কাউকে খতম করতে, এসেই অন্ধের মতন গুলি ছুঁড়তে শুরু করে।
এক মিনিট এক মিনিট, অন্ধের মতো মানে? লোকটা মিস ব্ল্যাকলককে তাক করে গুলি চালায়নি?
দূর দূর ওসব কিছুই না, গুলি ছোঁড়ার পর ওর হয়তো মনে হয়েছিল সাংঘাতিক অপরাধ করে ফেলেছে, তার ভার সহ্য করতে না পেরে ও বন্দুকটা নিজের দিকে তাক করে ট্রিগার টানে, আর তারপর তারপর তো জানেনি কি হয়েছে।
ও মাই গড, ও ফাঁচি, অতীতকে যদি কেউ জীবন্ত করতে পারে তাহলে সেটা তুমি। লাভ ইউ আর্চি।
লরা ইস্টারব্রুককে সম্পূর্ণ অগ্রাহ্য করে ইন্সপেক্টর ক্র্যাডক আবার জিজ্ঞেস করলেন,
আলো নিভে যাওয়ার সময় আপনি কোথায় ছিলেন?
সেন্টার টেবিলের পাশে, লরা আমার পাশেই দাঁড়িয়েছিল, ভয় পেয়ে সজোরে আমার হাত খামচে ধরেছিল, যদি আমি না থাকতাম তাহলে তো।
মিস হিঞ্চক্লিফ আর মিস মার্গারেট রয়েডকে জেরা করার সময় ইন্সপেক্টর ক্র্যাডকের একবার মনে হল কি কুক্ষণেই কেসটা হাতে এসেছিল। খামার আর ফলের বাগানের মাঝে শুয়োর হাঁস মুরগি আর গাছের ডালে পাখিদের সম্মিলিত সিম্ফনিতে কানে তালা লেগে যাচ্ছিল তার। অনেক কষ্টে কান পেতে ইন্সপেক্টর ক্র্যাডক বুঝতে পারলেন রুডি শার্জ নামের লোকটাকে মিস হিঞ্চক্লিফ চিনেন না, আশেপাশে ঘুরঘুর করতেও দেখেননি, আলো নেভার আগে ম্যান্টেল পিসের পাশে দাঁড়িয়েছিলেন।
বাপরে বাপ, তেষ্টায় গলা শুকিয়ে কাট হয়ে গেছিল, বাড়িতে অতিথি এসেছে, কোথায় তাকে একটু ড্রিঙ্ক বানিয়ে দেবে তা নয়, সবাই ফালতু হুজুকে গল্পে মশগুল ছিল, তারপর আলো নিভল আর ওই উটকো লোকটা টর্চ হাতে নিয়ে হাত তুলতে বলল সবাইকে। আমার তো প্রথমটায় মনে হচ্ছিল প্যাট্রিক সবার সঙ্গে রসিকতা করছে। তবে ইন্সপেক্টর, লোকটা লেটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল কিনা বলতে পারবো না।
আর মিস মার্গারেট, আপনি
আপনি কি আমার অ্যালিবাই চাইছেন?
না না, আমি জানতে চাইছি আপনারও কি মনে হয়েছিল এটা প্যাট্রিক সিমন্সের কাজ।
দেখুন, অত শত আমি জানি না, লোকটা যেরকম গুলি চালাবে তা কে জানতো, আমি তো ভাবতেই পারিনি ঘরে কিছু হতে পারে। ওদের বাড়ির ওই রাধুনি আরে ওই যে ইউরোপ থেকে যে মেয়েটা এসছে, ও এমন পরিত্রাহী চেঁচালো যে আমার মনে হলো ওকে কেউ খুন করছে। ও চিৎকার জোড়ার আগে অব্দি আমার বেশ মজাই লাগছিল।
আর কিছু মনে পড়ছে আপনার?
আর কিছু আর কিছু ও হ্যাঁ, অন্ধকারে কেউ আমার পা মারিয়ে দিয়েছিল, তাতে আমার বেশ আঘাতও লেগেছিল। আচ্ছা, আপনি কি স্কটল্যান্ড ইয়ার্ড থেকে এসেছেন? কোনো ক্লু পেয়েছেন এখন অবধি?
না, আমি মিডলশায়ার পুলিশ ডিপার্টমেন্টের সদস্য। আমাদের তদন্ত সবে শুরু হয়েছে, এখনো বলার মতো কিছু আসেনি। আপাতত আসি, গুড ডে।
বিদায় নেওয়ার আগে ইন্সপেক্টর ক্র্যাডকের মনে হল মিস মার্গারেট ফ্রয়েড ইতস্তত করছেন, কিছু বলতে চাইছেন কি? একবার তাকাতেই মিস মার্গারেট ফ্রয়েড চকিতে মিস হেঞ্চক্লিফকে দেখে হলের বাগানের দিকে চলে গেলেন। মিসেস হামনের সঙ্গে কথা বলে নতুন কিছুই পেলেন না ইন্সপেক্টর ক্র্যাডক। মিসেস হামন জানালেন তীব্র আলোয় তার খুব অস্বস্তি হয়, তাই টর্চ জ্বলে ওঠার পরেই তিনি চোখ বুজে ফেলেছিলেন, তবে বন্দুকের গর্জন শুনেছিলেন আর শুনেছিলেন মেজির চিৎকার আর ডোরা বানারের গোঙান। যখন শেষমেশ চোখ খোলেন তখন সবাই মোমবাতি নিয়ে ঘুরছিল। আলো আসার পর দেখেন ফ্যাকাশে চেহারা লোকটা দরজার সামনে পড়ে আছে, আর তার পাশে পড়ে আছে একটা রিভলভার।
মৃতদেহ দেখেই তো মনে হচ্ছিল লোকটা জীবন্ত অবস্থাতেও একেবারেই সুবিধে ছিল না, অথচ অন্ধকারে ওর গলা শুনে কি আর এটা বুঝতে পেরেছিলাম? অন্ধকারে কি মানুষ চেনা যায় ইন্সপেক্টর?
ক্র্যাডক কথাটা বুঝতে পারলেন না, বোঝার চেষ্টাও করলেন না। তার মাথায় তখন শুধুই প্রশ্ন। মুশকিল হল তাদের শান্ত করবার জন্য একটা উত্তরও তিনি বের করে উঠতে পারছেন না। চিফ কনস্টেবল জর্জ রাইটসডেলের টেবিলে জবানবন্দির কপি রেখে হতাশভাবে কাঁধ ঝাঁকালেন ইন্সপেক্টর ক্র্যাডক। রাইটসডেল বিলক্ষণ জানেন তদন্তকারী মন এই সময় কতটা অশান্ত থাকে। পরিস্থিতি হালকা করতে তিনি হেসে বললেন,
এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে? বসো বসো, সুইস পুলিশের কাছ থেকে একটা খবর এসেছে যে লোকটা মারা গেছে। কি যেন নাম?
রুডি শার্জ স্যার।
হ্যাঁ হ্যাঁ, রুডি শার্জ। সে রীতিমতো করিতকর্মা লোক ছিল, পুলিশের খাতায় নাম আছে, জালিয়াতির লাইনে বেশ নাম করেছিল। ছোট ছোট কাজ দিয়ে শুরু করে হয়তো বড় গাছে মই বাঁধতে গেছিল।
আমার তা মনে হয় না স্যার, কোথাও কিছু একটা আছে সেটা আমরা মিস করে যাচ্ছি। হয়তো সেটা চোখের সামনেই আছে কিন্তু ধরতে পারছি না।
আমি নিজেও একটু খোঁজ খবর নিয়েছি, সেটার সঙ্গে তোমার নেওয়া জবানবন্দি মিলিয়ে কি জানতে পারছি, এই লোকটা মেডেনহ্যাম থেকে চিপিং ক্লেগহর্ন যাওয়ার জন্য বিকেল 5:20 বাস ধরে। বাসের কন্ডাক্টর আর দুজন যাত্রী তাকে দেখেছিলেন। বাস থেকে নেমে লিটল প্যাডক্সে যায়, অনায়াসে বাড়িতে ঢুকে পড়ে হয়তো সামনের দরজা দিয়েই। তারপর ওই নাটকটা আয়োজিত হয়, দুটো গুলি চালায়, একটিতে মিস ব্ল্যাকলক সামান্য আহত হন, তারপর 3 গুলিতে সে নিজেকেই সাবাড় করে। এবার সে ইচ্ছাকৃতভাবে গুলি চালায় নাকি গুলিটা দুর্ঘটনাক্রমে চলে সেটা বলা যাচ্ছে না। কিন্তু ক্র্যাডক, এখানে কি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ, কেন হয়েছে সেটা নয়। আদালতে উঠলে কেসটাকে আত্মহত্যা বলেই চালানো হবে।
স্যার, লিটল প্যাডক্সের রাঁধুনি মেজির কথাগুলো আমার পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে ও কিছু একটা চেপে যাচ্ছে। এটাও তো হতে পারে যে বাড়িতে নিশ্চয়ই মূল্যবান কিছু রয়েছে। সবাই সে কথাটা উড়িয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু আমার মনে হয় কিছু একটা আছেই, হয় এরা জানে না নয় লুকোচ্ছে।
ওরে বাবা ক্র্যাডক, তুমি তো দেখছি একটা উপন্যাসের প্লট ফেঁদে ফেলেছো।
মানছি স্যার, একটু নাটকীয় শোনাচ্ছে, কিন্তু ডোরা বানার হলপ করে বলছেন যে লোকটা মিস ব্ল্যাকলককেই খুন করতে এসেছিল। যদিও ডোরা বানারকে দেখে মনে হয় উনি খুব অল্পেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তবুও।
আচ্ছা, 1 সেকেন্ডের জন্য ধরে নেওয়া যাক যে ডোরা বানার ভুল কিছু বলছেন না। তাহলেও ক্র্যাডক, মোটিভ কি? রুডি শার্জ হঠাৎ মিস ব্ল্যাকলকের উপর গুলি কেন চালাতে যাবে?
এক্স্যাক্টলি, এখানে এসেই তো আটকে যাচ্ছি স্যার বারবার।
রাইটসডেল কি যেন একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু চেম্বারের দরজায় টোকা পড়ায় থেমে গেলেন। গলা পরিষ্কার করে বললেন,
কাম ইন।
একজন আর্দালি ঘরে ঢুকে তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বেরিয়ে গেল। রাইটসডেল খামের উপর রয়্যাল স্পা হোটেলের ছাপ দেখে অবাক হলেন। দ্রুত হাতে খামটা ছিঁড়ে চিঠিটা পড়তে পড়তে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তারপর প্রায় নাচার ভঙ্গিতে পায়চারি করতে করতে বললেন,
আর চিন্তা নেই ক্র্যাডক, বুঝলে? আর চিন্তা নেই। রহস্য কেন, রহস্যের বাবাও বস মানবে এবার।
হঠাৎ এরকম মুড বদলে যাওয়ার কারণটা ধরতে পারলেন না ক্র্যাডক। সেটা বুঝতে পেরে রাইজডেল ফের বললেন,
শোনো, রহস্যের সঙ্গে যুদ্ধ করাই আমাদের পেশা, কিন্তু কখনো কখনো রহস্য আটঘাট বেঁধে গায়ের জোর বাড়িয়ে আমাদের বিরুদ্ধে মাঠে নামে। এরকম শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলে কি করতে হয় ক্র্যাডক?
মানে তাহলে আমাদেরও সেরকম বন্দোবস্ত করে নামতে হবে, তাই তো?
রাইজডেল একটু আগে আসা চিঠিটা বিজয় গর্বে তুলে ধরলে।
এই চিঠি এসেছে রয়্যাল স্পা হোটেল থেকে। আমাদের পরম সৌভাগ্য যে সেখানে একজন ছিলেন এবং তার মনে হয় তিনি আমাদের এমন কিছু জানাতে পারেন যা আমাদের কাজে লাগবে।
তার কাছে এমন কি তথ্য থাকতে পারে স্যার যা আমাদের কাছে নেই?
সেটা তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। কেন জানো? কারণ বয়সের ভারে তার দু চোখ ছোট হয়ে এসেছে, তাই কোনো ঘটনার অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে শুধু সত্যিটাই তিনি দেখেন। তার হাতে আর মস্তিষ্কে উল বোনার কাঁটা আছে, ঠিক যেভাবে তার হাতের কাঁটা অগোছালো হয়ে থাকা উলের গাদা থেকে একটা সুন্দর নকশা তৈরি করে, ঠিক সেইভাবেই তার মস্তিষ্কের কাঁটা অপ্রয়োজনীয় তথ্যের স্তূপ থেকে আসল সত্যিটা বের করে আনে। শুধু কি হয়েছিল নয়, তিনি তার সঙ্গে এটাও বলে দেবেন যে সেটা কেন হয়েছিল এবং কিভাবে হয়েছিল। এর জন্যই বলেছিলাম বয়স্ক মহিলাদের উপেক্ষা করলে পস্তাবে ক্র্যাডক।
ক্র্যাডক রাইজডেলের হাত থেকে চিঠিটা নিলে। হাতের লেখা দেখে মনে হল একটা মাকড়সাকে কালিতে চুবিয়ে কেউ কাগজের ওপর ছেড়ে দিয়েছে। কয়েকটা শব্দ শুধু চোখে পড়ল ক্র্যাডকের। ওপরে লেখা সবিনয় নিবেদন আর নিচে সই করা মিস জেন মার্পল। রাইজডেল ক্র্যাডকের সমস্যাটা বুঝতে পেরে বললেন,
হাতের লেখাটা একটু জট পাকানো, তাই না? চিন্তা নেই, ওই জটের মধ্যেই জট ছাড়ানোর পথ আছে।
চলো ক্র্যাডক,
পেটটা বড় চুইচুই করছে, একটু রয়্যাল স্পা হোটেলে লাঞ্চ সেরে আসা যাক, চলো।
রয়্যাল স্পা হোটেলের ডাইনিং হলের পাশে একটা খোলা জায়গা রয়েছে। আবহাওয়া ভালো থাকলে সেখানে ছাতা খাটিয়ে অনেকেই খাওয়া দাওয়া সারে। আজ সেরকমই একটা দিন। চারপাশে নরম রোদ, ফাঁকা জায়গাটায় সার সার ছাতার নিচে কাঁটা চামচের ঝংকার তুলে রসনা তৃপ্তিতে ব্যস্ত অনেকে। রাইজডেল ডান দিকের একটা ছাতার দিকে এগিয়ে গেলেন। ক্র্যাডক দেখলেন টেবিলে একজন মহিলা বসে, একটু আগেই বোধহয় খাওয়া দাওয়া শেষ করেছেন, কারণ একটা প্লেট আর একটা ওয়াইন গ্লাস এক পাশে সরিয়ে রাখা রয়েছে। প্লেটের উপর খাবারের টুকরোগুলো চোখ এড়ালো না, ফিশ এন্ড চিপস খাচ্ছিলেন বোধহয়। মহিলা এখন উল বুনছেন, তাকে দেখেই অনেক কিছু প্রমাণিত হয়। বোঝা যায় বুদ্ধির ওপর বয়স সবসময় নির্দয় আচরণ করে না, কোথাও কোথাও বয়সের স্পর্শে বুদ্ধিতে ধার বাড়ে। তার নীলচে দুই চোখে রাজ্যের মায়া, হাত যখন উলে জাল বুনছে তখন নীল চোখ সেই জাল ফর্দাফাই করার রাস্তাটাও বের করে নিচ্ছে। এ যেন এক অদ্ভুত সহাবস্থান। তার বয়স আনুমানিক 60 কি 70। তার নিচের ঠোঁটে একটা হাসি চিরকালের মতো ঠাঁই পেয়েছে। মনে হয় যেন এক্ষুনি সবাইকে সস্নেহে এক জায়গায় জড়ো করে পুরনো দিনের গল্প শোনাবেন। তিনি যেন গল্প বলায় এবং শোনায় সিদ্ধহস্ত, তাই অপরাধের গল্পটা একমাত্র তাঁর কানেই ধরা পড়ে। ক্র্যাডক ভাবেননি মহিলার এতটা বয়স হবে। মিস মার্পেলের চেয়ারের পাশে একটা লাঠি দেখে ক্র্যাডকের মনে হল বয়সের কারণেই বোধহয় মহিলা চলাফেরায় অতটা সাবলীল নন। রাইজডেলকে দেখেই তিনি এক গাল হেসে একটা অভিবাদন জানালেন,
চিফ কনস্টেবল রাইজডেল, কতদিন পর, দুঃখিত।
আপনাকে চেয়ে ছেড়ে উঠে স্বাগত জানাতে পারছি না। বাতের ব্যথাটা বড্ড বেড়েছে।
আরে আরে ব্যস্ত হবেন না, বসুন বসুন বসুন। কিন্তু আপনি এই হোটেলে হঠাৎ কি করে?
আমার ভাইপো রেমন্ড বেসকে তো চেনেন, এখন লেখক হিসেবে ও বেশ নাম করেছে। এককালে ওকে কোলেপিঠে করে মানুষ করেছি, এখন ও বলে পিসি তোমার এবার আরাম করার পালা। ও ব্যবস্থা করে দিয়েছে বলেই এখানে থাকতে পারি, নাহলে আমার কেউ তো প্যাকেজ জোর আছে। দেখেছেন বক বক করেই চলেছি, যার জন্য আপনাকে চিঠিটা লিখেছিলাম সেটাই তো বলা হয়নি, আর এনার পরিচয়টাও জানা হয়নি।
সেসব শুনতেই তো আশা, আলাপ করিয়ে দিই, ইনি আমার সহকর্মী ডিটেকটিভ ইন্সপেক্টর ক্র্যাডক, আর ইনি মিস জেন মার্কেল। এনার বর্ণনা দেওয়ার ধৃষ্টতা আমি দেখাবো না, পুলিশ বিভাগের বহু ফাইলের শব্দ এবং বাক্য আমার থেকে আরো স্বচ্ছ ভাষায় সে কথা জানাবে। বহু জটিল কেস আমরা শুধু এর বুদ্ধির জোরেই সমাধান করেছি, তার কৃতিত্ব পুলিশ ডিপার্টমেন্ট পেয়েছে, অনেকে তার জোরে প্রমোশনও পেয়েছে। কিন্তু আমাদের মতো অল্প কয়েকজনই জানে যে মিস জেন মার্কেল না থাকলে সেসব কেসের জায়গা হতো আনসলভড ক্রাইমের তালিকায়।
একটু বাড়াবাড়ি হয়ে গেল না, আপনার নেক নজরে পড়ে একটু একটু পরামর্শ দিয়েছি, এই যা। এই বয়সে মস্তিষ্ককে সচল রাখতে অপরাধটাই দরকার, যাতে কাঁটার সাথে মাথাটাও চালানো যায়। দেখেছেন আবার দূরে সরে যাচ্ছি।
ঠিক কথা মিস মার্কেল, আমার মনে হয় এখানে এসব কথা আলোচনা করাটা উচিত হবে না, চলুন ম্যানেজারের ঘরে গিয়ে বসা যাক।
একটা হালকা যন্ত্রণাসূচক শব্দ করে চেয়ার ছেড়ে উঠে পড়লেন মিস মার্কেল। ম্যানেজারের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন রাইটসডেল। ক্র্যাডক খেয়াল করলেন দরজা বন্ধ হওয়া মাত্রই মিস মার্কেলের নীলচে চোখে একটা অদ্ভুত আভা যুক্ত হয়েছে। তিনি আর ভনিতা না করেই বললেন,
লোকটা আমার চেক নিয়ে জালিয়াতি করেছে।
ও লোকটা?
মিস্টার রাইটসডেল, আপনার সঙ্গীর মুখে দুশ্চিন্তার ভাবটা ভালোই ছাপ ফেলেছে। চিপিং ক্লেঘনের নাটকে মৃত যে লোকটা এই দুশ্চিন্তার কারণ, আমি তারই কথা বলছি।
হ্যাঁ, রুডিশাস?
আগে হ্যাঁ, সেই আমার চেক নিয়ে জালিয়াতি করেছে।
মিস মার্কেল ব্যাগ থেকে একটা চেক বের করে টেবিলে রাখলেন, চেকের একটা অংশে আঙুল দিয়ে বললেন,
চেকটা আজ ব্যাংক থেকে ফেরত এসেছে, ৭ পাউন্ডের চেক ছিল, রিসেপশনের লোকটা সেটার সামনে এক সংখ্যাটা জুড়ে ১৭ করে দিয়েছে, সেটা করেই সে থামেনি। ৭ শব্দটার পাশে TWN জুড়ে ১৭ করেছে, কালিটা একটু ধেবড়ে গিয়েছে। লোকটা আকাট মুখ্য জালিয়াত নয়, সূক্ষ্ম কাজে রুচি আছে, বুদ্ধির জোরও আছে। আমি রিসেপশনে যে কলম দিয়ে চেক সই করেছিলাম সেটা দিয়েই কারিকুরি করেছে, যাতে কালির ফারাকটা বোঝা না যায়।
এবং আপনাকে ঠকাতে গিয়ে মোক্ষম ভুলটা করেছে,
সে আপনি জানেন। আমার বয়স হয়েছে, পাই পয়সার হিসেব রাখি, চেকের অঙ্কটা দেখে আমার ব্যাংক ম্যানেজারেরও সন্দেহ হয়, কারণ আমি এরকম ১৭ পাউন্ডের চেক লিখি না। মাসের খরচের জন্য ২০ পাউন্ড তুলি, অন্যান্য খরচের জন্য ৭ পাউন্ড। শুধু এইটাই নয়, এই হোটেলে আসার কয়েকদিনের মধ্যে ওই রুডি শার্জ লোকটা আমার বিলে একটা গোলমাল করে, আমি ধরিয়ে দিতে জিভ টিপ কেটে দুঃখ প্রকাশ করে। বেশ মনে আছে, কথা বলার সময় লোকটা এক দৃষ্টে মুখের দিকে তাকিয়েছিল, চোখের পাতা পর্যন্ত পড়ছিল না। ক্রাইমের সঙ্গে অনেকদিন ঘর করছি, কখনো কোনো নিরপরাধ মানুষের চোখে এই জিনিস দেখিনি।
ঠিকই ধরেছেন মিস মার্কেল, লোকটা একদমই সুবিধের নয়, ও সুইজারল্যান্ডের লোক এবং জালিয়াতির কেসে সুইস পুলিশের খাতায় ওর নামও আছে।
বুঝেছি, ওখান থেকে পালিয়ে এদেশে এসেছিল, ওর কাগজপত্র দেখলে হয়তো দেখবেন সে সবও জাল। এই হোটেলের একটা ওয়েট্রেসের সঙ্গে ওর মেলামেশাও ছিল, দুজনকে কাজের ফাঁকে গুজগুজ করতে দেখেছি। কি যেন নাম মেয়েটার?
মেরিনা হ্যারিস ওর নাম, কথা বলেছি, যা জানে ও সবই বলেছে আমাদের।
তাই কি ইন্সপেক্টর, তাহলে আজ ব্রেকফাস্টে অমলেটের জায়গায় ফিশ এন্ড চিপস নিয়ে এলো কেন? অরেঞ্জ জুসের বদলে স্পার্কলিং ওয়াটারই বা আনলো কেন?
মানে?
আমার মন বলছে ও সবটা বলেনি আপনাদের, জমে থাকা কথাগুলো ওর মনে চাপ সৃষ্টি করছে হয়তো।
আরেকবার জিজ্ঞেস করে দেখবেন কি, হয়তো নতুন কিছু জানতে পারবেন।
হঠাৎ কি মনে পড়ায় রাইটসডেল বললেন,
ক্র্যাডক, তুমি কেসের কাগজগুলো সাথে এনেছো?
হ্যাঁ স্যার, সঙ্গে আছে।
সেগুলো মিস মার্পলকে দেখাও তো। ম্যাডাম, আপনিও দেখুন আপনার অদ্ভুত ক্ষমতা দিয়ে সত্যিটা বের করতে পারেন কিনা।
ক্র্যাডক ব্যাগ থেকে একগোছা পাতা বের করে এগিয়ে দিলেন মিস মার্পলের দিকে। গলা থেকে ঝোলা চশমাটা চোখে এঁটে মিস মার্পল কিছুটা পড়ে কাগজের দিস্তা নামিয়ে স্মিত হেসে বললেন,
এতগুলো মানুষ এত কিছু দেখেছে আর এত কিছু শুনেছে যে তারা ভুলে গেছে তারা কি দেখেনি আর কি দেখা উচিত ছিল। আপনি অদ্ভুত ক্ষমতার কথা বলছিলেন না মিস্টার রাইটসডেল? আসলে অদ্ভুত কিছুই না, মানবিক ক্ষমতা। খড়ের গাদায় ছুচত মানুষই খুঁজে বের করে।
আপনার কি মনে হচ্ছে?
একটা জিনিস বুঝছি না মিস্টার রাইটসডেল, যে লোকটা জালিয়াতি করে রোজগার করা টাকা দিয়ে নিজের বান্ধবীর সাথে এদিক ওদিক বেড়াতে যায়, সে হঠাৎ এক জায়গায় বন্দুক বাগিয়ে ঢুকে গুলি ছুঁড়বে কেন?
কথাটা শুনে ক্র্যাডক গা ঝাড়া দিয়ে উঠে বললেন,
এটাই তো আমারও প্রশ্ন, লোকটা হঠাৎ এরকম করবে কেন? হিসেব মিলছে না মিস মার্পল।
এর আগের ঘটনাগুলো আমি কাগজে পড়েছিলাম, এখন এই রিপোর্টগুলো পড়ে মনে হচ্ছে সেদিন লিটল প্যাডক্সে থাকা লোকগুলো কিছু মিস করেছে। ইন্সপেক্টর ক্র্যাডক, আপনি রিপোর্টে লিখেছেন যে হলের আলো নিভে গেছিল আর ওপরে ল্যান্ডিং এর আলো জ্বলছিল না, তাই তো?
হ্যাঁ।
এবার সদর দরজা ঠেলে ঢুকে লোকটা টর্চের জোরালো আলো ফেলে ঘরের মধ্যে। সবাই বলেছে যে লোকটার মুখ ঢাকা ছিল, কিন্তু সেটা ওরা প্রথমে দেখতে পাননি, এবং কেউ এইটা এখনো ঠাউর করতে পারছেন না যে মুখ ঢাকা থাকার ব্যাপারটা সবাই দেখতে পেয়েছে আলো আসার পর। আমার মনে হয় এখানে রুডিকে স্রেপ দাবার বোর্ডের মতন ব্যবহার করা হয়েছে, ব্যবহার করার পর সরিয়ে দেওয়া হয়েছে।
দাঁড়ান দাঁড়ান, আপনি বলতে চাইছেন অন্য কেউ রুডিকে বলেছিল অন্ধকার ঘরে গুলি চালাতে?
ঠিক তা নয়, আমার মনে হয় রুডিকে বলা হয়েছিল যে এইটা নিছক ঠাট্টা, তাকে টাকা পয়সাও দেওয়া হয়, তাই দিয়ে সে বিজ্ঞাপন ছাপায়, চারপাশ ঘুরে দেখে এবং বাকি কাজগুলো করে।
এবং গুলিও চালায়, তাই তো?
না, আমার মনে হয় না ও গুলি চালিয়েছিল। ইনফ্যাক্ট ওর কাছে রিভলভারও ছিল না।
কিন্তু সবাই যে বলল
রুডির হাতে রিভলভার ছিল না, থাকলেও সেটা কেউ দেখতে পেত না, দেখবেই বা কি করে? টর্চের জোরালো আলোয় সবার চোখ ধাঁধিয়ে গেছিল। ঠিক তখনই তার পেছনে উদয় হয়ে আক্ষরিক অর্থে তার কাঁধে বন্দুক রেখে পর পর দুবার গুলি চালায়। রুডি তাতে সাংঘাতিক ভয় পেয়ে যায়, চমকে উঠে পেছনে তাকাতেই সে রুডিকে গুলি করে হত্যা করে এবং তার মৃতদেহের পাশে রিভলভারটা রেখে উধাও হয়ে যায়।
ক্র্যাডক মনে মনে ভাবলেন, রাইটসডেল ভুল কিছু বলেননি, এই মহিলার বুদ্ধির ধার আছে। ক্রাইম সিনে গিয়েও যেটা তারা বুঝতে পারেননি, সেটা হোটেলের ছাতার তলায় বসে কয়েক পাতা পড়েই ধরে নিলে। ক্র্যাডকের পরের প্রশ্নটা তৈরি ছিল, সেটাই করলেন।
এই রহস্যময় বা রহস্যময়ী ব্যক্তিটি কে হতে পারে?
সেটা সম্ভবত মিস ব্ল্যাকলক বলতে পারবেন, কেউ কেন তাকে মারতে চাইবে, এবং যে চাইছে সে আটঘাট বেঁধে নেমেছে, হয়তো রুবিকে মোটা ঘুষ দিয়েছিল মুখ বন্ধ রাখার জন্য। আচ্ছা, যে মেয়েটির সঙ্গে তার সম্পর্ক ছিল
মির্না হ্যারিস,
হ্যাঁ, তাকে রুডি কিছু বলে থাকলেও থাকতে পারে, তার সাথে একবার কথা বলবেন কি?
মির্না হ্যারিসকে আবার ম্যানেজারের ঘরে ডেকে পাঠানো হল। জিজ্ঞাসাবাদের শুরুতেই ক্র্যাডক খুবই ভদ্র এবং পরিষ্কার ভাষায় মির্না হ্যারিসকে জানিয়ে দিলেন যে পুরো কথা না জানালে তিনি নিজেই পেঁচে পড়বেন, আর তাতে কাজও হল দিব্যি। মির্না গলগলিয়ে সত্যি বলতে শুরু করলেন,
সেদিন আমাদের দুজনের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে রুডি বলে ওর কাজ আছে। বেটা, তুই একদিন সিনেমা চলো করে জ্বালিয়ে মারলি, আর যখন আমি রাজি হলাম তখন পিছিয়ে গেলি।
তারপর
শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল হয়, আমি খুব রেগে গেছিলাম, আমায় শান্ত করতে রুডি বলেছিল হাত ঘড়ি কিনে দেবে।
আপনি জিজ্ঞেস করেছিলেন কি কাজ আছে?
করেছিলাম তো, তাতে বললো চিপিং ক্লে ঘরে গিয়ে একটা ছোট নাটক করতে হবে। আমার খবরের কাগজে বিজ্ঞাপনটাও দেখালো, আমিও এটাকে ঠাট্টা তামাশা হিসেবেই দেখছিলাম। কিন্তু পরে যখন জানলাম যে রুডি গুলি খেয়ে মারা গেছে, তখন কাউকে আর কিছুই বলিনি। আমি জানতামই না যে ওর কাছে রিভলভার ছিল।
এই নাটকটার আয়োজক কে কিছু বলেছিল কি?
না, আমি জিজ্ঞেস করার খ্যাক ট্যাক করে হেসেছিল শুধু।
ক্র্যাডক এতক্ষণ ভাবছিলেন কিছু একটা জানতে পারবেন, কিন্তু এবারও তাঁর প্রচেষ্টা বিফল হল। তবুও হাল ছাড়লেন না। মৃণা হ্যারিসকে মনে করার কথা বলেও লাভ হল না। রুডি তাঁকে কোনো নাম, পুরুষ বা মহিলা কিছুই বলেনি। হোটেল থেকে গাড়িতে ফেরার পথেও দুজনের মনের ধোঁয়াশা কাটল না। ইন্সপেক্টর ক্র্যাডক মিডজির ইউরোপিয়ান কানেকশন নিয়ে আবার সন্দেহ প্রকাশ করছিলেন, কিন্তু রাইটসডেল তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললেন,
তোমার সন্দেহ মির্জি ইউরোপে ছিল, সেখানেই রুডির সঙ্গে তার দেখা ও আলাপ হয় এবং দুজনে মিলেই ষড়যন্ত্র পাকিয়েছে, তাই তো? থিওরি হিসেবে আইডিয়াটা খারাপ নয়, কিন্তু সেটাকে সমর্থন করার জন্য প্রমাণ চাই, না হলে আদালতে এই যুক্তি টিকবে না।
স্যার প্লিজ আমাদের একটু সময় দিন, এরা কেউ না কেউ কিছু একটা লুকোচ্ছে এবং আমি জানি আপনারও সেটাই মনে হচ্ছে।
মনে হওয়া দিয়ে র ক্রাইমের কিনারা হয় না ক্র্যাডক।
হয় না ঠিকই, কিন্তু ক্রাইম ডিটেকশনের থিওরি তখনই প্র্যাকটিক্যাল হয় যখন একটা চরিত্র নিজের মনের কথা তদন্তকারীর কাছে উপুর করে।
তুমি বলছো এখানে সেটা হয়নি?
লেটিশিয়া ব্ল্যাকলক বুঝতে পারছেন না কেন তার উপর হামলা হলো, অথচ ডোরা বানার জোর গলায় বলছেন তার বন্ধুকে খুন করতেই গুলি চলে। আর স্যার আমার ইনস্টিংক্ট জোর গলায় বলছে যে আরো কিছু ঘটতে চলেছে।
দেখা যাবে, তুমি বরং ওদের আর এক দফা জেরা করো। আর হ্যাঁ, মনে হয় এখন মিস মাপেলের সঙ্গে তোমার প্রায়ই দেখা হবে। হাঁটুর ব্যথার চিকিৎসা করানোর জন্য তাকে এখন নিয়মিত মেইডেন নামে আসতে হবে। যাতায়াতের সুবিধার জন্য তিনি কোথায় থাকবেন জানো? চিপিং ক্লে ঘরে। রহস্যের উদ্ঘাটন অনেকটা দাবা খেলার মতোই, বুঝলে ক্র্যাডক? আর দাবার এই খেলায় তোমার কুইন মিস মাপেল।
পুলিশ স্টেশনের সামনে ক্র্যাডককে নামিয়ে দিয়ে যাওয়ার আগে রাইটসডেল বললেন,
দেখো ক্র্যাডক, সবাই ধরে নিয়েছে যে এইটা হয় আত্মহত্যা নয় দুর্ঘটনা। আমি জানি তুমি এখনো সেরকম কিছুই ভাবছো না, তদন্তকারী অফিসার হিসেবে আমার তোমার উপর পূর্ণ আস্থা আছে, কিন্তু তোমাকেও মনে রাখতে হবে আমাদের হাতে অঢেল সময় নেই।
গাড়িটা বেরিয়ে যাওয়ার পর ক্র্যাডক ভাবলেন, রহস্য না ঘড়ির কাঁটা, কার সঙ্গে লড়বেন তিনি? কফির কাপটা সাবধানে টেবিলে রাখলেন ইন্সপেক্টর ক্র্যাডক। আজ সকালে আবার ফিরে এসেছেন লিটল প্যাডক্সে। তাঁর একাগ্র দৃষ্টি মিস ব্ল্যাকলকের ওপর নিবদ্ধ। আজ নতুন কিছু তথ্যের হদিশ পেতে তারা বদ্ধপরিকর। মুখটা মুছে ক্র্যাডক উল্টো দিকে বসে থাকা মিস ব্ল্যাকলক আর ডোরা বানারকে উদ্দেশ্য করে বললেন,
আমরা সুইস পুলিশের থেকে খবর নিয়েছি, রুডি শার্জ মিস ব্ল্যাকলককে যা যা বলেছিল সব মিথ্যে। ও কোনো হোটেল মালিকের ছেলে নয়, সুইজারল্যান্ডের নানান হাসপাতালে, রিসর্টে, ডিপার্টমেন্টাল স্টোরে সে কাজ করেছিল, কিন্তু স্বভাবের জন্য কোথাও বেশি দিন টিকতে পারেনি। কোথাও গয়না চুরি করে উধাও হয়ে যায়, আবার কোথাও টাকা তছরূপ করে। ও যে কাগজপত্র নিয়ে এই দেশে আসে সেগুলো জাল। আসে মানে পালিয়ে আসতে বাধ্য হয়, না হলে পুলিশ ওকে জেলে ভরত।
আমি ঠিকই ধরেছিলাম, এরকম দাগি আসামির সঙ্গে আমার কোনোদিন কোনো যোগাযোগ ছিল না, হবেও না।
মিস ব্ল্যাকলক, আমি এই প্রশ্নটা আগেও করেছি, আবারও করছি, আপনার বাড়িতে সত্যিই কি কোনো দামি জিনিস নেই?
বিশ্বাস করুন ইন্সপেক্টর, সেরকম কিছুই এ বাড়িতে নেই।
কিন্তু মিস বানার বিশ্বাস করেন লোকটা আপনাকে খুন করতেই এসেছিলেন।
ডোরা বানার বড় বড় চোখ করে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু তাকে কড়া দৃষ্টিতে থামিয়ে দিয়ে মিস ব্ল্যাকলক বললেন,
ডোরা এরকম অনেক কথাই বলে ইন্সপেক্টর।
মিস ব্ল্যাকলক, আপনি কি কোনো কথা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন? বা আমার থেকে গোপন রাখছেন?
আশঙ্কা ডোরা বানার সন্ত্রস্ত গলায় বললেন,
আমি বলছি লোকটা হয়তো হুমকি দিতে এসেছিল, সুযোগ বুঝে গুলি চালায়। হুমকি বা খুন দুটোর একটা হলেই ওর কাজ হয়ে যেত। ইন্সপেক্টর, আমি বিজ্ঞাপনটা দেখে বুঝতে পেরেছিলাম ভয়ঙ্কর কিছু হতে চলেছে।
হতেই পারে, আবার এটাও হতে পারে যে এর পেছনে অন্য কেউ আছে।
ইন্সপেক্টর ক্র্যাডক মিস মার্পেলের থিওরি প্রয়োগ করে দেখলেন কাজ হয় কিনা, কিন্তু তার কথায় মিস ব্ল্যাকলক তেতো হাসি হেসে বললেন,
আমার সঙ্গে কারো কোনো ঝগড়া নেই, চিরকাল আমি সবার সঙ্গে সদ্ভাব রেখেই চলেছি। আমি হলফ করে বলতে পারি আমায় কেউ খুন করতে চাইবে না।
এবার ক্র্যাডক একটা টোপ ফেললেন,
কেন, মির্জির সঙ্গে তো আপনার প্রায় ঝামেলা লাগে, আমার কাছে খবর আছে।
তাই বলে ও আমায় খুন করবে? একটু বাড়াবাড়ি হয়ে গেল না, খুন করতে চাইলেও আমার খাবারে বিষ মিশাতে পারত, তার জন্য এই নাটকটা করা কি খুব দরকার ছিল? ইন্সপেক্টর, ও শরণার্থী আর গরিব বলি ওকে দয়া করে সন্দেহ করবেন না, ওর কাছে বৈধ কাগজপত্রও আছে।
আর সেসব নকল করার কত রকমের ফিকির আছে সেটা আপনি জানেন? মিডজি ইউরোপ থেকে এসেছে, রুডি সাহায্য, দুজনের মধ্যে একটা যোগসাজশ থাকাটা উড়িয়ে দেওয়া যায় না, আমাদের আরো খোঁজ করতে হবে।
মিস ব্ল্যাকলকের পরের কথাগুলোয় তার মনের উত্তাপটা ধরা পড়ল।
মানে আবার ওকে জেরা করবেন তাই তো? নরম মাটিতে আচর কাটার স্বভাব তো আপনাদের চিরকালীন। যান, যা জিজ্ঞেস করার করুন, তবে মনে রাখবেন মিথ্যাবাদী হতে পারে কিন্তু মিডজি খুনি না। আর আপনার জেরার মুখে পড়ে ও যদি আবার ঘরে খিল দিয়ে কান্নাকাটি শুরু করে, তবে আপনাকে আমাদের ডিনারের বন্দোবস্ত করতে হবে।
এরপর আর কথা বলা যায় না, তাই একটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে ইন্সপেক্টর ক্র্যাডক ঘর থেকে বেরিয়ে এলেন। আশপাশটা ঘুরে রান্নাঘরের দিকে পা বাড়াতেই মিডজির মুখোমুখি হলেন। সে কোথা থেকে হন্তদন্ত হয়ে যেন আসছিল। ক্র্যাডক তাকে দেখে হাসার চেষ্টা করলেন, কিন্তু তাতে মির্জি তেলে বেগুনে জ্বলে উঠলেন।
আমার কেন আবার সেই এক প্রশ্ন করবেন তো? আমার উপরেই তো সন্দেহ তাই না? আমি তো ব্রিটিশ নই, আমি তো উত্তরাস্ত্র, তাই আমাকে জেলে পুড়ে ফেলাটা সব থেকে সোজা তাই না?
মির্জি, আমরা যারা পুলিশে কাজ করি তারা খুব ভালো লোক চিনি, আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি বাকিদের থেকে অনেক বেশি দেখেন এবং অনেক বেশি বোঝেন, তাই তো?
তাতে আর লাভ কি? আপনারা তো একজন রিফিউজির কথা বিশ্বাসই করবেন না।
বিশ্বাস করার মতো হলে নিশ্চয়ই করব।
মিছি এবার ক্র্যাডকের কাছে এগিয়ে এসে চাপা গলায় বলল,
ওই লোকটা জানতো বাড়ির কোন দরজা তার জন্য খোলা থাকবে, জানতো কারণ ও একা ছিল না, ওর সাথে একজন ছিল, সে এখনো আছে।
ক্র্যাডকের স্নায়ুতে তরঙ্গ খেলে গেল, সাথে সাথে ইশারায় মেজিকে রান্নাঘরে ঢুকতে বললেন তিনি। এদিক ওদিক দেখে রান্নাঘরে ঢুকে চাপা গলায় জিজ্ঞেস করলেন,
সেটা কি?
ফিলিপা হেমস, রুডি টাকা চাইতে এসে কিছুই পাইনি, মিস ব্ল্যাকলক ওকে ভাগিয়ে দেন, কিন্তু লোকটা তখনই চলে যায়নি, হাঁস মুরগির ঘরের ওপাশে যে সামার হাউস আছে সেখানে দুজনে কথা বলছিল, কি বলছিল সেটাও শুনেছি।
এই রান্নাঘর থেকে ওদের কথা শোনা যাবে?
রান্নাঘরে কেন থাকবো, ওই সামার হাউসের আশেপাশে একটা বুড়ো ফল জন্মায় দারুণ স্বাদ, সেগুলো আমি রান্নায় ব্যবহার করি, কাউকে বলবেন না কিন্তু। সেদিন ওই ফল তুলতে গেছিলাম, গিয়ে শুনি দুজনের মধ্যে কথা হচ্ছে, রুডি আর ফিলিপা। আমি শুনি লোকটা কাতর গলায় বলছে আমি লুকোবো কোথায়, তখন শুনি ফিলিপা বলছে আমি জায়গা দেখিয়ে দেব, তারপর শুনি বলছে মনে রেখো সন্ধে শোয়া ছটা। আমি ভাবলাম ও বাবা, ডুবে ডুবে জল খাচ্ছ।
আপনি শিওর ওটা ফিলিপা আর রুডি ছিল?
100 বার এই কান কিছু বলে না, আমি অনেক কিছু শুনেছি, নিরীহ মানুষের চিৎকার, যুদ্ধ, গুলির শব্দ, বোমার গর্জন সব শুনেছি।
হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি, তা কথাটা এতদিন চেপে রেখেছিলেন কেন?
চেপে রেখেছিলাম কি সাধে, সবাই ভাবে আমি রং চড়িয়ে কথা বলি, কেউ বিশ্বাস করে না, তারপরে লোকটা মরল, পুলিশ এলো, এই সব নিয়ে আমি সব ভুলে গেছিলাম। আর আমি ভেবেছিলাম এই দুজনের মধ্যে ফষ্টি নষ্টি চলছে বেশ, কিন্তু এখন তো দেখছি মহানন্দসে লুটপাট করার তাল করছিল, যা টাকা বেতন পায় তাতে বোধ হয় ওই বদমাস ফিলিপার খাই মিটছিল না।
আর কিছু শুনেছিলেন?
পেতাম, নিশ্চয় শুনতে পেতাম, কান খাড়া করেছিলাম। কিন্তু ঠিক তখনই ভেতর বাড়ি থেকে ওই বিটখেল মহিলা ডোনা বানার চিৎকার করে আমায় ডাকতে শুরু করলো। সে কি ডাক, বাপরে বাপ! মনে হচ্ছিল শুধু আমার আসার অপেক্ষা, আমায় দেখার পরেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।
আচ্ছা, কেউ যদি উল্টে বলে আপনার সঙ্গে রুডি সাজের গোপন সম্পর্ক আছে, তবে কি বলবেন?
তাহলে সে মিথ্যাবাদী চোরের মুখে ঠাস করে এক থাবড়া মারবো। আমি কোন পরিবারের মেয়ে জানেন? এসব নোংরা চোর চোরদের সাথে আমি মাখামাখি করি না। কানের কাছে এই প্রশ্ন, সেই প্রশ্ন, হ্যান প্রশ্ন, আমার মেলা কাজ পড়ে আছে, কোন কাম কাজ নেই আর পুলিশদের।
রান্নাঘর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর ক্র্যাডক। এই চমকটার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। মিজি মিথ্যে বলতেই পারেন, কিন্তু মিথ্যেবাদীর গলায় এতটা নিশ্চয়তা থাকবে? ফিলিপা হেইমসকে দেখে প্যাঁচ পয়জারহীন মহিলা বলেই মনে হয়, কিন্তু পাকা অপরাধীরা সবসময় ভেক ধরতে ওস্তাদ। তার সঙ্গে কথা অবশ্যই বলতে হবে। এইসব ভাবতে ভাবতেই হল পেরিয়ে একটা দরজার সামনে এসে দাঁড়ালেন ইন্সপেক্টর ক্র্যাডক। অন্যমনস্ক হয়ে দরজার হ্যান্ডেলে চাপ দিয়েই বুঝলেন সেটা ভুল দরজা। তখনই সিঁড়ি দিয়ে নামছিলেন ডোরা বানার। ক্র্যাডককে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন,
না না, ওই দরজাটা নয়, ওইটা খুলে না, পাশেরটা দেখুন, এদিকে এতগুলো সারসার দরজা যে মাথা গুলিয়ে যায়।
এই সরু হলে এতগুলো দরজা, কোনটা কিসের?
ওই তো ওই ওদিকের প্রথমটা ক্লোক রুমের, পরেরটা কাবার্ডের, আর তার পাশেরটা ডাইনিং রুমের, আর যেটা খোলার চেষ্টা করছিলেন সেটা ডামি ডোর। ফ্লাওয়ার রুমের দিকে যাওয়ারও দরজা আছে, একদম ওই কোনায় একটা লাগোয়া দরজা। আমার তো রোজ ভুল হয়।
ক্র্যাডক যে দরজাটা খোলার চেষ্টা করছিলেন সেটার দিকে এবার ভালো করে তাকালেন। পাল্লা একটা আড়াআড়ি দাগ পড়েছে। জিজ্ঞেস করলেন,
এখানে কি কিছু রাখা ছিল?
হ্যাঁ, এই তো এটার গায়ে একটা টেবিল রাখা ছিল, কিন্তু তারপর ওটা সরিয়ে ওই দেওয়ালে হেলান দিয়ে রাখা হয়।
কতদিন আগে সরানো হয়?
কতদিন আগে? তা হয়তো দিন দশ পনেরো আগে।
কেন?
সেও এক মজার ব্যাপার। ফিলিপা একটা বড় ফুলদানিতে ঝুপসি ঝুপসি ফুল সাজিয়েছিল। দেখতে সুন্দর লাগলেও তার বড় বড় ডাল আর কাঁটায় পোষা কাঁসা চুলটো সব আটকে যেত, আর ওই দিক দিয়েই সবাই যাতায়াত করে। তাই ফিলিপাই বলল টেবিলটা ও পাশে সরিয়ে দিলেই আর সমস্যা হবে না, ওই দেওয়ালের সামনে থাকলে ফুলগুলো দেখাবেও ভালো।
ফিলিপার নামটা কানে যেতেই ক্র্যাডকের শরীরে বিদ্যুৎ খেলে গেল। এই দরজাটা খুললে হয়তো রহস্যের দরজাও খুলবে। ইন্সপেক্টর ক্র্যাডক দরজার দিকে দেখিয়ে ডোরা বানারকে জিজ্ঞেস করলেন,
তাহলে এটা সত্যিই দরজা, ডামি নয়?
না না, দরজাটা সত্যি। এইটা দিয়ে ওই ছোট ড্রয়িং রুমে পৌঁছে যাবেন। ওই দুটো ঘর এক করে দেওয়ার এই দরজাটা আটকে দেওয়া হয়।
মানে লক করে দেওয়া হয়?
হ্যাঁ, আর ছিটকিনিও এঁটে দেওয়া হয়।
ইন্সপেক্টর ক্র্যাডক চোখ তুলতেই ছিটকিনিটা দেখতে পেলেন। হালকা টান দিতেই সেটা মসৃণ ভাবে খুলে গেল। ক্র্যাডক ঘোর লাগা গলায় জিজ্ঞেস করলেন,
এই দরজা কি সম্প্রতি খোলা হয়েছে মিস বানার?
না ইন্সপেক্টর, আশা অব্দি এটাকে বন্ধই দেখেছি।
ইন্সপেক্টর ক্র্যাডকের দুই চোখ তখন ঘরের প্রতিটা ইঞ্চি জরিপ করছে। ডোরা বানার জিজ্ঞেস করলেন,
কি করছেন স্যার?
এই দরজার চাবি আছে কি?
ওই দেরাজে একগোছা চাবি আছে, সেটার মধ্যে থাকলেও।
কথা ফুরোনোর আগেই হ্যাঁচকা টানে দেরাজটা খুললেন ক্র্যাডক। ভেতর থেকে মরচে পড়া চাবির গোছা বেরোল। বাকিগুলোর থেকে আলাদা একটা চাবি বেছে নিলেন ক্র্যাডক। গর্তে চাবিটা ঘুরে গেল অনায়াসে। মৃদু চাপ দিতেই দরজাটা খুলে গেল। ক্র্যাডক এবার দরজার কবজায় একবার আঙুল বোলালেন, তারপর সেটা নাকের কাছে নিয়ে এসে শুঁকলেন। রহস্য যেন নিজেকে বাঁচিয়ে রাখার জন্যই এই দরজাটা সৃষ্টি করেছে। ডোরা বানার বললেন,
দেখে খুলবেন ইন্সপেক্টর, আসলে এই দরজাটা কখনো খোলা হয় না তো।
ইন্সপেক্টর ক্র্যাডকের মুখে তখন তরোয়ালের ধার, ইস্পাতের কাঠিন্য। গম্ভীর গলায় তিনি বললেন,
মিস বানার, এই দরজা সম্প্রতি খোলা হয়েছে, দরজার লক আর কবজায় তেল দেওয়া হয়েছে, কে তেলটা ঢেলেছে সেটাই আমায় খুঁজে বের করতে হবে।
ইন্সপেক্টর ক্র্যাডকের মাথায় তখন আর একজন ডিটেকটিভ তোলপাড় করছেন, কানে ফিসফিস করে বলছেন, এক্স মানে অজানা। সে বাইরে থেকে এসে রহস্যের অনুঘটক হিসেবে কাজ করে। এই নাটকে এক্স বাইরে থেকে আসেনি, সে বাড়ির মধ্যে সবার সামনে থেকে এই কাজটা করেছে। তালা আর তেলের যোগফলে চিত্রনাট্য বদলে যাওয়ায় মিস ব্ল্যাকলকের সামনে আবার হাজির হলেন ক্র্যাডক। এবার আর রাগঢাক করলেন না।
ম্যাডাম, আপনি বুঝতে পারছেন এর মানে? সেদিন আলো নিভে যাওয়ার পর কেউ ওই দরজা দিয়ে বেরিয়ে চুপি চুপি রুডি শার্জের পেছনে উদয় হয়ে আপনাকে তাক করে গুলি চালায়, এবং এতগুলো লোক তা টেরও পায়নি। আপনি বুঝতে পারছেন সে কতটা ধুরন্ধর ও বিপজ্জনক?
মিস ব্ল্যাকলক মুখ নিচু করে বসে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বললেন,
আবারও বলছি ইন্সপেক্টর, আমায় খুন করে কারো কোনো লাভ নেই, কিন্তু ওই দরজাটা দেখে আপনার কথাটা অগ্রাহ্য করতে পারছি না।
একটা অপ্রীতিকর প্রশ্ন করি, আপনার মৃত্যু হলে টাকা পয়সা কে পাবে?
প্যাট্রিক আর জুলিয়া। কিছু টাকা আর বাড়ির ফার্নিচার ডোরার নামে রাখা আছে, টাকার অঙ্কটা আহামরি নয়, আর এদের টাকার এমন ভয়ঙ্কর প্রয়োজনও হয়নি যে তার জন্য লাশ ফেলতে হবে। ভবিষ্যতে হয়তো আমাকে খুন করলে লোকের লাভ হতে পারে, কিন্তু এখন মারলে জুটবে লবডঙ্কা।
মিস ব্ল্যাকলকের শেষ কথাটার উপর শিকারী চিতার মতো লাফালেন ক্র্যাডক।
ভবিষ্যতে আপনাকে খুন করলে লাভ হবে মানে?
কারণ ভবিষ্যতে আমার হাতে প্রচুর টাকা পয়সা আসতে পারে। আপনি র্যান্ডাল গার্ডলারের নাম শুনেছেন?
বিলক্ষণ শুনেছি, ডার্ক সাইডে বড় লোক, সারা ইউরোপ জুড়েই তার ব্যবসা ছিল। 1937 বা 1938 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পর কি নিয়ে বেশ একটা জল ঘোলা হয়েছিল সেটা মনে আছে।
আমি ছিলাম সেই জল ঘোলার কারণ। খুলেই বলি, আমি মিস্টার গার্ডলারের সেক্রেটারি কাজ করতাম, তারপর তাকে একটা বড় সড় আর্থিক কেলেঙ্কারির হাত থেকে বাঁচাই, নিজের পকেট থেকে পয়সা দিয়ে তাকে সাহায্য করি। এরপর থেকেই তিনি আমার প্রতি খুব কৃতজ্ঞ হয়ে পড়েন, এমনকি নিজের ব্যবসায় আমাকে জুনিয়র পার্টনারের সম্মান দিতেন। মিস্টার গার্ডলারের মৃত্যুর পর জানা যায় তার বিষয় সম্পত্তি তাঁর স্ত্রী বেল ও আমার নামে লেখা আছে।
ওদের সন্তান
নেই। বেল যতদিন বাঁচবেন সেই সম্পত্তি পুরো ভোগ করবেন, আর ওর মৃত্যুর পর সবই আমার নামে চলে আসবে। বুঝতেই পারছেন এসব ব্যাপার লোকজন ভালো চোখে দেখেনি, নিন্দুকের অটায় যে আমি মিস্টার গার্ডলারের রক্ষিতা। বিশ্বাস করুন ইন্সপেক্টর, ব্যাপারটা একদমই তা নয়। সত্যি কথা বলতে, মিস্টার গার্ডলারের উইলের কথা জানতে পেরে বেল গার্ডলার ভীষণ খুশি হয়েছিল।
বেল গার্ডলারের সঙ্গে আপনার যোগাযোগ আছে?
উনি স্কটল্যান্ডে থাকেন, বহুদিন দেখা হয় না, তবে ক্রিসমাসে চিঠি মারফত শুভেচ্ছা বিনিময় হয়। আমি আশাও করিনি যে মিস্টার গার্ডলারের থেকে এই উপহার পাব। সেক্রেটারির নামে সম্পত্তি কে লিখে দেয়? ওর কাছে কাজ করে প্রচুর কিছু শিখেছি। তারপর আমার বাবা মারা গেলেন, অথর্ব বোনের চিকিৎসা আর সেবা যত্নের জন্য চাকরি ছেড়ে দিয়ে বাড়ির হাল ধরতে হল। এর বছর দুয়েকের মধ্যে মিস্টার গার্ডলারও মারা গেলেন। তখন বোনকে নিয়ে সুইজারল্যান্ডের স্যানিটোরিয়ামে চলে এসেছিলাম, আর তারপর তো যুদ্ধ শুরু হল।
এই কথাটা আগেই বলতে পারতেন মিস ব্ল্যাকলক।
আমার মনেই হয়নি এই কথাটা বলার দরকার আছে, আমি তো এখনো সেই সম্পত্তির মালকিন হইনি। ইন্সপেক্টর প্লিজ, এইটা ভাববেন না যে আমার মনে বেল গার্ডলারকে সরানোর বদ মতলব আছে।
মিস্টার গার্ডলারের কথা বলার সময় মিস ব্ল্যাকলকের চোখ চকচক করছিল, পুরনো স্মৃতির ছোঁয়ায় যেন মহিলা একটু চাঙ্গা হয়ে উঠেছেন। সুযোগ বুঝে প্রশ্নটা করলেন ইন্সপেক্টর ক্র্যাডক,
মিসেস বেল গার্ডলার এখন কেমন আছেন জানেন কি?
একদমই ভালো না, আয়ু ফুরিয়ে এসেছে। ডাক্তাররা বলেছে কপাল ভালো থাকলে আর কয়েক সপ্তাহ বাঁচবেন, ও নার্স আমায় এই কথাগুলো জানিয়েছেন। বুঝলেন ইন্সপেক্টর, এই মুহূর্তে আমায় খুন করে কারোরই কোনো লাভ হবে না। অবশ্য
ওই টাকার ওপর আমার কোনো লোভ নেই ইন্সপেক্টর। একসময় প্রচুর উপার্জন করেছি, এখন আমার হাতে সামান্য যা টাকা আছে তাতেই আমার বেশ চলে যাচ্ছে।
আচ্ছা, কোনোভাবে মিসেস গার্ডলারের আগে আপনার মৃত্যু হলে কি হবে?
তখন বেলের মৃত্যুর পর সম্পত্তি পাবে পিপ এবং এমা, র্যান্ডাল গার্ডলারের বোন সোনিয়ার যমজ সন্তান। তাদের বয়স এখন কত হবে, 25-26? র্যান্ডালের সোনিয়ার মধ্যে সদ্ভাব ছিল না মোটেই। সোনিয়া বাড়ির অমতে বিয়ে করে, সেই নিয়ে ঝামেলা। র্যান্ডাল বলতেন তার ভগ্নিপতি পয়লা নম্বরের শয়তান।
কিরকম
সঠিক জানি না, তবে শুনেছি বহু মেয়েই নাকি তার সুদর্শন চেহারার ফাঁদে পড়ে নিজে সর্বনাশ করেছে। কি যেন নাম বেশ লোকটার, ডিমিট্রি স্ট্যামফার্ডিস, যাতে গ্রিক না রোমানিয়ান কি যেন একটা। এরকম একটা লোককে বিয়ে করার জন্যই বোনের সঙ্গে সম্পর্ক ছেদ করেন র্যান্ডাল। তবে পিপ আর এমার জন্মের পর সোনিয়া চিঠি লিখে বেলকে জানায় যে সে খুব সুখে আছে।
যে বোনের সঙ্গে সম্পর্কই নেই তার সন্তানদের সম্পত্তি লিখে দেওয়াটা একটু বিমানান ঠেকছে না?
কারণ লিখে দেওয়ার মতো আর কেউ ছিল না। জীবনের উপার্জন চ্যারিটিতে দান করার মতো লোক মিস্টার গার্ডলার ছিলেন না। একরকম নিরুপায় হয়েই তিনি পিপ আর এমার নাম যোগ করেন। তবে আমার মনে হয় এই ব্যাপারে বেল আপনাকে আরো বেশি বলতে পারবে।
পিপ আর এমার এখন বয়স কত হবে?
আন্দাজ 25-26।
ইন্সপেক্টর ক্র্যাডক একবার ঘড়ির দিকে তাকিয়ে সোফা ছেড়ে উঠে গম্ভীর গলায় বললেন,
মিস ব্ল্যাকলক, আপনি এতক্ষণ ভাবছিলেন যে আপনার মৃত্যুতে কে লাভবান হতে পারে। এখন দুটো নাম নিজে থেকেই আপনি আমায় দিলেন। স্মৃতির ভারে অনেক ঘটনাই আমাদের মনের অতলে হারিয়ে যায়। আমার স্থির বিশ্বাস গুলিটা আপনাকে মারার জন্যই চালানো হয়। সাবধানে থাকবেন, মৃত্যুর একটা নাটক ভেস্তে গেছে ঠিকই, কিন্তু সেটাকে শোধরানোর চেষ্টা হতেই পারে। বি কেয়ারফুল মিস ব্ল্যাকলক।
একটা রাস্তা চোখের সামনে ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। আরো ভালোভাবে সেটার খোঁজ করার জন্যই ক্র্যাডক ঘর থেকে বেরিয়ে এলেন। ঘর থেকে বেরিয়েই ইন্সপেক্টর ক্র্যাডক পরবর্তী পদক্ষেপগুলো ছকে নিচ্ছিলেন। প্রথম কর্তব্য ফিলিপা হেইমসকে জিজ্ঞাসাবাদ করা। ডোরা বানারকে জিজ্ঞাসা করতেই তিনি জানালেন যে ফিলিপা বাগানে কাজ করছেন। ইন্সপেক্টর ক্র্যাডককে বাগানে ঢুকতে দেখেই খুরপিটা রেখে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন। তাকে দ্রুত পায়ে আসতে দেখে ফিলিপার ভাবলে সেন মুখে চাঞ্চল্য ফুটে উঠল কি? ক্র্যাডক তার সামনে এসে সরাসরি প্রশ্ন করলেন,
কিছু মনে করবেন না মিস হেইমস, কয়েকটা প্রশ্ন আপনাকে আবার করতে হবে।
বলুন ইন্সপেক্টর।
মৃত অবস্থাতেই রুডি শার্জকে আপনি প্রথম দেখেন, তাই তো?
হ্যাঁ।
কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে লিটল প্যারাক্সের সামার হাউসের সামনে আপনারা রুডির কথা হয়। সে আপনার কাছে জিজ্ঞেস করে কোথায় লুকোবে, তাতে আপনি বলেন যে আপনি তার লুকোনোর বন্দোবস্ত করবেন এবং সোয়া ছটার উল্লেখ করেন। আমরা জানি রুডি শার্জ ওই সময় বাস থেকে নেমে এখানে পৌঁছয়।
মেডসির কাছে এই কথা শুনেছেন নিশ্চয়ই? এরকম আশারে গল্পে বিশ্বাস করলে এই কেসের সমাধান আপনার পক্ষে করা সম্ভব নয় ইন্সপেক্টর। সেদিন সকালে আমি বাগানে কাজ করছিলাম ইন্সপেক্টর।
ফিলিপা হেইমসের বক্তব্যের মজবুত দেওয়ালে ইন্সপেক্টর ক্র্যাডক আচমকাই একটা ফাটল খুঁজে পেলেন। তিনি চোখ সরু করে বললেন,
ওয়ান সেকেন্ড, কোন সকালের কথা বলছেন আপনি?
ফিলিপা হেইমসের আত্মবিশ্বাস সামান্য টাল খেল যেন। কথা বলতে বলতে তিনি থমকে গেলেন, তারপরে গলায় বাড়তি ঝাঁজ যোগ করে বললেন,
সকাল মানে সকাল? রোজ সকালেই তো আমি কাজ করি। আমি না বুঝতে পারছি না, মিৎসির কোনো পাকা ধানে তো আমি মই দিইনি, তাও বুঝি না ওর আমার উপর এত রাগ কিসের? সারাক্ষণ আমার নামে মিথ্যে কথা রটিয়ে বেড়াচ্ছে।
ইন্সপেক্টর ক্র্যাডক আরো কয়েকটা কথা বলে উঠে পড়লেন। রাগের থেকে মিথ্যে রটনার দূরত্ব বেশি নয়, আর সবাই জানে মেজির মিথ্যে কথা বলার বাতিক রয়েছে। দুটো কথা অবশ্য মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলেন না ক্র্যাডক। এক, মেজি মিথ্যে বলতেই পারে, কিন্তু এরকম গুছিয়ে মিথ্যে বলার ক্ষমতা কি ওর আছে? আর দুই, ফিলিপা হেমস আগ বাড়িয়ে সকালের কথা বললেন কেন এবং সেটা ধরিয়ে দিতেই ওরকম থমকে গেলেন কেন, আজব রহস্য বটে। ইন্সপেক্টর ক্র্যাডক পকেট থেকে একটা চিঠি বের করলেন। আজ সকালে চিপিং ক্লেঘর্নের বেকারেজ থেকে এসেছে সেটা। চিঠির প্রেরক তাকে দেখা করতে বলেছেন। নিচে সই করেছেন মিস জেন মার্পল। সমুদ্রের গভীরে সাবমেরিন ছাড়া গতি আছে কি? ক্র্যাডক মনে মনে হাসলেন। এখানকার কাজ আপাতত শেষ, একবার ভিকারেজ থেকে ঘুরেই আসা যাক না হয়। হেমন্তের মাঝামাঝি এই সময়টায় আবহাওয়া খুবই আরামদায়ক। শীত এখনো তেড়ে ফুঁড়ে আক্রমণ শুরু করেনি, বাতাসে হালকা হুঁশিয়ারি ছেড়ে রেখেছে শুধু। ভিকারেজের বাগানে বসে নিবিষ্ট মনে উলের জমিতে কাঁটা চালাচ্ছিলেন মিস মার্পল। ইন্সপেক্টর ক্র্যাডক সামনে দাঁড়াতেই হালকা হেসে তাকে বসতে বললেন।
বসুন ইন্সপেক্টর, আমার হাঁটুর ব্যথার কথা তো জানিনি তাই আর।
হ্যাঁ হ্যাঁ জানি, রহস্যের টানে এখানে চলে এলেন নাকি?
কিছুটা রহস্যের টানে আর কিছুটা আমন্ত্রণ রাখতে। এই ভিকারেজের প্রধানের মেয়ে ডায়না হামন আমার বিশেষ পরিচিত, ও অনেক দিন ধরেই আমায় আসতে বলছিল, তা চলেই এলাম।
কিন্তু আপনার এখানে আসাটা নিরাপদ কি?
কথাটা শুনে মিস মার্পল নাকের ওপর নেমে আসা চশমাটাকে ঠিক জায়গায় বসিয়ে মিষ্টি হাসলেন।
আমার নাম মিস জেন মার্পল। খালি চোখে দেখলে গড়পড়তা বেত বৃদ্ধা, যার অনেক ব্যাপারে অনেক কৌতূহল। সময় কাটে উলবুনে, ব্যথা শুশ্রূষা করে আর বন্ধুত্ব পাতিয়ে। লোকে এই ছবিটাই দেখে কারণ এটাই আমি দেখাতে চাই, এটাই আমার নিরাপত্তা ইন্সপেক্টর ক্র্যাডক। আমি চাই না আমার মগজের খেলাটা লোকের আলোচনার বিষয় হয়ে উঠুক। বলতে পারেন ক্রিমিনালের মতনই ভাবনা, ভুল কিছু নয়, হয়তো ক্রিমিনালকে ধরতে ক্রিমিনাল হতে হবে। যাক গে, আপনি নতুন কিছু জানলেন?
ইন্সপেক্টর ক্র্যাডক সাম্প্রতিক ঘটনাগুলো জানালেন। দরজায় তেল, র্যান্ডল গার্ডলার, তার রেখে যাওয়া সম্পত্তি, তার অসুস্থ স্ত্রী বেলের মৃত্যুর পর মিস ব্ল্যাকলকের সম্পত্তি পাওয়ার কথা, পিপ, এমা কিছুই বাদ দিলেন না। সব শুনে মিস মার্পল গালে হাত দিয়ে ভেবে বললেন,
পিপ আর এমা শুনে মনে হচ্ছে ডাক নাম। বয়স বললেন 25-26 এদিক ওদিক। তারা দুজনে ইউরোপে থাকতে পারে, আবার শিপিং ক্লেঘনে। তারা কারা? আচ্ছা ইন্সপেক্টর, এই প্যাট্রিক আর জুলিয়া সিমন্স মিস ব্ল্যাকলকের কি যেন হয়?
কাজিন, কিন্তু ডাকে আন্ট লেটি বলে।
এদের দুজনকে মিস ব্ল্যাকলক কতদিন দেখেননি এইটা আমায় একটু খোঁজ নিতে হবে।
আপনি খোঁজ নেবেন?
বাদগ্রস্ত বৃদ্ধাকে কেউ সন্দেহ করবে না, তাছাড়া খালি চোখে আমার সঙ্গে পুলিশের যোগাযোগ কেউ দেখতে পায় না যে।
ক্র্যাডক মনে মনে পিপ আর এমার একটা ছবি তৈরি করে নিয়েছিলেন, কিন্তু সেটার ভুল ঠিক যাচাই করার রাস্তা একটাই। ইন্সপেক্টর ক্র্যাডক সেই কথাটাই বললেন মিস মার্পলকে।
মিস মার্পল, আমি একবার স্কটল্যান্ড যাব। আমার বিশ্বাস ওখানে গেলে এমন অনেক কথা জানা যাবে যা এখানে বসে অসম্ভব। আশা করি মিসেস গার্ডলার এখনো বেঁচে এবং কথা বলার মতো অবস্থায় আছেন। পেপার এমার সম্পর্কে যা বলার একমাত্র তিনিই বলতে পারবেন। মিস মার্পল, রহস্যের পূর্বাভাস বলছে আগামী 48 ঘন্টায় অন্ধকারে আলো ফুটতে পারে।
বিকেলের চায়ের নেমন্তন্নে আসা ভিকারের স্ত্রী ডায়ানা হামনের সাথে অচেনা একজনকে দেখে অবাক হয়ে গেলেন মিস ব্ল্যাকলক। তার মুখ চোখের ভাব দেখে মিসেস হামনি ব্যাপারটা সহজ করে দিলেন।
আলাপ করিয়ে দিই, ইনি মিস লেটিশিয়া ব্ল্যাকলক, আর মিস ব্ল্যাকলক ইনি আমার বন্ধু মিস জেন মার্পল। বয়সে আমার চেয়ে বড় ঠিকই, কিন্তু বন্ধুত্বের কোনো বয়স হয় বলুন? খবরের কাগজে সব পড়ে আপনাদের সাথে আলাপ করতে এসেছেন।
মিস মার্পলকে দেখে মিস ব্ল্যাকলক খুব একটা খুশি হয়েছেন বলে মনে হল না, তবুও সৌজন্যের খাতিরে জোর করে মুখে হাসি ফুটিয়ে তাকে স্বাগত জানালেন। চা আর টুকটাক খাবার দাবারের ট্রে সাজানো হল ড্রয়িং রুমের টেবিলে। চায়ের পেয়ালায় একটা চুমুক দিয়ে মিস মার্পল প্রসঙ্গটা তুললেন।
আপনাদের বাড়ির ঘটনার কথা শোনা আর পড়ার পর মনে হচ্ছে আজকাল নিরাপত্তা বলে কিছুই নেই। সদর দরজায় একটা চেন লাগান বরং, এইটা থাকলে দরজাটা একটু ফাঁক করে দেখে নিতে পারবেন কে এসেছে, আর ওপাশ থেকে কেউ ঠেলে ঢুকতেও পারবে না। আসলে আসলে এখনো ঠিক সামলে উঠতে পারিনি, তবে হ্যাঁ দরজার কথাটা এবার ভাবতে হবে।
হঠাৎ ডোরা বানার খুব উৎসাহী হয়ে উঠে দাঁড়ালেন।
ওই ইন্সপেক্টর আজ সকালে ছোট ঘরের দ্বিতীয় দরজাটা খুলেছিলেন, আমি বললাম এই দরজাটা কখনো খোলা হয় না, কিন্তু কে শুনে কার কথা, দিরাজ খেটে চাবি বার করে খুলেই ফেললো, বললেন দরজায় নাকি তেল দেওয়া হয়েছে।
আহ ডোরা, তুমি কি অপ্রয়োজনীয় কথা ছাড়া আর কিছুই বলতে পারো না?
মিস ব্ল্যাকলকের ধমক খেয়ে ডোরা বানার গুটিয়ে গেলেন, তোতলাতে শুরু করলেন।
লটি মানে লেটি, আমার ভুল হয়ে গেছে, কি বলতে কি বলে ফেলি বুঝতেই পারি না। লটি না না লেটি, লটি না লটি না, সত্যি আমার কোনোদিনও বুদ্ধি হল না, মাঝে মাঝে মনে হয় আমি একটা গোলগ্রহ।
ডোরা বানারকে এরকম অবস্থায় দেখে মিস ব্ল্যাকলকের মায়া হল বোধহয়। তিনি এবার নরম গলায় বললেন,
না না ডোরা শোনো শোনো, একেবারেই তা নয়, তদন্ত শেষ হওয়ার আগে এই ব্যাপারে কোনো কথাই পাঁচকান হওয়া উচিত না। এই ঘরের সবাইকে অনুরোধ করছি এই নিয়ে কাউকে কিচ্ছু বলবেন না।
ডোরা বানার মাটির দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ছিলেন। পরিস্থিতি হালকা করতে মিস মার্পল বললেন,
সত্যি যদি অতীতে গিয়ে দেখতে পারতাম কি হয়েছিল, আমরা গ্রামের মানুষ তো, আমাদের জীবনে উত্তেজনা বলতে কিছুই নেই, এইসব ঘটনা শুনলে একটু চেগে উঠি আমরা।
এই কথায় ডায়না হামন হঠাৎ মহা ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বললেন,
আরে তার জন্য অতীতে কেন যেতে হবে, তার জন্য তো আমরাই আছি, আমরাই বলে দিচ্ছি সেদিন কি হয়েছিল।
ডায়না হামন উঠে দাঁড়িয়ে ঘটনার পুনর্নির্মাণ শুরু করে দিলেন। মিস ব্ল্যাকলককে আর্চওয়ের সামনে দাঁড় করানো হল, প্যাট্রিক সিমন্সকেও ডেকে এনে রুডি শার্জ এর ভূমিকা পালন করানো হল, দেওয়ালে বুলেটের দাগও মিস মার্পলকে দেখানো হল। মিস ব্ল্যাকলক বললেন তিনি তখন বাক্স থেকে সবাইকে সিগারেট দিতে যাচ্ছিলেন। তার কথা শুনে ডোরা বানার ক্ষীণ গলায় বললেন,
তোমার হাতে তখন ফুলদানি ছিল তাই না, তাহলে কি আমি ফুল দেখলাম, সিগারেটের বাক্স ছিল কি, কি কুক্ষণেই যে সবার হাতে সিগারেট দিচ্ছিলে, আজকাল কারো শিক্ষা দীক্ষা নেই, সেজন্য উটোপাটির মধ্যে সিগারেটের ছ্যাঁকায় ওই টেবিলটা পুড়িয়েছে।
টেবিলটার কাছে গিয়ে মিস মার্পল দেখলেন সেটা সত্যি উঁচু মানের। ডোরা বানারকে সমর্থন করে বললেন,
আপনি ঠিকই বলেছেন মিস বানার, টেবিলটা দুর্দান্ত, আর তার উপরে ফুলদানিটাও। মিস মার্পল, এই বাড়ির সমস্ত জিনিসই ডোরার খুব প্রিয়, আমার সমস্ত জিনিসপত্রেরই ও আমার থেকে বেশি যত্ন নেয়, তাই না ডোরা? হ্যাঁ নেই তো, এসব জিনিস আমার খুব ভালো লাগে, মানুষ তো নানান জিনিসের সাথেই স্মৃতির বাঁধনে আটকে পড়ে।
মিস মার্পল হঠাৎ অনুভব করলেন তার সামনে একটা অভাবনীয় সুযোগ এসে দাঁড়িয়েছে, এইটাকে হাত ছাড়া করা যাবে না। তিনি কথার খেই ধরেই বললেন,
আমি আপনার সঙ্গে একমত মিস ব্যানার, মানুষ বলেই আমরা বাধা পড়ি। আমার ফটো অ্যালবামের কথাই ধরুন, পাতা উল্টলেই মনে হয় ম্যাজিকের মতন সেই দিনগুলোয় ফিরে গেছি। আজকাল লোকে কত কম ছবি তোলে, আমি তো আমার ভাইপো ভাইজিদের শৈশব থেকে কৈশোরের ছবি তুলে গুছিয়ে রেখেছি। প্যাট্রিক, আপনাদেরও ছোট থেকে বড় হওয়ার অনেক ছবি মিস ব্ল্যাকলকের কাছে আছে তাই না?
এই প্রশ্নে প্যাট্রিক কেমন উসখুস করে বললেন,
আমি আর জুলিয়া ওনাকে আন্ট লেটি বলি বটে, কিন্তু আমি আর জুলিয়া ওনার কাজিন, মানে দুঃসম্পর্কের কাজিন।
তাই বলে ছবি থাকবে না? ছিল, প্যাট্রিকের শিশু বয়সের একটা ছবি ওর মা এলিনার আমায় পাঠিয়েছিলেন, সেটা এখন আর আমার কাছে নেই। অবশ্য এলিনারের সঙ্গে শেষ দেখা হয়েছে বছর ত্রিশেক আগে, ওর কথা একদম ভুলেই গেছিলাম, জানতামই না ওর ছেলে মেয়ে কজন। তারপর ফ্রান্স থেকে এলিনারের চিঠি পেলাম, প্যাট্রিক আর জুলিয়ার কথা জানতে পারলাম, তারপর ওরা এখানে এলো।
প্যাট্রিক আর জুলিয়ার ভবিষ্যতের কথা ভেবেই এলিনার ওদের ইংল্যান্ডে পাঠানোর কথা ভাবছিলেন। দুজনকে এখানে থাকতে দিতে অনুরোধ করেন। আমি আর তাকে না করতে পারিনি।
মিস মাপল কথাগুলো শুনে সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। সবার চোখের আড়ালে তার মনের অনেক গভীরে একটা চওড়া হাসি ফুটে উঠছিল। ঘণ্টাখানেক পর রাতচড়া পাখি আর ঝিনঝিন ডাকের মধ্যে অন্ধকার রাস্তা ধরে বাড়ি ফেরার পথে ডায়ানা হামন মিস মাপলকে জিজ্ঞেস করলেন,
হঠাৎ ফটোর কথা তুললেন কেন?
একটা সন্দেহকে নিশ্চিত করতে। আমার মন বলছিল এদের সম্পর্কে একটা ফাঁক আছে, সেটাই প্রমাণিত হলো। চিপিং ক্লেঘনে আসার আগে প্যাট্রিক আর জুলিয়াকে মিস ব্ল্যাকলক চিনতেন না। ব্যাপারটা জানতে পারলে আমার মনে হয় ইন্সপেক্টর ক্র্যাডকও নড়ে চড়ে বসবেন।
সাত সকালে সবজির বাগানে কাজ করছিলেন ফিলিপা হেমস। একটা শব্দ হওয়ায় ঘুরে তাকাতেই দেখলেন এডমন্ড সোয়েটেনহ্যাম বাগানে ঢুকলেন। ফিলিপা বিরক্তিতে ঠোঁট কামড়ালেন। তিনি জানেন পরের কথাগুলো কোন দিকে যাবে। চোখাচোখি হতেই এডমন্ড এগিয়ে এলেন তার দিকে।
তুমি কি ব্যস্ত ফিলিপা?
দেখে বুঝতে পারছো না এডমন্ড?
কি করে বলি বলো, আমি তো বাগানের কাজে পারদর্শী নই, কি করে বুঝবো তুমি কাজ করছো না মাটি নিয়ে খেলছো?
কিছু বলার থাকলে দয়া করে বলো। তোমার সাথে কথা বলতে দেখলে মিস ব্ল্যাকলক আমাকে অনেক কথা শোনাবেন।
সে নিয়ে তুমি ভেবো না। আজ সকালে মিস ব্ল্যাকলক ফোন করে মাকে জানিয়েছেন যে বাগানে খুব ভালো লেটুস গজিয়েছে। একপাত্র মধুর বদলে কিছু লেটুস নিতে এসেছি আমি।
তাহলে নিয়ে চলে যাও।
কিন্তু সেটা তো আমার একমাত্র লক্ষ্য নয় ফিলিপা। তুমি তো জানো আমি একটা উপন্যাস লিখছি, এবার একটা কবিতাও লিখব তোমায় নিয়ে। আমি তোমার মনের অনুভূতি জানতে চাই ফিলিপা, তোমার আবেগের ওঠানামা তার তল পেতে চাই।
কিন্তু আমি জানাতে চাই না, আমার অনুভূতি শুধু আমারই। তুমি কতটুকু চেনো আমায় বলো তো?
আমি আমি জানি ফিলিপা, তোমার তোমার স্বামী মারা গেছেন, তোমার এক ছেলে আছে। কিন্তু ফিলিপা, তোমারও তো অধিকার আছে বাকি জীবনটা সুখে কাটানো। আমি আর তুমি কি একসাথে জীবন কাটাতে পারি না?
না পারি না। রোনাল্ড মারা যাওয়ার পর থেকে আমার জগৎ বলতে শুধুই আমার ছেলে, আর তাতেই আমি খুশি। এই জগতে আর কাউকেই আমি চাই না। আর এডমন্ড, আমি তোমাকে আগেও বলেছি আবার বলছি, তুমি এখানে এসে এসব নাটক করো না প্লিজ। নেত্রী মাঝে মাঝে এসব জায়গায় ঘুরে বেড়ায়, কি শুনতে কি শুনবে জানি না। তুমি দয়া করে বিদায় হতো এবার।
প্রশ্নটা করেই এডমন্ড দেখলেন বাড়ির পাশের একটা দরজা ঠেলে মিজি দ্রুত পায়ে তাঁদের দিকেই আসছেন। তিনি আর দাঁড়ালেন না, হাতের কাছে পড়ে থাকা লেটুসগুলো নিয়ে একরকম দৌড়ে পালিয়ে গেলেন। লিটল প্যাডক্সের সামনে দাঁড়িয়ে গভীর নিঃশ্বাস নিলেন সার্জেন্ট ফ্লেচার। মিস ব্ল্যাকলক জানিয়েছেন এখন বাড়িতে কেউ নেই, তিনি নিজে বাজারে গেছেন। মিডসি আর ডোরা বানার 11টার বাসে মিডেনহ্যাম গেছেন। প্যাট্রিক আর জুলিয়াও নেই। কোনো ব্যাঘাত ছাড়াই তল্লাশি চালানো যাবে। ভেজানো সদর দরজা ঠেলে বাড়ির ভেতর ঢুকলেন সার্জেন্ট ফ্লেচার। কিন্তু ঘরদোর, বাড়ির ফ্লোরিং, ওয়ারিং সব খুঁটিয়ে দেখেও সন্দেহজনক কিছুই পেলেন না ফ্লেচার। এই বাড়ির বাসিন্দাদের ঘরেও কয়েকটা সাধারণ ব্যক্তিগত জিনিস ছাড়াও কিছুই নেই। ফ্লেচার অধৈর্য হয়ে পড়লেন। সন্দেহ হওয়া তো দূরস্থান, যেটুকু সন্দেহ ছিল এই ঘরগুলো দেখে সেটাও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ নিচের তলা থেকে একটা শব্দ ভেসে এলো। বাড়ি তো ফাঁকা, এই শব্দটা তাহলে কিসের? সার্জেন্ট ফ্লেচার তাড়াতাড়ি সিঁড়ির মুখটায় আসতেই দেখলেন মিসেস সোয়েটেনহ্যাম একটা বেতের বাক্স হাতে চুপি চুপি হল পেরিয়ে ডাইনিং রুমে ঢুকে মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে এলেন। তাঁর হাতের বাক্সটা তখন আর তার হাতে নেই। সার্জেন্ট ফ্লেচার একটু এগিয়ে গিয়ে দেখতে যেতেই তার পায়ের চাপে কাঠের বোর্ডটা ক্যাচ করে উঠল। মিসেস সোয়েটেনহ্যাম আঁতকে প্রায় চেঁচিয়ে উঠলেন।
মিসেস সোয়েটেনহ্যাম, আমি সার্জেন্ট ফ্লেচার, আমি ইন্সপেক্টর ক্র্যাডকের সহকর্মী, প্লিজ রিল্যাক্স।
আপনি? আমি ভাবলাম বাড়িতে চোর ডাকাত ঘুরে বেড়াচ্ছে।
তড়ি ঘড়ি সিঁড়ি দিয়ে নেমে এলেন সার্জেন্ট ফ্লেচার।
আমি এদিক ওদিক ঘুরে একটু নজর রাখছিলাম।
ও আচ্ছা আচ্ছা,
আপনি বাড়িতে ঢুকলেন কোথা দিয়ে?
ওই পাশের দরজা দিয়ে। জানেন, আগে আমরা সবাই সবার বাড়িতে যেতে পারতাম, সবার বাড়ির দরজা রাত অবধি খোলা থাকতো, এখন আর সেসব দিনকাল নেই।
কি আর করবেন, তা আপনি এখানে কি করছেন?
মিস ব্ল্যাকলককে ন্যাশপাতি দিতে এসেছিলাম, ওনার ইচ্ছে তাই দিয়ে জেলি বানাবেন। আচ্ছা সার্জেন্ট ফ্লেচার, এখানে আর কোনো অলক্ষণে কাণ্ড ঘটবে না তো?
এরকম ভাবছেন কেন, আমরা সবাই আছি তো।
কে জানে, হয়তো একটা গ্যাং কাজ করছে, নিশ্চিন্ত হওয়ার জো আছে নাকি।
কথাগুলো বলে মিসেস সোয়েটেনহ্যাম বেরিয়ে গেলেন। হঠাৎ বিদ্যুতের মতো একটা কথা মনে হল সার্জেন্ট ফ্লেচারের।
গ্যাং ইন অ্যাকশন, এটাও তো হতে পারে খালি বাড়ির সুযোগ নিয়ে কেউ এই দরজার কবজা ছিপকিতে তেল দিয়ে গেছে, আর খুব অল্প সময়ের মধ্যেই সেটা করা যায়। তাছাড়া মিসেস সোয়েটেনহ্যাম তো বললেনই, এরা সবাই সবার বাড়িতে যেতে পারে বা আগে পারত। সো নো ওয়ান ইজ বিয়ন্ড সাসপেশন।
আজ মিস হিঞ্চক্লিফ বেশ খোশ মেজাজে আছেন। খামারের মুরগি ডিম পেড়েছে, মন ভালো থাকলে মাথায় নতুন চিন্তা ভাবনাও বেশ খেলে বেড়ায়। মিস হিঞ্চক্লিফের মাথায় সেই রকমই একটা কিছু ঘুরছিল, সেটাকে একটা বাস্তব রূপ দেওয়ার জন্য তিনি নিজের বন্ধু মিস মার্গেট্রয়েডকে বললেন,
এমি, আমার বেশ মনে আছে যে কলেজ জীবনে তুমি বেশ ভালো অভিনেতা ছিলে, অনেক নাটকে অভিনয় করেছ, আজ তোমায় একটা নাটকে আবার অভিনয় করতে হবে।
অভিনয়? এখন কিসের অভিনয়?
লিটল প্যাডক্সের সেই সন্ধ্যের অভিনয়। তুমি হবে সেই লোকটা যে এসে হাত তুলতে বলেছিল।
মিস মার্গেট্রয়েড ক্ষীণ প্রতিবাদ করতে গিয়েও করলেন না, কারণ বন্ধুর মেজাজ তিনি ভালো মতোই জানেন। মিস হিঞ্চক্লিফ হুকুম দিলেন,
এই খুরপিটা হাতে নাও, ধরে নাও এটা একটা রিভলভার, আর এই টর্চটা নাও, তুমি ঘরে ঢুকে টর্চটা জেলে হাত তুলতে বলবে, সেদিন লোকটা যেমন বলেছিল।
কিন্তু এখন টর্চ জেলে হবে কি, এখন তো দিনের বেলা।
এটা তো নাটক রে বাবা, আর ঝামেলা করো না তো, শুরু করে দাও, আমি ঘরের ভেতরে আছি।
নিরুপায় হয়েই মিস মার্গেট্রয়েড ডান হাতে খুরপি বাগিয়ে টর্চটা নিয়ে ঘরের বাইরে গেলেন। দরজা বন্ধ হতেই আবার এগিয়ে এবার টর্চটা ডান বগলের তলায় চালান করে বাঁ হাত দিয়ে দরজার হ্যান্ডেলটা ঘোরালেন, তারপর খুরপি ধরা হাতটা তুলে যথাসাধ্য চেষ্টা করলেন।
হাত তোলো সবাই, হাত তোলো।
হিঞ্চ, আমার দ্বারা হবে না, এই দরজাটা সুইং ডোর, ধুর, খোলা রাখতে পারছি না।
সঙ্গে সঙ্গে সোফায় বসে থাকা মিস হিঞ্চক্লিফ স্প্রিং এর মতো লাফিয়ে উঠলেন।
এটা নিয়ে তো আমারও খটকা লাগছে, লিটল প্যাডক্সের দরজাটাও সুইং ডোর, এটার থেকে একটু আলাদা হলেও সেটা খোলা থাকে না, তার জন্যই হয়তো হাই স্ট্রিটে এলিয়টের দোকান থেকে মিস ব্ল্যাকলক একটা ডোর স্টপ কিনেছিলেন।
তুমি জানলে কি করে?
কারণ ওটা আমার নজরেও ছিল, হতচ্ছাড়া বুড়ো দোকানিটার সঙ্গে দরাদরি করছি, এমন সময় মিস ব্ল্যাকলক গিয়ে যে দাম চাইছে সেইটা দিয়ে ডোর স্টপটা কিনে নেন। আমার খুব বিরক্ত লেগেছিল, স্ফটিকের মতো এমন স্বচ্ছ ডোর স্টপ আমি আগে কখনো দেখিনি।
হয়তো লোকটা ঘরে ঢোকার সময় ডোর স্টপ তুলে দিয়েছিল।
এমি, একটু মাথা খাটাও না, লোকটা এক ধাক্কায় দরজা খুলে সবাইকে হাত তুলতে বলেছিল নাকি প্রথমে ডোর স্টপটাকে সামাল দিচ্ছিল? তুমি কাঁধ দিয়ে দরজাটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করে দেখো তো একটু। হ্যাঁ,
না এভাবে সম্ভব না।
ঠিক এইটা, এইটাই তো আমার সন্দেহ, লোকটার হাতে টর্চ ছিল, লোকটার কাছে বন্দুকও ছিল, কারণ ঘরে গুলিও চলেছিল, এক হাতে বন্দুক অন্য হাতে টর্চ নিয়ে এরকম একটা বেয়াড়া দরজাকে ঠেলে খুলে এক জায়গায় ধরে রাখাটা কি চারটিখানি কথা?
তোমার কি মনে হয়?
কি মনে হয়? কিছুই মনে হয় না। তবে আমার মনে একটা প্রশ্ন আছে, কি, কেউ কি এই আগন্তুকের জন্য দরজাটা ধরে রেখেছিল?
কে ধরবে?
তুমিও ধরতে পারো। আলো নিভে যাওয়ার সময় তুমি ঠিক দরজার মুখেই ছিলে, সেটা কি কেউ দেখেছিল? যাক গে, তুমি হাতের খুরপিটা এবার পাশে রেখে দাও, ওটা যেভাবে ঘোরাচ্ছ তাতে কারোর আঘাত লাগতে পারে।
একটু বেলার দিকে রাস্তায় বেরিয়ে মিস মাপেলের মনটা ভালো হয়ে গেল। মিঠে রোদে চারপাশ ভেসে যাচ্ছে, গতকাল রাত অবধি হাঁটুর ব্যথাটা হালকা চাগার দিচ্ছিল, তাই আজ রেভারেন্ড হামানের ছড়িটা নিয়ে বেরিয়েছেন। হাঁটা চলাতে খুব একটা অসুবিধে হচ্ছে না। চিপিং ক্লেঘনকে ঘিরে থাকা পাথুরে রাস্তাটা ধরে বাজার এলাকায় এসে দাঁড়ালেন মিস মাপেল। চিপিং ক্লেঘনের জীবনযাত্রায় জমজমাট ব্যাপারটা যোগ করে এই ছোট্ট এলাকাটায়। সদর রাস্তাটা বাজার এলাকাকে ছুঁয়েই বেরিয়ে গেছে, তাই এখানকার টি হাউস, অ্যান্টিক শপ এবং অন্যান্য দোকানে বিক্রিবাটা নেহাত মন্দ হয় না। মিস মাপেল অ্যান্টিক শপের সামনে এসে দাঁড়ালেন। দোকানটার সামনে কাচের শোকেসে শোভা পাচ্ছে বাহারি জিনিসপত্র, পিরিচ পেয়ালা, কিছু শোপিস, কয়েকটা নেকলেস, দেখতে আহামরি কিছু নয়। দোকানটার ঠিক পাশেই টি হাউস। মিস মাপেল দুটো দোকানের অবস্থান দেখে নিজের মনেই হাসলেন।
ভরপেট খেয়ে ফুরফুরে মনে কেনাকাটা করার ইচ্ছেও জানে, আবার কেনাকাটা করে খিদেও পায়। দোকান দুটো যেন একে অপরের পরিপূরক।
তবে এই দুটো দোকানের সামনে দাঁড়িয়ে মিস মাপেল পড়লেন ফাঁপড়ে। কি করবেন এখন? কিছু কেনার ইচ্ছে নেই, আবার ভরপেট খেয়ে বেরোনোর জন্য কিছু খাবার ইচ্ছেও নেই। ঠিক এমন সময় একটা পরিচিত গলা তার মুশকিল আসান করে দিল।
আরে মিস মাপেল, একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? আসুন না, এক কাপ চা খেয়ে যান।
মিস মাপেল দেখলেন টি হাউসের দরজায় এসে দাঁড়িয়েছেন ডোরা বানার। আচমকা আমন্ত্রণে একটু ইতস্তত করলেন মিস মাপেল।
এই অবেলায় চা? আরে আসুন না, আমি একাই আছি।
ডোরা বানারের পিছু পিছু মিস মাপেল টি হাউসটায় ঢুকলেন। তার দেওয়াল, আসবাবপত্র সবই নীল রঙের। এই মাঝবেলায় ডোরা বানার ছাড়া দু একজনই বসে রয়েছেন। দেয়ালে কয়েক জায়গায় রং চটে গেলেও কেক আর চায়ের সুগন্ধ সেটা পুষিয়ে দেয়। অর্ডার দেওয়ার পর মামুলি কথাবার্তা শুরু হল। এ কথা সে কথার পর মিস মাপেল জিজ্ঞেস করলেন,
আচ্ছা শুনলাম আপনি আর মিস ব্ল্যাকলক সেই স্কুল থেকে বন্ধু, আজকাল এমন বন্ধুত্ব খুব একটা দেখা যায় না।
লেটির মতো মেয়েও কি দেখা যায়? ও বন্ধুদের মন প্রাণ দিয়ে ভালোবাসে, ওর জন্য মাঝে মাঝে একটু দুঃখ হয় বটে।
ডোরা বানারের কথা শুনে মিস মাপেল অবাক হলেন। হঠাৎ দুঃখের কথা উঠছে কেন? একজন বেয়ারা টেবিলে দু পেয়ালা কফি আর দু প্লেট কেক রেখে চলে গেল। কফিতে একটা চুমুক দিয়ে প্লেট থেকে একটা কেকের টুকরো তুলে ডোরা বানার ভেজা গলায় বললেন,
আমি যে আজ বেঁচে আছি জানেন তা পুরোপুরি লেটির জন্যই। অর্থকষ্ট যে কি সাংঘাতিক, ভাবতে পারবেন না। পেটে খিদে নিয়ে ঘুমোনো, কয়েক টুকরো পাউরুটি দিয়ে সপ্তাহ পর সপ্তাহ চালানো, ছেঁড়া পোশাক সেলাই করে পরা, চাকরির আশায় কোথাও গিয়ে বয়স নিয়ে বিদ্রুপ শোনা, এসবই আমার সাথে হয়েছে মিস মার্কেল। পেনশনে আর দিন চলত না, আমি হয়তো না খেতে পেয়ে মরতাম। সরি লেটি, এটির দয়ায় আমি এই যাত্রায় বেঁচে গেছি।
আচ্ছা আপনাদের আবার যোগাযোগ হলো কি করে?
মিলচেস্টার হসপিটালের জন্য একটা চ্যারিটি বিজ্ঞাপন পেপারে বেরিয়েছিল, যারা যারা ইতিমধ্যে টাকা দিয়েছেন তাদের নাম ঠিকানাও ছাপানো হয়েছিল সেখানে। সেখানে আমি ওর নাম দেখি, মিস লেটিশিয়া ব্ল্যাকলক।
চিঠি লিখলাম, যোগাযোগ না থাকলেও আমি জানতাম যে ও গার্টলার নামে এক বিশাল বড় লোকের সেক্রেটারি হিসেবে কাজ করছিল।
ওর তুলনায় আমি কিছুই না। কিন্তু দেখুন, এই বন্ধুকে লটি, মানে আমাদের লেটি, ঠিক মনে রেখেছিল। ও এসে আমায় নিয়ে যায়, লিটল প্যাডক্সে হাউস কিপারের কাজ দেয়।
আমি কাজে প্রচুর ভুল করি, কিন্তু এমন ভাব দেখা যে আমায় ছাড়া চলবেই। স্মার্টফোন, ও আমার কাছে মানুষের বেশি ঈশ্বর।
সত্যি এরকম মানুষ আজকালকার দিনে দেখাই যায় না।
আরো জানিস, ও নিজের উইলে আমার জন্য একটা বন্দোবস্ত করে গেছে। তাছাড়া আমায় বাদ দিয়ে ওই বাড়িতে এরকম দামি আসবাবের কতরা কিফা করবে বলুন। লেটি ছাড়া বাড়ির বাকি লোকজন আমায় একদমই পছন্দ করে না।
বাকিরা বলতে কাদের কথা বলছেন?
মিস মার্পল, এখানে সবাই আমায় নির্বোধ ভাবে, কিন্তু আমি সবই দেখি, সবই বুঝি। লেটিশিয়া ব্ল্যাকলক এমন একটা মানুষ যে সবাইকেই সহজে বিশ্বাস করে ফেলে, আর সেই সুযোগটাই সবাই নেয়। আমি বাদ দিয়ে ওই বাড়িতে কেউ ঠিকঠাক মানুষ নয়, সবাই অপেক্ষা করে আছে লেটির মৃত্যুর জন্য। ভাগ্যিস উইলে আমার নামে কিছু টাকা রাখা আছে, না হলে লেটি মরলেই আমাকে ওরা পার করে দিত।
ওরা মানে হয়তো প্যাট্রিক আর জুলিয়া? প্যাট্রিক মানে ওই লম্বা হ্যান্ডসাম চেহারা ছেলেটি?
হ্যান্ডসাম না, ছাড়া বাজির পা ছাড়া একটা, আজের সঙ্গে কালোর সঙ্গে ঘুরছে আর বাজারে হাজার হাজার টাকা দেনা বাঁধিয়ে বসে আছে। জানি মাঝে দুবার লেটির হাতে পায়ে পড়ে টাকা নেয়, না হলে নাকি রাস্তায় মারধর খেত। ভালো তো, জানেন তো শুধু ঠাট্টা ইয়ার কি করে লোককে ছোট করত, পিঠে দুঘা পড়লে উচিত শিক্ষা হতো। লিটি বলেছিল অল্প বয়সে এমনটা হতেই পারে। আরে কত অল্প বয়স, শিশু তো আর নয়। জানেন মিস মার্পল, আমার মনে একটা সন্দেহ আছে, যদি কথা দেন কাউকে বলবেন না, তাহলে আপনার কাছে প্রকাশ করব।
লোরা, আপনি নিশ্চিন্তে আমায় বলতে পারেন, আমার পেট থেকে কোনো কথা বেরোবে না।
ডোরা বানার এক টুকরো কেক মুখে পুরে চোখ বন্ধ করে চিবলেন খানিকক্ষণ, যেন মনের প্রতিটা কোণ থেকে সাহস সংগ্রহ করলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে গলায় চাপা উত্তেজনা নিয়ে বলতে শুরু করলেন,
যে লোকটা মারা গেছে, কি যেন নাম?
রুডিশার্জ।
হ্যাঁ, রুডিশার্জ। আমার ধারণা ঠিকা জুলিয়া ওকে চিনত।
সে কি?
এমনি এমনি বলছি না মিস মার্পল, পুলিশ দরজাটার পেছনে তেল পেয়েছে, তাই তো?
হ্যাঁ পেয়েছিল তো।
আপনি জানেন তিন কয়েক আগে আমি হাঁসমুরগির ঘরের কাছে প্যাট্রিককে দেখি, তার হাতে ছিল একটা কাপ, সেই কাপের গা বেয়ে গড়িয়ে পড়ছিল তেল তেল একটা পদার্থ। ও আমাকে দেখে চোর চোর মুখ করে অন্যদিকে চলে যায়। শুধু তাই নয়, একদিন দুপুরে শুনি প্যাট্রিক আর জুলিয়ার মধ্যে তুমুল ঝগড়া চলছে। প্যাট্রিক চিৎকার করে বলছিল, তুমি যে এরকম কিছুর সঙ্গে যুক্ত নও তার প্রমাণ কি? তাতে শুনি জুলিয়া বরফের মতো ঠান্ডা গলায় বলছে, যুক্ত থাকলে তোমার কিছু করার আছে কি?
তারপর
আমি তো আরো কিছু শুনতে পারতাম, কিন্তু আমাদের বাড়ির এই ফ্লোরবোর্ড গুলো বেজায় নড়বড়ে, তার একটার উপর পা দিতে সেটা ক্যাঁচ কোঁচ করে বিকট শব্দ করে উঠলো। সঙ্গে সঙ্গে দুজনে ঝগড়া বন্ধ করে দিল। ধরা পড়ে গেছি বুঝতে পেরে আমি ওদের সামনে হাজির হই। আমায় দেখে প্যাট্রিক বেকার চুক্তি খাড়া করার চেষ্টা করছিল, বলছিল ও নাকি জুলিয়াকে সহজে পয়সা রোজগার করার হাতছানি থেকে দূরে থাকতে বলছিল। আমি শিওর ওরা অন্য কিছু নিয়ে কথা বলছিল। আমার সন্দেহের আরো কারণ আছে। আমাদের ড্রয়িং রুমের ল্যাম্পগুলো দেখেছেন? সারি সারি বেশ কয়েকটা আছে।
হ্যাঁ, শেপার্ড আর শেপার্ডেস ল্যাম্প, যে ল্যাম্পগুলোতে একজন পুরুষ আলোটা ধরে আছে সেগুলো শেপার্ড ল্যাম্প, আর যেগুলোতে মহিলা আছে সেগুলো শেপার্ডেস।
হ্যাঁ ঠিক ধরেছে, আমার মনে হয় এই আলোগুলো নিয়েও প্যাট্রিক কল কাটি মেরেছিল, সেই জন্য তো আলো নিতে যায়। আলোটা নেবে শেফার্ডেসের, পরদিন গিয়ে দেখি শেফার্ডেস ল্যাম্পটা সেখানে নেই, তার জায়গায় আছে একটা শেফার্ড ল্যাম্প। আমি নিশ্চিত কেউ ল্যাম্পটা বদলে দিয়েছিল। আর
কথা বলতে বলতে ঝাঁকুনি খেয়ে থেমে গেলেন ডোরা বানার, যেন একটা গাড়ি তীব্র গতিতে দেয়ালে ধাক্কা মেরেছে। মনে হলো কেউ যেন ডোরা বানারের মুখ থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। তার দৃষ্টি অনুসরণ করে ঘাড় ঘোরাতেই মিস মাপেলের চোখাচোখি হল মিস লেটিশিয়া ব্ল্যাকলকের সাথে। তাকে প্রথমবার দেখেই মিস মাপেলের মনে হয়েছিল
এই মহিলা প্রয়োজনে চাবুক চালাতে পিছপা হন না। আজ মিস ব্ল্যাকলকের কথা মারফত সেই চাবুকটাই বেরিয়ে এল।
কফি আর কেকের সঙ্গে গসিপটা আরো জমে, তাই না ডোরা?
ডোরা বানার এতক্ষণ তড়বড়িয়ে কথা বলছিলেন। মিস ব্ল্যাকলককে দেখে ডোরা বানারের কথার বেগ নিমেষে উধাও হয়ে গেল। তিনি কোনো ক্রমে বললেন,
না না লটি, মানে লটি তেমন কিছু না, মিস মার্পেলের সঙ্গে একটু সুখ দুঃখের কথা বলছিলাম।
হ্যাঁ সে তো বুঝতেই পারছি। গুড মর্নিং মিস মার্পেল। আজ রোদ উঠেছে ঠিকই, কিন্তু কি ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখেছেন?
যা বলেছেন, আমার মতন বয়স্ক মানুষের পক্ষে এই ঝোড়ো হাওয়ার মধ্যে হাঁটাচলা করাই মুশকিল।
কি আশ্চর্য, তাহলে বাড়ি থেকে বেরোচ্ছেন কেন? যা গেডোরা, তোমার কেনাকাটা হলো?
হ্যাঁ হয়ে গেছে। কেমিস্ট্রির কাছে একবার যেতে হবে, কয়েক পাতা অ্যাসপিরিন লাগবে, আর পায়ের করার জন্য একটু প্লাস্টার।
তাহলে চলো একসঙ্গেই যাই।
মিস ব্ল্যাকলকের শেষ কথাটা প্রশ্নের আকারে থাকলেও তার আড়ালে থাকা হুকুমের সুরটা ছিল পরিষ্কার। ডোরা বানার আর কথা না বাড়িয়ে উঠে পড়লেন। সামনে প্রভু, পেছনে অনুচরের মতো দুজনে বেরিয়ে গেলেন। আর প্রায় সঙ্গে সঙ্গেই টি হাউসে এসে ঢুকলেন মিসেস ডায়ানা হার্মন। চায়ের অর্ডার দিয়ে মিস মার্পলকে জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার, এমন গোমরা মুখে কি ভাবছেন?
প্রশ্নের সোজা সাপটা জবাব না দিয়ে মিস মার্পল একটা অদ্ভুত কথা বললেন।
যেন বছর কয়েক আগে কোর্টে একটা অদ্ভুত কেস উঠেছিল। এক ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সে নাকি নিজের স্ত্রীকে পানির গ্লাসে বিষ মিশিয়ে খুন করেছে। লোকটা ফাঁসি বাঁধা ছিল, এমন সময় তার মেয়ে বলে যে ওই গ্লাস থেকে অর্ধেক পানীয় সে নিজে খেয়েছে, অথচ তার কিছুই হয়নি। এই স্বীকারোক্তির পর লোকটার বিরুদ্ধে কোনো যুক্তি টেকেনি, সে ছাড়া পেয়ে যায়। কিন্তু মেয়েটি কোনো দিন তার বাবার সঙ্গে থাকেনি বা কথা বলেনি।
চুপ বাবা, এর মানে কি?
মানে এইটাই যে কেউই চায় না তার পরিবারের কেউ ফাঁসিতে ঝুলুক।
আপনার কি মনে হয় লোকটা সত্যি বিষ দিয়ে নিজের স্ত্রীকে খুন করেছিল?
জানি না, সেটা ভাবার সুযোগ পেলাম কোথায়।
তাহলে যেটা হয়ে গেছে সেটাকে যেতে দিন।
সময়ের অভাবে সে না হয় যেতে দিলাম, কিন্তু সময় আবার কাউকে সময় দেয় না।
সময় কাউকে সময় দেয় না, এ আবার কি হেয়ালি?
কফির পেয়ালাতে হঠাৎ উড়ে এসে জুড়ে বসা একটা মাছিকে টোকা মেরে উড়িয়ে দিয়ে মিস মার্পল বললেন,
ইন্সপেক্টর ক্র্যাডকের কাছ থেকে যা শুনেছি তাতে মনে হয় স্কটল্যান্ডের সেই মহিলা, মানে গার্ডলের স্ত্রী, বেলের হাতে বেশি সময় নেই।
মিস মার্পল একটা অদ্ভুত বেখেয়ালি হাসি হেসে বেয়ারাকে বিল দিতে ইশারা করলেন।
সানডে সাসপেন্সে শুনছিলেন আগাথা ক্রিস্টির লেখা মিস মার্পেলের গোয়েন্দা কাহিনী অ মার্ডার ইজ অ্যানাউন্সড প্রথম পর্ব। অনুবাদ ও অডিও নাট্যরূপ পুষ্পাল গাঙ্গুলি, তত্ত্বাবধান ইন্দ্রাণী, গল্প পাঠে শিখর, মিস জেন মার্পল নিটু চক্রবর্তী, লেটিশিয়া ব্ল্যাকলক বিদিক্তা চক্রবর্তী, ডোরা বানার সুদীপা বসু, ইন্সপেক্টর ক্র্যাডক অগ্নি, মিসেস সোয়েটনহ্যাম তমালী চৌধুরী, এডমন্ড সোয়েটনহ্যাম সাক্ষ্য, কর্নেল ইস্টারব্রুক অংশুমান পাল, লরা ইস্টারব্রুক শেলি, প্যাট্রিক সিমন্স ঋতুব্রত মুখোপাধ্যায়, জুলিয়া সিমন্স এবং গল্পের সূত্রধার ইন্দ্রাণী, ফিলিপা হেমস অয়ন্তিকা, নিটসি মানালি, ডায়না হার্মন রিয়া, রেভারেন্ট হার্মন সৌভিক গুহ সরকার, রাইটস ডেল ইন্দ্রনী ভাদুরী, সার্জেন্ট ফ্লেচার রিচার্ড, মিস হিঞ্চক্লিফ ত্রিনাঞ্জনা দাস, মিস মার্গট ট্রয়েড ইভানা, রুডি শার্টস শায়ন, নির্না হ্যারিস মোহর, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, প্রচার পরিকল্পনা অগ্নি এবং রিচার্ড, সহযোগিতায় মিষ্টি টিম, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, শব্দগ্রহণ ও পরিচালনা অগ্নি। সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল আগাথা ক্রিস্টির লেখা মিস মার্পলের গোয়েন্দা কাহিনী আ মার্ডার ইজ অ্যানাউন্সড প্রথম পর্ব। গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ।